Mirchi Sunday Suspense Gaan Daan Uttejona
Hello Hey
Hey sir
Sandeep
বলছি লাইনে পেট্রোলিং অফিসার আছে স্যার।
হ্যালো স্যার, আমি তনয় বলছি স্যার। হ্যাঁ, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে। হ্যাঁ
মুখার্জি, বলো এত রাতে, দুটো বাজে।
সরি স্যার।
বলে ভালো।
একটা বডি পাওয়া গেছে স্যার, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সামনে। আমরা পেট্রোলিং এ ছিলাম।
তার মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দাও, আমাকে এত রাতে ফোন করছো কেন?
স্যার, বডি
বডি কি?
বডিতে এক ড্রপও ব্লাড নেই স্যার।
হোয়াট? আবার?
হ্যাঁ স্যার, গলায় স্যার দুটো পাঞ্চ মার্ক।
হোয়াট? পাঞ্চ মার্ক গলায়? বলো কি। আচ্ছা আচ্ছা, আমি আসছি। শোনো, মিডিয়াকে ঢুকতে দিও না। Just give me 30 minutes, আমি পৌঁছচ্ছি।
ওকে ওকে স্যার, ওকে।
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স, আর আমি অয়ন্তিকা। হ্যাঁ, রোজ ইন্দ্রানীদি বলে বটে, কিন্তু আমাদের অন্বেষণ এজেন্সি ভালোই চলছে, তাই ইন্দ্রানীদি আমাকে আজ ইন্ট্রোডাকশনটা করতে বলল। আমিও রাজি হয়ে গেলাম। So fasten your seat belts, ladies and gentlemen. Aaj Sunday Suspense Original se shunben Onnishon series er ditiyo kahini, orthat amader ditiyo boro todonto, City of Bhoy. Likhechen Shomik Kumar Rokhit, Oyoner choritre Ogni ar Onnishar choritre ami Oyontika. Ebar todonto aro kothin, aro bhoyer. Shuru hocche Onnishon ditiyo todonto, City of Bhoy.
ঈশান্ত মেহরা ও শবনমের এপিসোডের পরে কেটে গেছে প্রায় ছটা মাস। এর মধ্যে আসেনি আর কোনো পেঁচালো কেস বা ইন্ট্রিগিং পাজল, উল্টে সেই পরকীয়ার লুকোচুরি আর ম্যাট্রিমোনিয়াল ব্যাকগ্রাউন্ড চেকের কেস বেড়েছে আরো বেশি। এতটাই বেড়েছে যে আমায় আর অন্বেষাকে অফিসে একজন সেক্রেটারি রাখতে হয়েছে। অবশ্য সেক্রেটারি বলতে হলিউডের দামি ব্লেজার আর পেন্সিল স্কার্ট পরা ব্লন্ড চুলের সুন্দরী শ্যারন স্টোন নয়, বিশুদ্ধ বাঙালি সেক্রেটারি, নাম তিস্তা চৌধুরী, নিবাস বিরাটি। রীতিমতো কাগজ আর সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে প্রায় গোটা ২৫টি ক্যান্ডিডেটের মধ্যে এনাকে বেছে নেওয়া হয়েছে। তিস্তা বেশ শিক্ষিতা মেয়ে, গ্র্যাজুয়েশন করেছে ফিলসফিতে। এই সময়টার ফিলসফি তো শুধুই দুর্নীতি, ধান্দাবাজি আর স্বার্থপরতা। তাই কান্ট, বেন্থাম আর বার্ট্রান্ড রাসেলের ফিলসফিতে শিক্ষিতা তিস্তার এই যুগে আর চাকরি জুটছিল না। অগত্যা সংসার চালানোর জন্য এখানে সেখানে অড জবস এর ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছিল। আমার আর অন্বেষার দুজনেরই খুব ভালো লাগে ওকে, তাই ইনিশিয়ালি মাত্র ১৫,০০০ টাকা মাস মাইনের স্বার্থে বেশ প্রবলেমই হয়েছিল। কিন্তু ওমা, তিস্তা দেখলাম লুফে নিল আমাদের অফার। তারপর থেকেই বেশ স্ট্রিমলাইন্ড হয়েছে সবকিছু। যেমন ধরুন, তিস্তা আসার পর থেকে আমরা অনেক বেশি কেস নিতে পারছি, অন্বেষণের আয়ও বেড়েছে বেশ কিছুটা। অন্বেষার সাথে আমার কাজ ও মানে ইয়েটাও দুর্দান্ত চলছে। মঞ্জু কাকিমা তো এমনিতেই খাওয়াতে খুব ভালোবাসেন, আর আমাদের এই ইয়েটা হওয়ার পর থেকে রীতিমতো সেই ১৩৩৪ বঙ্গাব্দের জামা জাগর পাচ্ছি। এই ৬ মাসে খেয়ে খেয়ে প্রায় কিলো অষ্টেক বাড়িয়ে ফেলেছি। হুফ মা গো, ডিসিপি ক্রাইম সুশান্ত মুর্মুরও পদোন্নতি হয়েছে। এখন আর মুর্মু সাহেব ডিসিপি ক্রাইম নন, জয়েন্ট কমিশনার অফ ক্রাইম, অর্থাৎ জেসিপি। অনেকের মনে হতেই পারে ঈশান্তের কেসটা সলভ করে আমাদের সেভাবে লাভ হল না কেন, কারণ পুলিশ ফোর্সের আমাদের কাছে কেসটি নিয়ে আসা নিয়ে নানান সমস্যার মুখোমুখি হয়েছিলেন সুশান্ত মুর্মু, তাই সেরকম ঝামেলার আর কিছু আসেনি। আর সেসব ম্যাটার জেসিপি সাহেব আমাদের দিকে ডাইভার্ট করেননি। তবে এরই মধ্যে কলকাতা শহরে একটা অদ্ভুত ব্যাপার ঘটে চলেছে, আজকেও পেপারে তার উল্লেখ আছে। বিষয়টা খুবই নৃশংস। গত সপ্তাহে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটা বাড়ির সামনে অশোক ভার্মা নামের এক ভদ্রলোকের মৃতদেহ পাওয়া গিয়েছে। এক ফোঁটাও রক্ত নেই, মাথার কাছে আবার এক ইউনিট রক্ত রেখে গেছে খুনি। নিউজ পেপার বাংলা টুডে সহ বাকি সমস্ত নিউজ চ্যানেল একেবারে আসর মাতিয়ে দিল রোজ বিকেলে। তাহলে কি আবার সিরিয়াল কিলিং সিটি অফ জয়তে? তাহলে কি সিটি অফ জয় এখন সিটি অফ ভয়? এইসব ভুলচাল বলি। যাই হোক, এখন বেলা 10:30 বাজে, এসব ভাবছি। এমন সময় অন্বেষা হন্তদন্ত হয়ে অফিস ঢুকল।
গুড মর্নিং স্যার।
আর গুড মর্নিং।
কেন রে, কি হলো?
নিউজ দেখলি?
না রে, ব্লগ লিখছিলাম, দেখা হয়নি। কি ব্যাপার?
আবার সেই ভ্যাম্পায়ার বডি। গতকাল রাতে পুলিশ একজন মহিলার বডি পেয়েছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের কাছে। দাঁড়া এক সেকেন্ড, এই দেখ, দৈনিক সন্দেশে লিখেছে ভিক্টিমের নাম স্মিতা হালদার, বাড়ি হাওড়ায়, বয়স আনুমানিক 51 বছর, এরও গলায় 5 মার্ক, এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। কি বুঝলি?
ভ্যাম্পায়ার নয় নিশ্চয়ই।
একেবারেই না। তাহলে কি আর মাথার কাছে এক ইউনিট ব্লাড রেখেছে? তো
আমাদের জেসিপিও একেবারে ফালতু, এত কিছু হয়ে গেল একবারও জানালো না কিছু।
ওর উপরে চাপ আছে রে।
চাপ?
হ্যাঁ ভাই, চাপ। আমরা ঈশান্তের কেসটা সলভ করতে প্রচুর হেল্প করেছি ঠিকই, কিন্তু কলকাতা পুলিশের অফিসার নিশা ভাটিয়া সেই পার্টিতে, মনে আছে ডার্লিং?
মনে নেই, আবার ঘুরিয়ে ঘুরিয়ে কত কথা শোনালো, দি সিভিলিয়ান মেডলার্স, যা রাগ হচ্ছিল না দেখ।
দেখ, ওভাবে ভাবিস না।
কেন? তারপর বাংলা টুডে সেই ডিবেটে আমাদের নামে কত কি বললো।
হ্যাঁ অফকোর্স, বিলকুল মনে আছে। কিন্তু আমি যেটা বলছি, দেখ নিশা ভাটিয়ার দিকটাও ভাব। আমরা বাইরের লোক, তাই একেবারেই ছেলে মানুষ। তারা এইভাবে ক্রেডিট পেল, সুশান্ত মুর্মু আমাদের এত নাম করলেন, সেটা তো নিশা ভাটিয়ার গায়ে লাগারই কথা রে।
তিস্তা, কিছু বলবে?
হ্যাঁ ম্যাম।
উফ, আবার ম্যাম,
সরি সরি, অন্বেষাদি।
পারফেক্ট, বলো।
বলছি, দাশগুপ্ত কেমিক্যাল থেকে পেমেন্ট এসে যাবে আজকেই, আমি বিল মেল করে দিয়েছি।
আরে লাভলি, পেমেন্ট আসছে, ভেরি গুড, উইকেন্ড অর ভি কালারফুল হো গিয়ে অর দিল গার্ডেন গার্ডেন। বলো তিস্তা, কি খাবে?
কিছু না, বলছিলাম আজকে একটু তাড়াতাড়ি বেরোবো।
আজকেও তাড়াতাড়ি বেরোবে?
মানে বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ার ছিল।
নো প্রবলেম, ও মেলগুলো করা হয়ে গেছে তো? আর ফটোগুলো হার্ড ড্রাইভে তুলে দিয়েছো তো?
হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব করে দিয়েছি, ড্রাইভ টু তে ব্যাকআপও নিয়ে নিয়েছি।
গ্রেট, তাহলে আর কি, আজকের মতো বেরিয়ে পড়ো।
থ্যাংক ইউ অয়নদা, তাহলে আসি। অনেশাদি, এলাম।
এসো, মানডেতে দেখা হচ্ছে।
হ্যাঁ আসছি।
এই আগের মঙ্গলবারও তিস্তা ছুটি নিয়েছিল না
তো?
তো অয়ন স্যার, আমরা তো এখানে চ্যারিটেবল অর্গানাইজেশন খুলিনি, তাই না? জানি 15,000 টাকা এমন কিছু বেশি না, তাও সপ্তাহে 2 দিন 12টার মধ্যেই বেরিয়ে যাওয়া, সেটা তো।
আরে ওহো, শুনলি তো, ওর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আর তাছাড়া আজকে তো কোনো কাজও নেই। আর কাল ডক্টর হাজরার ছেলের বউয়ের ব্যাপারটার একটা ব্রিফিং নিতে যাব।
বাপরে বাপ, কোন নগর! আমি কিন্তু বাইকে যাচ্ছি না।
আহা, সে দেখা যাবে ক্ষণ। মুর্মু সাহেব যদি এর মধ্যে একটু পায়ের ধুলো দিতেন, তাহলে ওই ড্র্যাকুলা কেসটার আরো কিছু ডিটেইল জানা যেত। কে ফোন করলো রে?
ফোনে গায়ু ভদ্রলোকের।
সে কি মুর্মু সাহেব নাকি? স্পিকারে দে, স্পিকারে দে।
হ্যালো, গুড মর্নিং স্যার।
আরে জোড়া ঠিক ঠিকই যে, মর্নিং, বলো দেখি আমি কেন ফোন করেছি।
ভ্যাম্পায়ার ধরার জন্য।
ব্রিলিয়েন্ট,
কি ঠিক তো?
লেটার মার্কস ঠিক ধরেছো, গুড গুড, ভেরি গুড। যাক, মনে জানলাটা খুলেই রেখেছো দেখছি। আরে শোনো, একবার চট করে মেডিকেল কলেজ থেকে ঘুরে যাও তো।
এক্ষুনি যাব?
হ্যাঁ এক্ষুনি, সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে 3 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা মর্গের দিকে চলে আসবে।
মর্গের দিকে?
হ্যাঁ, ভেতরে এসে আমায় কল করবে, আমি এগিয়ে গিয়ে তোমাদের নিয়ে আসবো।
স্যার আমরা পৌঁছে যাব, চিনি তো, আপনি আবার খামোকা
বলছি যখন, কারণ একটা আছে নিশ্চয়ই। ওখানে তোমাদের হার্শেস্ট ক্রিটিক থাকবেন, বুঝলে?
নিশা ভাটিয়া,
ফুল মার্কস অ্যাগেন, অতএব দেরি না করে চটপট চলে এসো। আর হ্যাঁ, ক্যাবের বিলটা রেখো, রিইম্বার্স করিয়ে দেবো।
সব আবার কেন স্যার, মানে কি দরকার?
বাঁকা আমি করো না অয়ন মাস্টার, যা বলছি সেটা শোনো। ক্যাবে উঠে একটা মেসেজ করে দেবে, বুঝলে? রাখছি।
ওকে স্যার, ফাইন, দেখা হচ্ছে। পার্টনার, আবার খেল শুরু।
কংগ্রাচুলেশনস টু আস। শোন, আমি চটপট রেডি হয়ে আসছি, তুই ক্যাব বুক কর।
আরে কয় ম্যাগনা সাইতেই জল, বা জটায়ুর ভাষায় টেলিপ্যাথির ঠাকুরদাদা। একটু আগেই আমরা কথা বলছিলাম কলকাতার বুকে ঘটে চলা এই আজব খুনগুলো নিয়ে, আর সেই ঘটনার সাথে জড়িত হওয়ার জন্য স্বয়ং সুশান্ত মুর্মু আমাদের ডেকে নিলেন, তাও মর্গে, অর্থাৎ ডেড বডি দেখাতে। ডেড বডির গলায় পাঞ্চ মার্ক তো ডিরেক্টলি ড্র্যাকুলার কথা মনে পড়ায়। এসব ভাবতে ভাবতে ক্যাবের অ্যাপ ঘাঁটছি, আজকাল তো যেমন পারে ফেয়ার হাঁকায়। মাঝে মধ্যে সকালের আলু পরোটার সঙ্গে খাওয়া রাজস্থানী লঙ্কার আচারের এক একটা বিদ্রোহী ঢেঁকুর ভেসে উঠছে গলার কাছে। উফ মাগো, এমন একটা বিচ্ছিরি অনুভূতি।
অন্বেষা কিন্তু তৈরি, কুর্তি আর জিন্স, সঙ্গে একটা স্লিং ব্যাগ নিয়েছে, তাতে আছে ছাতা, নোটবুক, পেন, পাওয়ার ব্যাংক আর জলের বোতল, যদি খুব ভুল না করি।
কিরে, ক্যাব বুক হলো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হলো, আরো মিনিট পাঁচেক সময় লাগবে আসতে।
শোন না অয়ন, তুই মর্গে গেছিস এর আগে?
একবার গেছিলাম, কলেজের ফার্স্ট ইয়ার। এক বন্ধুর বাবা মারা গেলেন বাইক অ্যাক্সিডেন্টে, তখন বডি ছাড়াতে সে এক যাচ্ছে তাই এক্সপিরিয়েন্স। কিরে, তোর মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন, কি হলো?
না কিছু না।
এত ভাবিস না, দেখ এইরকম একটা কেসের জন্যই তো এত অপেক্ষা, এত কিছু। হ্যালো, হ্যাঁ দাদা বলুন, এসে গেছেন? দু মিনিটে আস, দু মিনিট। হ্যাঁ হ্যাঁ, চল, ক্যাব এসে গেছে।
অয়ন তো বলেই খালাস, এত ভাবিস না, কিন্তু মর্গের ভেতরে ঢোকাটা মাথায় ঘুরছিল। অয়ন ব্যাপারটা বুঝেছে, ক্যাবে উঠে আমি রাস্তার দিকেই তাকিয়েছিলাম। অয়ন হঠাৎ করেই কথা বলতে শুরু করল, বুঝলাম আমায় রিল্যাক্স করার জন্য একটা কনভারসেশনে এনগেজ করাবার চেষ্টা করছে।
কয়েকটা ব্যাপার জানিস তো, এখনই বলে দেওয়া যায়।
কি ব্যাপার?
খুনি বেশ শক্তিশালী।
সেটা কিভাবে বোঝা গেল?
এক, রক্ত ড্রেন আউট করার ব্যাপারটা নিশ্চয়ই রাস্তায় করেন।
আর দুই, একটা ডেড বডিতে রক্ত প্লাজমা না থাকলেও তার বেশ ভালোই ওজন হয়, সেটা বয়ে যে এনেছে তার গায়ে বেশ ভালোই চোর, বুঝলি?
ভেরি গুড,
লিটল মার্কস।
থ্যাংক ইউ পার্টনার,
এট ইওর সার্ভিস ম্যাম। বাকি রাস্তাটা আর খুব একটা কথা হলো না। খবরের কাগজে পড়া আর্টিকেলগুলো পরপর মাথায় সাজিয়ে নিচ্ছিলাম। ক্যাব থেকে নেমে রাস্তা ক্রস করে সুশান্ত মুর্মু বর্ণিত পথে এগোতে লাগলাম। আজ শনিবার, মেডিকেল কলেজের ওপিডি দুপুর দুটো অবধি খোলা, তাও কি ভিড়, বাপরে! এখানে এলে মানুষ যে কত রোগে ভোগে আর তার জন্য যে কত ডিপার্টমেন্ট আছে তা বেশ বোঝা যায়। আর একটু এগিয়ে আমি ফোন করলাম লেটার মার্কসকে।
হ্যালো, হ্যাঁ এসে গেছো?
মর্গের দিকে এগোচ্ছি স্যার।
আচ্ছা ওকে, বেশ এসো, আমি মর্গের সামনেই আছি।
আমরা এগিয়ে চললাম মর্গের দিকে, বুকের মধ্যে একটা রিদম বেজেই চলেছে, ওটা আসলে আমারই হার্টবিটের আওয়াজ। অয়নের মুখ ভাবলেশহীন হলেও ওর যে একই সাথে বেশ এক্সাইটেড আর নার্ভাস লাগছে সেটা বেশ ভালোই বুঝতে পারছি। একটু এগোতেই লাল রং করা মর্গটা দেখা গেল, তারই সামনে সাদা স্করপিওর পেছনে বসে সুশান্ত মুর্মু সিগারেট খাচ্ছেন। ওরই কাছে শুনেছিলাম যে উনি স্মোকিং ছেড়ে দিয়েছেন, ফোনেও শুনেছিলাম সিগারেট ধরাবার আওয়াজ। যাই হোক, আমাদের দেখে হাত নেড়ে ডাকলেন, আমরা এগিয়ে গেলাম। এরই মধ্যে একটা গন্ধ নাকে এসে লাগছে, হিউম্যান ফ্ল্যাশ, পচা গন্ধ।
গুড মর্নিং স্যার। এ কি সিগারেট? আপনি যে মাস তিনেক আগে এত ঘটা করে ছেড়ে দিলেন।
আমার অবস্থায় পড়লে তুমি চিমনি ফুঁকতে, বুঝলে অয়ন মাস্টার?
আমাদের নেমেসিস কই?
নিশা, ও তো এখানেই ছিল আর কই, ওইদিকে ফার্মেসিতে গেল বোধ হয়। অন্বেষা, ব্ল্যাক কফি খাবে?
না।
বেশ, তাহলে মর্গের ব্যাপারটা সেরে নেওয়া যাক। আগে দেখে নাও, তারপরে বাকি ডিটেলস সব বলছি। এই নাও, মাস্ক পরে নাও, এতে অবশ্য গন্ধ এড়ানো যাবে না।
জেসিপি মুড়মুতো গটগট করে এগিয়ে গেলেন। বেচারি অন্বেষার মুখটা নার্ভাসনেসে ছোট হয়ে গেছে। আমি অন্বেষার দিকে ইশারা করলাম, ও একটা মাস্ক পরে নিল। আমি চোখের ইশারায় আমার তেজি পার্টনারকে অভয় দিলাম, যদিও সত্যি কথা বলতে নার্ভাস আমারও লাগছে। খাকি উর্দিকা অপার মহিমা, একজন হেল্পার গোছের লোক বেশ লায়কের মতো বিড়ি টানছিল। সুশান্ত মুর্মুকে দেখেই টান হয়ে দাঁড়াল। মর্গের সামনের দরজাটা খুলতেই একটা কড়া গন্ধ নাসিকার দুয়ারে এসে সজোরে কড়া নাড়তে লাগল। ফর্মালিন ও নানা কেমিক্যালের একটা মিশ্রিত গন্ধ, তারই মধ্যে একটা কটু গন্ধ মাঝে মধ্যে মাথা চাড়া দিচ্ছে, পচা মাংসের কড়া গাগুলোনো গন্ধ। আমিও একটা মাস্ক পরে নিলাম আর তাতে অল্প হ্যান্ড স্যানিটাইজার রগড়ে দিলাম। ঝাঁঝালো স্পিরিটের গন্ধে অন্য গন্ধ চাপা পড়েছে বেশ কিছুটাই। সুশান্ত মুর্মুর অবশ্য এসবে কোনো ভ্রুক্ষেপই নেই, তিনি এগিয়ে চলেছেন। মর্গের ভেতরে একটা টিউবলাইট দপদপ করছে, রীতিমতো ভুতুড়ে পরিবেশ। মুর্মু বেশ কিছুটা এগিয়ে গেছেন, আমি অন্বেষার হাতটা ধরে এগোতে লাগলাম। একটা সরু করিডোর দিয়ে যেতে যেতে বুঝতে পারছিলাম পাশের ঘরগুলোতে প্রচুর ট্রলি রাখা, তাতে বেশ কিছু ডেড বডি গাদাগাদি করে অ্যারেঞ্জ করা আছে। ডিকম্পোজড মাংসের গন্ধ আর অ্যাভয়েড করা সম্ভব নয়, থেকে থেকেই গা গুলিয়ে উঠছে। মানুষের রক্তেরও যে একটা গন্ধ আছে সেটা বুঝলাম। সেই কলেজ লাইফের দুর্বিষহ অভিজ্ঞতা আবার তাজা হল। অন্বেষার দিকে তাকালাম, সে কোনো মতে আমার হাতটা ধরে আছে। সুশান্ত মুর্মু এসে দাঁড়ালেন একটা কনকনে ঠান্ডা রুমে, সেটায় দেওয়াল জুড়ে সারি সারি বডি ফ্রিজার, সেগুলোর মধ্যে অটোপসি হওয়া বডি রাখা থাকে। পাশে এসে দাঁড়ানো হেল্পারকে ইশারা করলেন সুশান্ত মুর্মু। একটা বিশেষ ফ্রিজারের লক খুলে একটা ট্রে বার করে আনলো সেই হেল্পার। অন্বেষা আমার হাতটা আরো শক্ত করে ধরেছে, আমারও বুক ঠিপঠিপ করছে। ট্রেতে সাদা কাভার দিয়ে ঢাকা বডিটা, হেল্পার কাভারটা সরিয়ে নিতেই শিউরে উঠলাম আমি। অন্বেষা আরো শক্ত করে ধরেছে আমার হাতটা, আমার হাতের পাঞ্জায় যেন ফুটছে অন্বেষার শেভ করা নখগুলো। ডেড বডিটা একজন মহিলার, বুঝলাম এর বডি কাল রাতে পাওয়া গেছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সামনে। বয়স আন্দাজ 50-এর একটু বেশি। মহিলার শরীরটা যেন দুমড়ে গেছে, ফ্যাটফ্যাটে সাদা শরীরটা, মুখটাও যেন চুপসে গেছে, কপালে অটোপসি সেলাই। সুশান্ত মুর্মু দেখালেন বডির গলায় দুটো ছোট ফুটো। কনকনে ঠান্ডা রুমে একজন অপরিচিতার শবদেহ, বডিটা এত সাদা কেন? ও, ব্লাড নেই বলেই হয়তো ডেড বডিটা এতটা সাদা। অন্বেষার অবস্থা টাইট, ওকে নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে এলাম। মর্গের এন্ট্রেন্সের পাশে দাঁড়িয়ে অন্বেষা হুড়হুড় করে বমি করতে লাগল। ততক্ষণে সুশান্ত মুর্মু এসে দাঁড়িয়েছেন, পকেট থেকে বের করেছেন দামি সিগারেটের প্যাকেট। আমার পেটটাও কেমন কুলোচ্ছে ভেতরের দৃশ্যাবলী মনে করে মন শক্ত করে দাঁড়িয়ে রইলাম। অন্বেষার দিকে বাড়িয়ে দিলাম ঠান্ডা জলের বোতল।
কি অন্বেষা, ঠিক আছো?
হ্যাঁ স্যার, আপাতত ঠিক।
কফি আনতে পাঠিয়েছি, চলো ওই গাছের তলায় গিয়ে ওয়েট করি, একটু ব্ল্যাক কফি খেলে এই নজিয়াটা কাটবে, চাঙ্গাও লাগবে।
স্যার একটা সিগারেট দেবেন প্লিজ।
এই তুই না ছেড়ে দিয়েছিলি?
হ্যাঁ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে, মানে
মনে হচ্ছে দুটান দিলে ভালো হতো, তাই তো?
ওই আর কি।
না না বাজে অভ্যেস নতুন করে ধরবার আর দরকার নেই। তাছাড়া একদিন না একদিন তো এখানে মর্গে আসতে হতোই, ডেড বডি সামনে থেকে দেখতেই হতো। আমি ডেকে নিলাম যাতে বাড়তি ঝামেলা পোহাতে না হয়।
আচ্ছা স্যার বডিটা ওরকম সাদা, সেটা নিশ্চয়ই ব্লাড ড্রেন করার জন্য, তাই না?
সব বলছি। এই তো ব্ল্যাক কফি হাজির দাও। হ্যাঁ প্লাজমা ব্লাড কিছুই নেই বডিতে, তাই রিঙ্কেলড আর সাদা হয়ে গেছে।
আচ্ছা ব্লাড কি ওই গলার ফুটো দিয়েই ড্রেন আউট করেছে?
না না পায়ের কাছে একটা ভেন থেকে টেনেছে।
মোডাস অপারেন্ডি কি দুটো কেসই এক?
হ্যাঁ সব সেম, পাত্র পাত্রী আর স্থান আলাদা।
অন্য বডিটা তো সেন্ট্রাল অ্যাভিনিউতে পাওয়া গেছে, তাই না?
হ্যাঁ প্রসাদ রায় লেনে, একটা মাঝবয়সী লোক, এই একই কন্ডিশনে বডি পাওয়া গিয়েছিল। নাম দেখেছো নিশ্চয়ই পেপারে?
হ্যাঁ মনে আছে, অশোক বর্মা। স্ত্রী আছে, ছেলে বাইরে চাকরি করে।
আচ্ছা স্যার
হুম,
এই মহিলারই নাম স্মিতা, রাইট?
রাইট, স্মিতা হালদার, বাড়ি হাওড়ায়, ন্যাশনাল হসপিটালে জুনিয়র মেডিকেল অফিসার ছিলেন। বাড়িতে এক অবিবাহিত দিদি আছেন, তাকে জানানো হয়েছে বডি আবিষ্কার করেছে তনয় মুখার্জি, লোকাল থানার এসআই, পেট্রোলিং করছিল।
অয়ন ওই দেখ আমাদের নেমেসিস আসছে।
নেমেসিস?
আরে নিশা ভাটিয়া।
নিশা ভাটিয়া ওপিডির ওয়েটিং এরিয়ার সামনে দিয়ে হেঁটে আসছেন, হাতা গোটানো সাদা শার্ট, ফর্মাল ট্রাউজার, আমার চেয়েও ইঞ্চিখানেক লম্বা, ছোট করে ছাঁটা চুল, চোখে মুখে দুঁদে পুলিশ অফিসারের কাঠিন্য, বয়স ৪০ চেয়ে সামান্য নিচে। এনাকে সামনাসামনি এর আগেও দেখেছি, তবে তা পুলিশ ক্লাব বা টিভি চ্যানেলের অনুষ্ঠানে, তদন্তের মধ্যে দেখা হওয়ার দুর্ভাগ্য হয়নি। মহিলা যে আমার আর অন্বেষার প্রতি খুব একটা প্রসন্ন নন সেটা আগেই শুনেছি, দেখা যাক আজকে আবার নতুন কি বলেন।
গুড আফটারনুন স্যার।
গুড আফটারনুন নিশা।
এরা এখানে?
হ্যাঁ নিয়ে এলাম স্মিতা হালদারের বডিটা দেখাতে। তোমার মুখ দেখে বুঝতে পারছি ব্যাপারটা তোমার ভালো লাগেনি কি, তাই তো?
না না স্যার, আমার অবজেক্ট করার প্রশ্নই আসে না, আপনি আমার সিনিয়র, তাই যে সিদ্ধান্তই নেবেন ইউ হ্যাভ মাই ফুল সাপোর্ট। অন্বেষা এখন শরীর ঠিক লাগছে তো?
হ্যাঁ এখন বেটার লাগছে
স্যার। এদের এরকম সেন্সিটিভ ইনফো, মতলব এটা আপনার কল,
তোমার ব্যাপারটা পছন্দ হয়নি তাই তো?
ওই যে বললাম স্যার, আপনি আমার সুপার সিনিয়র, আপনার কথা আমি মানতে বাধ্য। ঈশান্তের কেসটা আপনি নভিসদের ইনভলভ না করলে শবনমকে অ্যালাইভ অ্যারেস্ট করা যেত।
দেখো নিশা, আর কেউ জানুক না জানুক, আমি জানি যে তোমার প্রমোশন অনেক আগেই হওয়ার কথা ছিল, বিউরোক্র্যাটিক ননসেন্সের জন্য হয়নি, কিন্তু সেই অ্যাংস্ট এখানে এদের ওপর মিশিয়ে দিও না, দ্যাট উইল বি আনফেয়ার।
সরি স্যার, সরি ফর বিইং সো ব্লান্ট।
ওহো আমরা একই টিমের লোক, ডোন্ট ওয়ারি, এসব সরি ফরি রাখো।
স্যার এবার আপনারা এসআই মুখার্জির কাছে যাবেন তো?
হ্যাঁ।
ওকে স্যার, আমি একটু পরে নস্করকে স্মিতা হালদারের বাড়ি পাঠাবো, প্রেস মিটে দেখা হচ্ছে স্যার।
বেশ।
অফিসার ভাটিয়া একটা প্রশ্ন করব?
সার্টেনলি।
আপনি রেগুলারলি টেনিস খেলেন তাই না?
হ্যাঁ, বাট আপনি কি করে জানলেন?
সিম্পল ব্যাপার নিশাজি, আপনি কথা বলতে বলতে যেভাবে মোবাইল ফোনটা এহাত ওহাত করছিলেন সেটা কিন্তু টেনিস প্লেয়াররাই করে থাকে, ওরা অবশ্য র্যাকেটে হাত ওহাত করে থাকে।
গুড অবজারভেশন স্কিলস। এনিওয়ে স্যার এবার আমি তাহলে এগোই।
হ্যাঁ এসো। বাহ বেশ বলেছো কিন্তু, গুড, ভেরি গুড।
নিশা ভাটিয়া কিন্তু কমপ্লিমেন্ট দিতে বেশ কিপটিমি করলেন,
ওটা ওর বরাবরের হ্যাবিট। চলো আসলাম এসে গেছে, গাড়িতে ওঠো।
হেঁটে গেলে হতো না স্যার?
নো স্যার, ওখান থেকে তোমাদের ফান রোডে ড্রপ করে প্রেস ক্লাবে আসবো।
স্যার তাহলে ওখান থেকেই আমরা ক্যাবটা?
আহ পাকামো করো না, বকে দেবো কিন্তু, ওঠো ওঠো।
মনের মধ্যে কিরকম একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, আনন্দ ভীতি টেনশন মিক্সড একটা ফিলিং। এক সপ্তাহ না হলেও আজকে দিনটা খেতে একটু প্রবলেম হবে। মর্গের পরিবেশটা হরিবল, না জানি মা কিরকম রিয়াক্ট করবে আমার এই মর্গে যাওয়া নিয়ে। এই নিয়ে দুটো খুন, কিছু ডিটেল জানি আর কিছুটা এসআই তনয় মুখার্জির থেকে জানতে পারবো। গলায় দুটো ফুটো, আর তার অর্থ আমরা ছোটবেলা থেকেই জানি ভ্যাম্পায়ার, ড্রাকুলা, নসফেরাতু, আরো কিছু সিমিলার শব্দ মনে উঁকি দিচ্ছে, তবে আমরা র্যাশনাল একটা দুনিয়াতে থাকি। এ তো আর ভিক্টোরিয়ান ইউকে নয় বা ট্রান্সিলভেনিয়া নয়, রীতিমতো ডিজিটাল দুনিয়া, চারদিকে সিসিটিভি, মোবাইল ক্যামেরা, এর মধ্যে ভ্যাম্পায়ার, না না তোর কি সব ভাবছি। এই এসে গেছি, পাশে মুখ ফিরিয়ে দেখলাম অয়নের মুখ গম্ভীর। তা মর্গে স্মিতা হালদারের ডিফর্মড ডেড বডি দেখে না নিশা ভাটিয়া স্বরূপ একটি বিশাল পেন ইন দি দেখে, সেটা অবশ্য বোঝা যাচ্ছে না। যাই হোক, গাড়ি থামল, আমরা নামলাম। জেসিপি সাহেব অবশ্য ভেতরে ঢুকলেন না, ফুটপাথে যেখানে ভিকটিমের দেহ পাওয়া গিয়েছে সেই জায়গাটাতে চক দিয়ে এক্স আঁকা। শরীরের মধ্যে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, সেটা ভয় নাকি অ্যাড্রেনালিন রাশ সেটা বুঝতে পারছি না। অয়নও ভুরু কুঁচকে দাঁড়িয়ে আছে, আই ক্যান ব্যাট ওর মনের অবস্থাও আমারই মতো। মুর্মু সাহেব গাড়ি থেকে নামতে না নামতেই একজন সাদা ইউনিফর্ম পরা অফিসার এসে দাঁড়াল। বুঝলাম ইনি এসআই তনয় মুখার্জি। চোখ মুখ দেখে মনে হয় আমাদের কথা জানেন অলরেডি। মোটামুটি ফিট চেহারা, অনিল কাপুরের মতো একটা মেক্সিকান গোঁফও আছে, তবে নিশা ভাটিয়ার মতো হোস্টিলিটি নেই মুখার্জির বডি ল্যাঙ্গুয়েজে।
স্যার, আপনারা সিকিউরিটি অফিসে বসবেন?
না, টাইম নেই, এরা যা জানতে চায় বলো।
মিস্টার মুখার্জি, সবটা বলুন, ধরে নিন আমরা কিছুই জানি না, একেবারে গোড়া থেকে বলুন।
হ্যাঁ, ক্যারি অন।
এমনিতে একটা রেগুলার দিন ছিল স্যার, কোনো বিশেষ কিছু ঘটেনি। সেন্ট্রাল অ্যাভিনিউতে একটা মিছিল ছিল, ওই অ্যান্টি করাপশন এরকম কিছু একটা। আরে আজকাল তো ফ্রেন্ড রিকোয়েস্ট হোয়াটএভার মতো রেগুলার একটা ব্যাপার হয়ে গেছে মিছিল, আর আমাদের ইসেতে বাস এই। সরি সরি স্যার।
না না, কোনো চাপ নেই, ফ্রিলি বলুন। তারপর?
মোবাইলে খেলা দেখছিলাম পেট্রোলিং এর ফাঁকে ফাঁকে আর কি, ওই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার চলছিল,
ওয়েলস ভার্সেস রোমানিয়া, রাইট?
হ্যাঁ, কি দুর্দান্ত ম্যাচ হলো বলুন।
হুম, তার মানে 18 নভেম্বর, গত রাত, রাইট? তারপর?
রাত প্রায় দুটো, এর সামনে দিয়ে যাচ্ছিলাম, এই জায়গাটায় না বিশেষ একটা আলো নেই। আমার সঙ্গে পেট্রোলিং ইউনিটের ড্রাইভার শ্যাম সিং ছিল আর কনস্টেবল রশিদ শেখ। এপার দিয়ে একবার গেলাম, তারপর ফিরতি রাউন্ডে খেলা দেখতে দেখতে রাস্তার দিকে চোখ রাখছি, পাবলিক হেলথের বিল্ডিংটার সামনেটা দেখলাম একদম ফাঁকা। সাধারণত এখানে এই যে ফুটপাতে অনেক রাত অবধি নেশাখোররা বসে থাকে, আমরা গাড়ি থেকে তাড়া দিই, ওরা পালিয়ে যায় এদিক ওদিক। সেদিন কেউ নেই। এতে একটু অবাকই লাগলো জানেন, হঠাৎই এই এই ট্রপিক্যাল মেডিসিনের সামনে আসতেই,
স্যার দেখুন আলোতে কি একটা চকচক করছে।
হ্যাঁ, এই জায়গাটা এতটা অন্ধকার।
স্যার বডি মনে হচ্ছে।
এগিয়ে রাখ, এগিয়ে রাখ। এই রশিদা, এই নামো নামো নামো। এদিকে কিছুদিন আগেই একটা বডি পাওয়া গিয়েছিল, সে এক বিচ্ছিরি ব্যাপার। আমরা নামলাম, দেখলাম ট্রপিক্যাল মেডিসিনের দেওয়ালটা আর একটা ভাঙা পানের স্টলের মাঝে একটা বডি গুঁজে দিয়েছে। আলো ফেলে দেখা গেল একটা একটা ফিমেল বডি, বডিতে বডিতে এক ড্রপও ব্লাড নেই, মাথার কাছে এক ইউনিট ব্লাড রাখা।
দাঁড়ান দাঁড়ান, এক মিনিট, ব্লাড রাখা ছিল?
হ্যাঁ।
কি সে পাউচে?
না, স্টেরিলাইজড বোতল।
অশোক বর্মার বডির কাছেও এক ইউনিট ব্লাড পাওয়া গেছে।
হুম, সেটা পেপারে পড়েছি
স্যার। সিরিয়াল কিলার?
হুম, আজকে এই প্রশ্নটাই আমায় শুনতে হবে হয়তো। হতে পারে সিরিয়াল কিলার, আবার নাও হতে পারে।
আমরা এই স্পেকুলেশনটা চাপা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আজকাল কি হচ্ছে দেখছো তো, নিউজ চ্যানেলগুলো একেবারে কেচ্ছার বাজার খুলে বসেছে। তাই আজ বিকেলের এই প্রেস মিটের আয়োজন। ডিজিপি সাহেব মিডিয়ার কাছে আওয়ায় ছুঁড়ে দিচ্ছেন, বুঝলে না?
আচ্ছা মিস্টার মুখার্জি।
হ্যাঁ বলুন।
এখানে তো সিসিটিভি ক্যামেরা দেখছি না।
ক্যামেরা বসানো হয়েছে অন্তত দুবার। এই নেশাখোররাই চুরি করে, এ কত আর মনিটর করা সম্ভব বলুন তো?
তা তো ঠিকই। স্যার কয়েকটা ছবি তুলি।
আলবাত, দেখো না কাল থেকেই এখানে রিল বানাতে ভিড় করবে লোকজন, তখন আর ক্রাইম সিনের স্যাংটিটি মেনটেন করা পসিবল হবে?
মিস্টার মুখার্জি একটা কথা বলবো।
হ্যাঁ বলুন ম্যাডাম।
আপনি বললেন ফিরতি রাউন্ডে কিছু একটা নোটিস করলেন, তাই তো?
হ্যাঁ।
তার মানে এর আগের রাউন্ডে যখন গিয়েছিলেন তখন এখানে কিছু ছিল না?
তাই তো মনে হচ্ছে।
আচ্ছা অফিসার মুখার্জি, ফিরতি রাউন্ডের এক্স্যাক্ট টাইমটা মনে আছে?
এক্স্যাক্ট টাইম তো...
আচ্ছা তনয় বাবু, তখনও ম্যাচ চলছিল?
রোমানিয়া একটা গোল করল ঠিক সেই সময়।
গ্রেট গ্রেট। রোমানিয়া একটাই গোল করেছে ম্যাচে, তাও ইঞ্জুরি টাইমে। সেকেন্ড হাফে এক্সট্রা টাইম ছিল 5 মিনিট, তার মানে হ্যাঁ এই তো 93 মিনিটে রোমানিয়ার গোল। খেলা শুরু হলো রাত 12টায়, হাফ টাইম 12টা 46, সেকেন্ড হাফ শুরু হয় 1টা 20, মানে রোমানিয়ার গোল হয়েছে 2:08। তনয় বাবু,
হ্যাঁ রাইট রাইট।
আর এখান দিয়ে আগের রাউন্ডে কখন গেলেন?
ওই তো তার মিনিট 12 আগে।
তার মানে 1:56 থেকে 2:08 মধ্যে বডিটা ডাম্প করা হয়েছে?
খুব প্রিসাইজ। তার মানে জায়গাটা খুব ভালো করে রেকি করা ছিল। গুড, থ্যাংক ইউ মিস্টার মুখার্জি।
বেশ তনয়, তোমাকে আর ডিটেন করছি না।
ওকে স্যার, আসছি। জয় হিন্দ।
চলো তোমাদের ছেড়ে দিয়ে আসি।
স্যার আমি ক্যাব বুক করে দিয়েছি, আর 3 মিনিটেই আসবে।
খুব পেকেছো তোমরা,
মানে আপনি তো প্রেস ক্লাবে যাবেন আর আমাদের অফিস তো উল্টো দিকে, তাই
ওকে আমি প্রেস মিটের পরেই তোমাদের সমস্ত ডকুমেন্ট আর প্রাইমারি করোনার রিপোর্টটা পাঠাচ্ছি।
স্যার ক্যাব এসে গেছে, আমরা তাহলে
এগোচ্ছি। ওকে
দাদা, 3560।
কি হয়েছে, ওরকম প্যাচার মতো মুখ করছিস কেন?
একটু চাপ লাগছে বুঝলি।
চাপ তো আমারও লাগছে রে, দুটো এরকম গ্রুসাম মার্ডার, নিউজে যা যা বলছে, পাবলিকের মধ্যে প্যানিক ছড়ালো বলে।
এখন আর ওটা নিয়ে ভাবিস না, রিপোর্টগুলো আসুক,
তার চেয়ে বরং ব্লগের কমেন্টগুলো পড়ি। কি বল, পড়বি?
অগত্যা। আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখা ভালো, অন্বেষা একটা ব্লগ খুলেছে পাবলিক ডোমেন, আর সেখানে রেগুলারলি আমাদের নানান বোরিং কেসের রোজনামচা আপডেট করে চলেছে, ক্লায়েন্টদের নামধাম বদলে। হাউ ইন্টেলিজেন্ট। আমি অনেক করে বারণ করেছিলাম কিন্তু অন্বেষা কবে আমার কথা শুনেছে। মুশকিলটা হয়েছে এই যে সেসব ব্লগ এন্ট্রিতে অন্বেষার কপালে কমেন্টের মাধ্যমে জুটেছে 100% টাটকা খাঁটি বাঙালি খিস্তি। কেউ বা অন্বেষার কনভেন্ট ইংলিশের গ্রামারের ভুল ধরেছেন, কেউ বা দাবি করেছেন এই তদন্তগুলো মোটেও জমছে না। অন্বেষা মাঝে মধ্যেই আমাকে এই বিচ্ছিরি কমেন্টগুলো পড়ে শোনায়। আমি তো দায়িত্ববান বিজনেস পার্টনার আর ডেডিকেটেড বয়ফ্রেন্ড, অতএব অন্বেষার কথা শুনি আর কৃষ্ণনগরের মাটির পুতুলের মতো মাথা নাড়ি। মর্গের ওই পরিবেশে বেচারি অন্বেষা বেসামাল হয়ে গেছিল, ওকেও একটু চিয়ার আপ করা দরকার।
এই দেখ অয়ন, একজন বিরাট গোয়েন্দা পণ্ডিত লিখেছেন, নোওয়্যার নিয়ার হোমস, শুনলি?
হ্যাঁ কি?
আহা, বলেছে নোওয়্যার নিয়ার হোমস। এরকম একটা ফালতু কমেন্ট করেছে, দেখ আমার একটা কড়া রিপ্লাই দেওয়া উচিত, তাই না বল?
না কেন, ঠিকই তো বলেছে বল।
ঠিকই বলেছে, একটা ফালতু কমেন্ট, নোওয়্যার নিয়ার হোমস, এটা ঠিক বলেছে?
আস্তে, শান্ত গদাধারী ভীম, শান্ত। ঠিকই তো বলেছে, নোওয়্যার নিয়ার হোমস এর মানে কি? হোমস এর কাছাকাছি নয় কি, তাই তো?
হ্যাঁ।
তবে আমরা কোথায় ইনভেস্টিগেশন করি?
কোথায় মানে?
কোথায় মানে কোন শহরে?
কোথায় আবার, কলকাতা এন্ড অ্যারাউন্ড।
আর শার্লক হোমস এর কর্মকাণ্ড কোথায়? মূলত ইউকে এন্ড অ্যারাউন্ড। তাহলে জিওগ্রাফিতে ফেলান, খারাইলোটা কি
কি?
হোমস লন্ডনে, আমরা কলকাতায়। সো
আমরা মোটেও হোমস এর কাছাকাছি নই, উই আর নোহোয়্যার নিয়ার হোমস।
ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্রি ব্যাগস ফুল।
তুই না পারিস বটে।
অতএব চিয়ার আপ পার্টনার। উফ, সবেতে তোরে তো গায়ে লাগে কেন?
থ্যাংক ইউ। আমিও তোকে একটা খবর দিতে পারি যা আমাদের দুজনকেই চিয়ার আপ করবে।
কি খবর বলতো?
দাশগুপ্ত কেমিক্যাল পেমেন্ট করে দিয়েছে।
হ্যাঁ, যাক ভগবান আছেন। বার্তা শুনি তবে দিনটা ভালো। ও হ্যাঁ, তিস্তার পেমেন্টটা পাঠিয়ে
দিস।
আমরা ফার্ন রোড পৌঁছলাম। আমি ঢুকলাম অন্বেষণের অফিস ঘরে। অন্বেষা উপরে ফ্রেশ হতে গেল। ছোটবেলায় বাবার কাছে স্টোনম্যানের কেস শুনেছিলাম। ফুটপাথে ঘুমন্ত মানুষদের মাথায় পাথর মেরে খুন করত এই অজ্ঞাত আততায়ী। এই কলকাতাতেই 1989 সালের 4 জুন থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে মোট 13 জনকে খুন করেছিল এই সিরিয়াল কিলার। যেভাবে জ্যাক দ্য রিপারকে হাতে নাতে ধরতে পারেনি স্কটল্যান্ড ইয়ার্ড, ঠিক সেভাবেই লালবাজারের দুঁদে গোয়েন্দারাও ধরতে পারেননি এই স্টোনম্যানকে। এরপরেও বেশ কিছুবার ফুটপাথে শুয়ে থাকা মানুষদের পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে ঠিকই, তবে তা সবই স্টোনম্যানকে নকল করার চেষ্টা। ক্রিমিনোলজির পরিভাষায় যাকে কপিক্যাট কিলিং বলে। এখানেও কি তাই? তা কিন্তু মনে হচ্ছে না, কারণ নেটে দেখলাম এরকমভাবে খুন করে ডেড বডির মাথার কাছে 1 ইউনিট ব্লাড রেখে যাওয়ার ইতিহাস গোটা পৃথিবীতে নেই। অন্বেষা অফিসে ঢুকল। কি হয়েছে ক্ষুদাতৃষ্ণা গায়েব?
মানুষের লাইফ খুব সস্তা না রে?
দেখ, ভারতবর্ষে তো বটেই, লাস্ট সেন্সাসে 142 কোটি ছিলাম, এর মধ্যে অন্তত আরো 20 কোটি তো বেড়িয়েছে অফিসিয়ালি। আমাদের দেশে সবচেয়ে সস্তা কমোডিটি হলো মানুষের প্রাণ।
যদি আমরা বা পুলিশ এই সিরিয়াল কিলারকে ন্যাপ করতে না পারি, তাহলে নিশ্চয়ই আরো মানুষ মারা যাবে না রে?
নির্ঘাত। তাছাড়া এই সিরিয়াল কিলারদের মধ্যে একটা নাটুকেপনা আছে, খেয়াল করবি। তারা পুলিশ ও জনগণকে তাদের অস্তিত্ব সম্পর্কে জানান দিতে চায়, মানে জানাতে চায় সে আছে। পুলিশের সাথে সে লুকোচুরি খেলে। জানিস, আমি একটা আর্টিকেলে পড়েছিলাম যে জ্যাক দ্য রিপার একবার স্কটল্যান্ড ইয়ার্ডে একজনের ভিকটিমের লিভারের টুকরো গিফট ট্র্যাপ করে পাঠিয়েছিল।
আর এখানে ভিকটিমের মাথার কাছে ওই 1 ইউনিট ব্লাড, এরকমই একটা ব্যাপার।
একদমই তাই। হ্যাঁ, আমি ভাবছি অন্য কথা। লোকে উইকেন্ডে কত জায়গায় ডেটে যায়, পাবে, ফ্লোটেলে, সিনেমায়। আমরা কোথায় গেলাম? মর্গে। আহ, কি সুন্দর জায়গা।
হ্যাঁ, আসছি আসছি। এই চল, মা খেতে রাখছে, চল চল চল।
আজকাল প্রায় সব দুপুরেই এখানেই খাওয়া হয়। তবে মায়ের সাথে রবিবারের লাঞ্চ আর ডিনার মাস্ট। অন্বেষার মা মঞ্জু কাকিমা খুব যত্ন করে আমায় খাওয়ান। আগেই বলেছি, জামাই আদরটা বেশ ভালোই হচ্ছে আমার। তবে আজকে ডাইনিং টেবিলের মেজাজটা বেজায় থমথমে। আজকে শনিবার, এ বাড়িতে নিরামিষ। টেবিলের সামনে রাখা কুমড়ো ফুলের বড়া, মুগ ডাল, মোচার ঘণ্ট আর টমেটোর চাটনি। কিন্তু কারোরই ঠিক খাওয়ার মুড নেই। মঞ্জু কাকিমা জানতে পেরেছেন যে আজকে আমরা মর্গে গেছিলাম। অন্বেষা পাতে একটা কুমড়ো ফুলের বড়া নাড়াচাড়া করছে। বুঝতেই পারছি মর্গে সেই ডেড বডির কথা মনে পড়ছে ওর। মঞ্জু কাকিমা কিন্তু রসিক মানুষ, মুড হালকা করার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্লেটে রাখা বড়া ভাজা, নাড়ছে কিন্তু খাচ্ছে না।
থাকে সারা দুপুর ধরে মোবাইল হাতে চুপটি করে, হাঁড়িপানা মুক্তি করে আঁকড়ে ধরে প্লেটটুকু।
রক্তগুলো ঝনার ঝন।
উফ, তোমরা থামবে, আবার মনে পড়ে গেল।
হে তো হওয়ারই ছিল অনু, রান্না করবে আর ফোসকা পড়বে না, তাও কি হয়?
আরে মা, উই আর ইন আ ফিক্স। উফ,
তাহলে আর কি ভাবো, ভাবা প্র্যাকটিস করো।
তাই তো করছি।
কুমড়ো ফুলের বড়া খা, বুঝলি, মাথা খুলবে।
তোরা বরং একটা রুটিন বানা, বুঝলি।
বলছ?
সেই যেমন স্কুল লাইফে হাফ ইয়ারলি পরীক্ষার আগে করতি। তবে তোদের কাছে কেসটা না এলেই খুশি হতাম রে।
কি বলছো কাকিমা, এই কেসটা তো আমাদের অন্বেষণ এজেন্সিকে আরো উপরে নিয়ে যাবে।
তোর মাকেও জিজ্ঞেস করিস, খুনিও একই কথা বলবেন দেখিস। এর চেয়ে ওই বিয়ের শাদীর কেস বা ফ্রডের তদন্ত অনেক ভালো। খুন যখন মায়ের মন তো ভয় লাগে, আজকাল খুন খারাপি করতে মানুষ এতটুকু ভাবে না।
চিন্তা করো না কাকিমা, জেসিপি সুশান্ত মুর্মু আমাদের গায়ে আঁচড়টুকুও লাগতে দেবেন না। এ অন্বেষা, আমায় একটু চাটনি দে তো।
লাঞ্চের পরে আবার অফিসে ফিরে এলাম। মায়ের দুশ্চিন্তা হওয়া ন্যাচারাল, থানা পুলিশ মর্গ এইসব জায়গা খুব এমার্জেন্সি না হলে সাধারণ লোকজন এড়িয়েই চলতে চায়। অফিসে এসে নেট ঘাঁটতে লাগলাম। ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে ভ্যাম্পায়ার থিওরি। গলায় ফুটোর ব্যাপারটা কোনোভাবে একটা লিক হয়ে গেছে, আর নানান সেলফ প্রোক্লেমড এক্সপার্ট নানান ওয়াইল্ড থিওরি লিখে দিচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া পেজে। আর মিনিট দশেক পরেই সুশান্ত মুর্মুর প্রেস মিট।
এই আনন্দ পান্ডের পেজটা পড়ছি।
শালা,
হ্যাঁ, ও তো নিজেকে রিয়েল লাইফ ব্যোমকেশ ভাবে।
ব্যোমকেশ না, ব্যোমকেশ। এই সোশ্যাল মিডিয়া পেজগুলো থেকে কিসব লিখেছে, আজকাল তো বাতাসে জীবাণুর থেকেও পডকাস্টের সংখ্যা বেশি না? আর এরা কি ভাবছে, কাউন্ট ড্র্যাকুলা এসে দুজনের গলা কামড়ে বেশিরভাগ রক্তটা শুষে এক ইউনিট রক্ত কলকাতা পুলিশকে অন দ্য হাউস বলে রেখে গেছে নাকি? হ্যালোইন গিফট নাকি? যত্তসব
জানিস তো, মনে হচ্ছে এটা সম্ভবত একটা ডাইভার্সন।
ডাইভার্সন? ধর যদি তা না হয়।
মানে?
মানে কিছুই না, এটাকে স্রেফ ডাইভার্সন বলে মনে করা স্টেজে আমরা বোধহয় আসিনি এখনো, বুঝলি? আগে দুটো মার্ডার পাশাপাশি রেখে দেখি। এই প্রিন্টারটা ঠিক আছে তো? আমি আবার মোবাইলে পড়তে পারি না। মঙ্গলবার সিংদের অফিসে তিস্তাকে পাঠিয়ে দিই ছবিগুলো ড্রপ করতে।
আর ইউ ম্যাড? ক্লায়েন্টের কাছে কেউ সেক্রেটারিকে পাঠায়?
আচ্ছা বাবা, সরি সরি, আমি নিজে যাব। আসলে ওই বড় বাজার পাড়াটায় একবার গেলে ফিরতে এত লেট হয় না, চারিদিকে এত প্রলোভন, এত রকম হাতছানি।
হাতছানি বড় বাজারে? কিসের হাতছানি?
কি বলছিস, কচুরি সিঙ্গারা টাটকা ফ্রাই করা দেড় ভাঁজ নিমকি মালাই টোস্ট ঘন দুধের চা, ওরা সবাই আমাকে মুকুর শুনতে পাচ্ছো বলে হাতছানি দিয়ে ডাকে রে।
এত খাই খাই না করে টিভিটা চালাতো, জেসিপি সাহেবের প্রেস মিটটা একটু দেখি।
প্রেস মিটে অবশ্য এমন কিছু জানা গেল না যা অলরেডি আমাদের জানা নেই। সুশান্ত মুর্মুর পাশে বসে রইলেন নিশা ভাটিয়া, আর ক্যামেরার দিকে যেভাবে একদৃষ্টে তাকিয়ে রইলেন মনে হলো যে প্রেস মিট থেকেই অন্বেষার আমাকে সাবধান করে দিচ্ছে। তবে রিপোর্টাররা বেশ নাজেহাল করে দিয়েছে আমাদের জেসিপি স্যারকে। প্রেস মিট শেষ হতেই প্রাইমারি অটোপসি রিপোর্ট আমাদের মেইলে চলে এলো। দুমাস হল অন্বেষণের নিজস্ব মেইল আইডি ডোমেন হয়েছে। সেখানে এলো ভিকটিমের বাড়ির লোকের স্টেটমেন্টের ওয়াটারমার্ক দেওয়া ভিডিও।
অটোপসি রিপোর্টে পরিষ্কার লেখা আছে, পাংচার মার্কস কজড ডিউ টু ফোর্সিবল ইনসার্শন অফ শার্প মেটালিক অবজেক্টস, অর্থাৎ গলায় ফুটো করা হয়েছে
সম্ভবত কোনো বড় পয়েন্টে নিডল দিয়ে। পার্টনার, ওয়েল ডান, এখন তো এই পাঁচ মার্ক দুটো ডাইভার্সনই মনে হচ্ছে।
তবে
দেখ, এতে লেখা আছে এদের অজ্ঞান করে ব্লাড ড্রেন আউট করা হয়েছে এদের শরীর থেকে, মানে তখন এরা বেঁচে ছিল।
মা এসব শুনলে না অজ্ঞান হয়ে যাবে।
চিন্তা করিস না, টিভি চ্যানেলে এসব ঠিকই দেখাবে, বরং আরো কয়েক ধাপ রং চড়িয়ে দেখাবে। তাহলে পয়েন্ট ১, কিলার বডি লোপাট করেনি বরং সমুদ্রের মতো সামগ্রী ফিরিয়ে দিয়েছে। পয়েন্ট ২, অত্যন্ত নিষ্ঠুরভাবে অশোক ভার্মা আর স্মিতা হালদারকে হত্যা করা হয়েছে। পয়েন্ট ৩, দুজনের শরীর থেকেই জীবিত অবস্থায় রক্ত বের করে নেওয়া হয়েছে।
রাইট, আর পয়েন্ট ৪, দুজনের মাথার কাছে এক ইউনিট করে রক্ত রাখা হয়েছে। পয়েন্ট ৫, দুই ভিকটিমের গলাতে দুটো করে পাঞ্চ মার্ক। আর কিছু?
রাইট, তবে আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করা দরকার, বুঝলি? কিলার কি পাঞ্চ মার্ক অ্যাড করেছে ডাইভার্সনের জন্য, নাকি তার আরো কিছু বলার আছে, নাকি এটাই তার সিগনেচার স্টোনম্যানের মতো? আরেকটা পয়েন্ট, স্মিতা হালদার জুনিয়র মেডিকেল অফিসার ছিলেন আর অশোক ভার্মা ছিলেন গভর্নমেন্ট রেজিস্টার্ড ব্লাড ব্যাংকের ওনার।
ভ্যাম্পায়ার, এক ইউনিট রক্ত,
ব্লাড ব্যাংক, রক্তশূন্য বডি, এই সবকটা বিষয়ে একটা কিন্তু কমন ফ্যাক্টর আছে,
রক্ত।
ইয়েস, ব্লাড।
এই দেখ, প্রাইমারি রিপোর্টেও আছে বাঁ পায়ে চ্যানেল করে ব্লাড বের করে নেওয়া হয়েছে, যেভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পে করা হয়, অর্থাৎ
খুনি ডাক্তার।
ইয়েস, বা ডায়াগনস্টিক সেন্টারের কর্মী বা নার্স।
নার্স
কেন, মেয়েরা খুন করে না, আর নার্স তো মেলও হতে পারে।
আহা, আমি কি তাই বললাম নাকি? একটু ভাব, আমি বলছি যে দুটো বডি, অশোক বর্মার বডি তো মোটামুটি মাঝারি মাপের, আর স্মিতা হালদারের জীবিত অবস্থার ছবি আছে ফাইলে, মহিলা কিন্তু বেশ গোলগাল ছিলেন। এবার একটি মেয়ে, সে একা একা এদের ঘায়েল করেছে বলছিস তুই?
পয়েন্ট। তবে মহিলা খুনি হলে তার আমার মতো ডেডিকেটেড পার্টনারও তো থাকতে পারে।
দূত, আচ্ছা কাল একবার হাওড়া গেলে কেমন হয়?
রক্ষে করো রঘুবীর, কাল আমি হাওড়ায় নাই, একেবারেই নাই। সুশান্ত মুর্মু ছাড়া আমি নিশা ভাটিয়ার সামনে দাঁড়াতে একেবারেই স্বচ্ছন্দ নই। কাল নিশা ভাটিয়া যাচ্ছে। শোন, কাল বরং আমরা অশোক বর্মার বাড়িটা ঘুরে আসি, চ।
থাক, নিশার সামনাসামনি হয়ে লাভ নেই। শোন, আজ বরং একবার অশোক বর্মার বডি যেখানে ডিসকভার্ড হয়েছিল সেখানে যাই।
ব্রিলিয়েন্ট, বাইক নিয়ে বেরোবো, তোকে ড্রপ করি সোজা বাড়ি। ডেট কা ডেট, কাম কা কাম।
আমি আরেকটা অপশন দিতে পারি, কিন্তু তুই সেই খেপে যাবি।
শুনি,
আজকে প্রফেসর বাগচির বাড়ি গেলে কেমন হয়? প্রাইমারি অটোপসি রিপোর্ট পেয়ে গেলামই যখন তখন।
অবজেকশন ওভাররুলড, আজকে ওসব নয়। প্রথমে 38B প্রসাদ রায় লেনের সামনে গিয়ে দেখা যাক, তারপরে একটু এদিক ওদিক। কাল বিকেলে প্রথমে প্রফেসর বাগচির বাড়ি, তারপর অশোক বর্মার বাড়ি, তারপর বাকি সব।
ওকে, জেসি নবাব কি মার্জি।
বলছিলাম, নবাব কিনলে কি অন্বেষা ফ্রি?
অয়নের বাইকে চেপে রওনা দিলাম সেন্ট্রাল অ্যাভিনিউ এর দিকে। চারদিকে শুনি লোকজনের চাকরি নেই, টাকা নেই। শনিবারের বিকেলে রাস্তাঘাটে মানুষজনের ভিড় দেখে অবশ্য তা মনে হয় না। সবার হাতেই শপিং ব্যাগ, মুঠোয় দামি মোবাইল, আর মুখে 1000 watts এর স্মাইল। অয়ন কিন্তু বেশ সাবধানে বাইক চালায়। আমি মাথায় কোয়েশ্চেন্স সাজাচ্ছি যার উত্তর পাওয়ার দরকার। আই এম শিওর 38B প্রসাদ রায় লেনের সামনেও CCTV ক্যামেরা নেই, কারণ আমাদের কিলার বেশ ক্যালকুলেটিভ মানুষ। এর আগে উনি এই পেট্রোলিং রাউন্ডের ব্যাপারটা জানতেন। বাবা, অয়ন তো দেখছি পাশের গাড়িগুলো বেশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। ভাবলাম অয়নকে একটু বলি জোরে চালাতে। না থাক, আজকে বাড়ি গিয়ে ব্লগ লিখব। নামটাম না লিখে আমরা যে বড় কেস পেয়েছি সেটা তো লেখাই যায়, তাই না? অবশ্য অয়নের প্রথম থেকে এই ব্লগ লেখা নিয়ে প্রচুর রেজার্ভেশন ছিল, কিন্তু আমি চেয়েছিলাম আমাদের সমস্ত ইনভেস্টিগেশনের একটা পাবলিক ডকুমেন্টেশন থাক। কমেন্টে আজে বাজে কথা যেমন থাকে, ভালো ভালোও তো কয়েকটা কথা থাকে। এই প্রায় এসে গেছি। কলকাতার বেশিরভাগ অঞ্চলে এখন বেশ ভিড়, বিশেষ করে এই সময়টা, কিন্তু এসপ্লেনেড ছাড়িয়ে এলেই লোকজন কিরকম কমে আসে। এসব অঞ্চলে অফিস বেশি, তাই শনিবারে সেকেন্ড হাফ থেকেই লোকজন কমতে থাকে। আলো কমে এসেছে, আর একটু আগে এলে বোধহয় ভালো হতো। অয়ন বাইকের গতি আরো কমিয়ে দিয়েছে। ক্রাইম সিনের ফটোর সাথে লোকেশন মেলাতে লাগলাম। এই তো, এই তো, এই তো, এই বাড়িটাই। অয়ন বাইকটা পার্ক করল মোড়ে ঢুকিয়ে। এর পরের ব্যান্ডেই সেই ফেমাস মিত্র ক্যাফে। আমরা নামলাম, এগিয়ে গেলাম 38B-র দিকে, আর মাঝে জুটে গেল একজন ওভার এনথিউজিয়াস্টিক আগন্তুক। এটা অবশ্য নর্থ কলকাতায় খুব একটা রেয়ার ব্যাপার না।
কিরে, কি বুঝছিস?
দেখে মনে হচ্ছে এটাও ব্লাইন্ড স্পট, বুঝলি?
বাড়িটার অবস্থা বেশ খারাপ, অন্বেষা এদিক ওদিক দেখছে। বেশ বড় তিনতলা বাড়ি, এখন অবশ্য বাড়িটার ছাদে গাছ গজিয়ে গেছে, যে কোনো দিন ভেঙে পড়তে পারে। বাড়িটা দেখতে দেখতে ভাবছিলাম, আজ থেকে 100 বছর আগে নিশ্চয়ই এটা খুব জাঁকের বাড়ি ছিল। স্কুলের এক মাস্টারমশাই বলতেন, মহৎ কর্ম ছাড়া কিছুই চিরস্থায়ী নয়। কথাটা বোধহয় সত্যি। ভাগ্যিস এসব কথা অন্বেষার ব্লগে লেখা হবে না, তাহলে বেচারি আরও গাল খেত। যা বলছিলাম, বাড়িটা বেশ লম্বা, একেবারে অন্য প্রান্তে একটা শাটার নামানো স্পেস, মরছে ধরা সাইনবোর্ডে ভ্যারাইটি স্টোর্স লেখা, তার মানে দোকানটা বেশ কিছুদিন বন্ধ। 10 সেকেন্ড হাঁটলেই কলকাতার ব্যস্ততম রাস্তাগুলোর অন্যতম সেন্ট্রাল অ্যাভিনিউ, অথচ এই গলিটা তুলনামূলকভাবে নির্জন। অন্বেষা বেশ ভালো ছবি তোলে, ও ঘুরে ঘুরে বাড়িটার নানান দিকের ছবি তুলতে লাগল। ল্যাম্প পোস্টের সামনে এক্স মার্কস দ্য স্পট বেশ ফিকে হয়ে এসেছে, বডিটা কে আবিষ্কার করেছে সেটাও জানতে হবে। এক্স মার্কের কোনাকুনি একটা গোডাউন গোছের ব্যাপার, আর বাড়িটার যে দিকটা রাস্তার মুখে সেটার পাশেই একটা ওষুধের দোকান। অন্বেষা ছবি তুলতে তুলতে এইদিকে চলে এসেছে। একজন অতি উৎসাহী লোক, সম্ভবত লোকাল, ঘুরে ঘুরে আমাদের মাপছে।
আচ্ছা শোন, এখানে বডিকে ডিসকভার করেছে সেটা জানতে হবে, বুঝলি?
বাবা, কি বই হবে?
ভূতের বই, রক্ত মাখা মুন্ডু। বলছিলাম, এই বাড়িতে শুটিং করা যাবে দাদা?
যত্তরা, ভূতের বাড়িতে ভূতের বই?
সে কি, এটা ভূতের বাড়ি?
আরে ভূতের বাড়ি নয় তো কি, আরে ওই যে আমার দোকান ছিল ওই ওই ওইটে, আরে চালাতেই পারলাম না, আরে এই বাড়ির সামনেই তো লাশ পাওয়া গেল, বডিতে এক ছটাকও রক্ত ছিল না।
বলেন কি?
হ্যাঁ, বডিতে রক্ত নেই, আবার এক বোতল রক্ত রেখে গেছে মাথার কাছে।
ও তাই, বলুন, ভূতে পুরো রক্ত খেতে পারেনি তাই বোতলে রেখে গেছে। হ্যাঁ, খাবার জিনিস মোটেই নষ্ট করা উচিত না। আচ্ছা, আপনি প্রথম দেখলেন নাকি?
আপনি কি খেপা নাকি, রাতে এই গলিতে কেউ বেরোয়?
তাও ঠিক। আচ্ছা, এই বাড়ির মালিক কে জানেন?
মালিক? মালিক তো মরে গেছে, আরে এখন এই ভূতেরাই রাজ করে।
আরে লাভলি, শুটিং এর পারমিশন তাহলে প্ল্যান সেট করে নেওয়া যাবে। আচ্ছা দাদা, অনেক অনেক ধন্যবাদ, শুটিং এর দিন আপনাকে ডেকে নেব, কেমন?
কোনো ব্যাপার না, চললাম।
লোকাল সবজানটাকে পেছনে ফেলে অন্বেষার দিকে এগিয়ে গেলাম। অন্বেষা তখন খুঁজে দেখছে আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা বসানো আছে কিনা।
না, এখানে কোনো জায়গাতেই সিসিটিভি ক্যামেরা নেই, বুঝলি? তবে আরেকটু এগিয়ে গিয়ে দেখা যেতে পারে, ওই রাস্তার সামনে ওষুধের দোকানের ক্যামেরাটা চালু থাকতে পারে, জানিস? ওখানকার ফুটেজ নেওয়া যেতে পারে, সেটা জেসিবিকেই বলতে হবে, বুঝলি?
আর রাস্তার এই দিকটা সবই পানের দোকান, তাতে সিসিটিভি কভারেজ থাকবে না বলাই বাহুল্য।
কি রে, দাঁড়িয়ে গেলি কেন? কই রে?
অন্বেষা, এদিকে আয়।
কি হয়েছে বল?
এটা দেখ,
এখানে এখানে একটা মার্বেল প্লাক ছিল, এখন আর নেই।
রাইট, কেউ খুবলে তুলে নিয়ে বিক্রি করে দিয়েছে, ব্রিটিশ আমলের মার্বেল, কাজেই ভালোই দাম পেয়েছে। কাজটা খুব বেশি দিন আগে করা নয়, গ্যাপটায় এখনো সেভাবে শ্যাওলা জমেনি। এই বাড়িটার সম্পর্কে জানা যেত মার্বেল ফলকটা থাকলে রে।
প্লাকটায় তো বাড়ির মালিকের নামও থাকতে পারে।
তাও হতে পারে। যাক, এখানকার কাজ আপাতত শেষ। এনে চুজ কর, রিং ফিঙ্গার নাকি তর্জনী?
কি? ওকে, রিং ফিঙ্গার,
গুড চয়েস।
প্রপোজ করবি নাকি? রিং ফিঙ্গার,
এত তাড়া কিসের ভাবি জি?
তর্জনী ছিল অ্যালেন্স কিচেন, আর রিং ফিঙ্গার ছিল মিত্র ক্যাফে। আমার মনটা খুব ডায়মন্ড ফিশ ফ্রাই খেতে চাইছে। নেওট।
ওকে ওয়াটসন।
আবার মিত্র ক্যাফেতে ডায়মন্ড ফিশ ফ্রাই নিয়ে বসে বাংলা টুডে সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা খুললাম। ওরা এই কিলারের একটা বাহারি নাম দিয়েছে, রক্ত পিশাচ। কেমন সানডে সাসপেন্স মার কেন? আর মানুষের মনে এই ব্যাপারটার একটা ছাপ পড়েছে, ছাপটা ভয়ের। এই ক্যাফেতেও লোকজন কেমন যেন তাড়াহুড়ো করে খেয়ে পালাতে পারলে বাঁচে।
এই মুর্মুকে একটা কল করলে হতো না?
কেন বলতো?
আরে অশোক বর্মার স্ত্রীর নাম্বারটা নিতাম, কাল একটা কল করে যাওয়া উচিত।
ঠিক ঠিক ঠিক, দাঁড়া আমি করে নিচ্ছি। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। বলছিলাম, ওই অশোক বর্মার ওয়াইফের নম্বরটা। আচ্ছা হ্যাঁ, ওই কাল একবার যেতাম আর কি। বলছি শুনুন না, অ্যাড্রেসটাও যদি। সো কাইন্ড অফ ইউ স্যার, সো। না না, আর জ্যাঠামি করবো না। আচ্ছা রাখছি, থ্যাংক ইউ। এই তো আগিয়া, ইন্দিরা বর্মা, 87-2 গ্রাহামস ল্যান্ড, ও মানে টালিগঞ্জ। এই অন্বেষা, কাল সকালে তুই একটা কল করে নিস, জেসিবি আগে বলে রাখবে।
ব্যাস, আর কাজের কথা নয়, কনসেন্ট্রেট।
একদম ঠিক বলেছিস। কি গরম বাবা।
আরে আস্তে আস্তে খা না পাগল। অয়ন আমার ড্রপ করেই চলে গেল। রাতের রিপোর্টগুলো নিয়ে বসলাম। মনে হচ্ছিল এই খুনি সে নির্ঘাত এই শহরেই থাকে। সে এখন তার বাড়িতে বসে কি ভাবছে? দুটো মানুষকে সে মেরে ফেলল। একটা মানুষ জল জ্যান্ত কাজে বেরোলো, স্ত্রীকে বলে গেল রাতে কি খাবে ভেবেও রাখল, অথচ আর ফিরল না। মর্গের লাশ কাটা ঘরের ফ্রিজারে পায়ের বুড়ো আঙ্গুলে সরকারি ট্যাগ এঁটে লাইফলেস হয়ে শুয়ে রইল। আমাদের কাজ তো খুনি ধরা, এসব এসব সোশ্যাল ডিসকোর্সে যে কেন ঢুকছি।
অনু, অনু।
মা, বসো বসো। মা এসে পাশে বসল। খাটের ওপরে ছড়ানো লাশের ছবির প্রিন্ট আউট। মাকে দেখে তাড়াতাড়ি গুটিয়ে রাখলাম সবকিছু।
তোমার সাথে কি কথা হয়েছিল?
কি কথা?
কথা হয়েছিল যে এসব খুন খারাপি জালিয়াতির ব্যাপার তুই ওই অফিসেই রেখে আসবি।
সরি মা।
কিছু জানা গেল?
না।
তোদের দুজনের জন্য খুব চিন্তা হয় রে।
জানি, আমরা সাবধানেই আছি, তুমি চিন্তা করো না তো।
কি জানি বাবা, নিউজে তো কিসব বলল।
কি বলল? ড্রাকুলা কলকাতায় এসেছে, তাই তো? তা কোন হোটেলে উঠেছে বলল?
সবকিছু নিয়ে ঠাট্টা নয় অনু,
আমার অন্য একটা ব্যাপার নিয়ে চিন্তা হচ্ছে জানো মা।
কি?
সুশান্ত মুর্মু আমাদের এতটা দায়িত্ব দিলেন, ওর সম্মান রাখতে পারবো তো?
অত ভাবিস না, শুয়ে পড়। নে শুয়ে পড়। গুড নাইট।
গুড নাইট মা।
দেখেছ, মেয়েটাকে ঘুমোতেও দিবে না। থাক, ওটা ধরতে হবে না, সকালে দেখিস।
কি যে বলো মা, তা হয় নাকি?
কি অয়ন, সর্বনাশ, কোন বিপদ আপদ নাকি?
হ্যালো
অন্বেষা, এক্ষুনি রেডি হয়ে নিচে নাম, আমি আসছি।
এত রাতে?
থার্ড মার্ডার, সুশান্ত মুর্মু আমায় লোকেশন পাঠিয়ে দিয়েছেন। সেম মোডাস অপারেন্ডি, ব্লাডহীন বডি, রক্তের বোতল। রেডি হয়ে থাক, আমি রাস্তায়। রাখলাম, বাইক চালাচ্ছি।
কি যে হচ্ছে আমাদের শহরে!
ওভাবে তাকিও না মা, আমায় যেতে হবে, তুমি চিন্তা করো না তো। রেডি হয়ে মায়ের থমথমে টেন্সড মুখ দেখে যখন বাড়ির নিচে এসে দাঁড়ালাম, তখন দূরে নাইট গার্ডের হুইসেল শোনা যাচ্ছে আর দু একটা কুকুর এসে আমায় মেপে যাচ্ছে। প্রায় 3:25 বাজে। মায়ের টেনশন করার যথেষ্ট কারণ আছে। খুনগুলোর ধরন চিন্তা বাড়ানোর পক্ষে সাফিসিয়েন্ট, আর বাকি কাজটুকু বাংলা টুডের মতো নিউজ চ্যানেল করে দেয়। ভেবেই চলেছি এবারে কে গেল। ওই তো অয়ন আসছে। ওর মুখেও টেনশনের ছাপ স্পষ্ট। সুশান্ত মুর্মু তোকে কখন ফোন করলেন?
তোকে 2:40 নাগাদ কল করলাম, অর্থাৎ 2:35।
এবারে কোথায়?
জোড়াশঙ্কর কাছে, বাড়িং ভৌমিক লেন।
আবার নর্থ কলকাতা?
হেলমেট পরে ওঠ, আমাদের জন্য সুশান্ত মুর্মু বডি ওখানে রেখেছে, দেরি হলে নিশা ভাটিয়া ঝামেলা করবে, ওঠ তাড়াতাড়ি।
ভিকটিম সম্পর্কে কিছু জানা গেল?
না রে, মুর্মু ফোনে স্রেফ লোকেশন জানালেন আর জলদি যেতে বললেন। অন্বেষা, একটু শক্ত করে ধর, আজ একটু ফাস্ট চালাবো। হ্যাঁ, ধরে বস।
ফাস্ট? একে ফাস্ট বলে? অয়ন পার্ন রোড থেকে এসপ্লেনেড পৌঁছতে সময় নিল মাত্র 15 মিনিট। বিশাল বিশাল সাইজের ট্রাকগুলোকে কাটিয়ে যখন আমরা লোকেশনের কাছাকাছি পৌঁছালাম, তখনই সুশান্ত মুর্মুর ফোন এলো।
হ্যালো, কই হে, কত?
এসে গেছি স্যার, আর 5 মিনিট।
আরে তাড়াতাড়ি এসো, মিডিয়া এসে গেলে কিন্তু কেয়াস হবে।
হ্যাঁ হ্যাঁ, 5 মিনিটে ঢুকছি স্যার।
বলতে হবে না, শুনেছি, 5 মিনিটে ঢুকে যাব, ধরে বস।
এর পরের পার্টটুকু ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের নেক্সট ফিল্মে দেখে নেবেন, ঠিক আছে? কারণ অয়ন ওই রকম স্পিডেই বাইক চালিয়ে 5 মিনিটের আগেই লোকেশনে পৌঁছে গেল। জোড়াসাঁকোর বিখ্যাত ফলপট্টির পাশের গলি, বারিন ভৌমিক লেন। 60-এর দশকের বিখ্যাত গায়ক বারিন ভৌমিকের নামাঙ্কিত রাস্তা। সুশান্ত মুর্মু গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন, আমাদের দেখে নিশ্চিন্ত হলেন। নিশা ভাটিয়াকেও দেখলাম, আমাদের দেখে এক ফোঁটাও খুশি হননি। ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকজন ছবি তুলছে। সুশান্ত মুর্মু এগিয়ে এলেন।
স্যার, ভিকটিম
সব বলছি, আগে বডি দেখে নাও, সাবধানে ছবি তুলো।
চিন্তা করবেন না স্যার।
এসো এসো অন্বেষা, এসো।
আমরা সাবধানে এগিয়ে গেলাম। ক্রাইম সিন, তাই খুব বুঝে সুঝে এগোতে হচ্ছে। এখানে ওখানে পা পড়ে ক্রাইম সিন কম্প্রোমাইজড হলে নিশা ভাটিয়া ঢুকতে দেবেন না আমাদের। বারিন ভূমি প্লেন একটু খুবচি করছে। এ সাইডে মশলার দোকান, এখনো মশলার গন্ধে নাক সুরসুর করছে। অনেক কষ্টে হাঁচি চেপে এগোলাম। ফরেন্সিক ডিপার্টমেন্টের ফটোগ্রাফাররা ইতিউতি ছবি তুলছেন, কয়েকজন ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাস্টিং করছেন। একটা মাঝ বয়সী লোকের দুমড়ে যাওয়া বডি পড়ে আছে রাস্তার একটা কোণে। লোকটার পরনে পাজামা পাঞ্জাবি, মুখটা শুকিয়ে গেছে, মুখে কাঁচা পাকা দাড়ি, আর বলাই বাহুল্য এর শরীরেও এক ফোঁটা রক্ত নেই। মাথার কাছে সেই রক্তের ইউনিট। লোকটার মুখের কাছে ভন ভন করে মাছি উঠছে, একটা পচা গন্ধ বেরোতে শুরু করেছে অলরেডি। একটা শব্দ শুনে দেখি অন্বেষা এক কোণে গিয়ে ড্রেনের পাশে বসে পড়েছে, বমি পেয়ে গেছে বেচারি। নিশা ভাটিয়া আর বাকিদের গলায় শুধুই শ্লেষ।
নিশা ম্যাডাম, এই মেয়ে তো এখানেই সব ঢেলে দিচ্ছে।
আরে 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 ম্যাম, এবার তো ক্রাইম সিন সোয়াইপ করতে অসুবিধা হবে।
মুর্মু স্যার কি যে করেন না এসব নলেজ স্যার। এবার তো এর ডিএনএ পাওয়া যাবে ক্রাইম সিনে। পাঞ্চফ,
আহ কি হচ্ছে নাকি? একটু পরে মিডিয়া ঢুকে যান, লোকজন জড়ো হচ্ছে। অয়ন,
হ্যাঁ স্যার বলুন।
ছবি তুলে নিয়েছ তো?
হ্যাঁ।
বাস এবার টুক করে অন্বেষাকে নিয়ে কেটে পড়ো, মিডিয়া ঢুকবে, এবার ঝড় উঠবে। কোর্টে পিআইএল হবে সিবিআই কে তদন্তের ভার দেওয়ার জন্য। কাজের পদ্ধতি চেঞ্জ করতে হবে। অন্বেষা একটু বেটার তো?
হ্যাঁ স্যার।
না টুক করে বেরিয়ে যাও, চটপট। ওই দেখো মিডিয়ার অভিযান ঢুকছে, চলো পরে কথা হচ্ছে।
আসছি স্যার।
বাড়ি ফেরার পথে আর একটাও কথা হল না। নভেম্বর মাস, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাইক এত জোরে ছুটছে যে গায়ে ঠান্ডা হাওয়া যেন ছুরি মারছে। এরই মধ্যে আমরা দুজনেই মাথায় দুটো ব্যাপার প্রসেস করে যাচ্ছি, তিনটে খুন। এখনো বিশ্বাস হচ্ছে না, ফিলিং এক্সট্রিমলি নার্ভাস। মা তার উপরে নিশ্চয়ই জেগে বসে আছে, ওকে কি বলবো সেটা নিয়েও কনস্ট্যান্টলি ভাবনা চলছে। আসলে মায়ের আমাকে নিয়ে টেনশন হওয়াটা খুব স্বাভাবিক। বাড়ির সামনে আমাকে নামালো অয়ন। আমাদের দুজনের মুখই বেশ থমথমে।
ব্যাপারটা কেমন হলো বলতো?
সেটাই তো।
দাঁড়া, মাকে একটা ফোন করে দি, এত রাতে আর ফিরছি না। হ্যালো মা। হ্যাঁ, এই ড্রপ করলাম অন্বেষাকে। হ্যাঁ আজকে থেকে যাচ্ছি। হ্যাঁ গুড নাইট। আজকে আর ঘুম আসবে বলে তো মনে হয় না।
এত ভাবিস না,
আজকে একটা সিগারেট হলে ভালো হতো বুঝলি।
কি হচ্ছেটা কি অয়ন? হুম, সারা দিন সিগারেট সিগারেট করছিস তুই?
সরি সরি।
যাকে অ্যাপোলজি অ্যাকসেপ্টেড। ভেতরে চল।
দাঁড়া বাইকটা ক্যারেজ করে দি।
আমি ফেলুদা নই, কাজেই আমার সমস্ত আশঙ্কা সঠিক বলেও প্রমাণিত হয় না। ছোট করে বললে ঘুমটা ভালোই এসেছিল। যাকে ফ্রেশ হতে হবে, আজকে অনেক কাজ। যাদবপুরে প্রফেসর বাগচির কাছে যাব, সেখান থেকে টালিগঞ্জে প্রথম ভিকটিম অশোক ভার্মার বাড়ি। এসব ভাবছি এমন সময় সুশান্ত মুর্মুর ফোন। সকাল 9টা বাজে, উনি কি আসবেন নাকি?
হ্যালো স্যার, গুড মর্নিং, বলুন।
মর্নিং, এই ঘুম থেকে উঠলে বুঝি?
হ্যাঁ স্যার, এই জাস্ট, বলুন না।
তাই ভাবছি, অন্বেষাও ফোন করলো না, অয়ন মাস্টারেরও কোনো পাত্তা নেই। আমি আসছি 11:30 নাগাদ, কথা আছে।
ওকে স্যার, শিওর শিওর।
তার আগে নতুন ভিকটিমের ডিটেলসটা পড়ে ফেলো, পাঠিয়ে দিচ্ছি। আর এগারোটার মধ্যে প্রাইমারি অটোপসি অবজারভেশনসও চলে আসবে, একবার চোখ বুলিয়ে নিও, কেমন? রাখলাম স্যার।
ঠিক আছে স্যার, দেখা হচ্ছে। দাঁত মাঝতে মাঝতেই দেখে নিলাম সুশান্ত মুর্মুর মেল। এবারের ভিকটিমের নাম রবিউল শেখ, পেশায় ব্যবসায়ী, বাড়ি বেগবাগানে, থাকতেন স্ত্রী পারভিনার সাথে, মেয়ে আমিনা বিবাহিত, মুম্বাইতে থাকেন। রবিউলের অফিস ওয়াটারলু স্ট্রিটে। সেই এক সিমটম। তবে ফরেন্সিক সার্জনের মতামত এই যে রবিউল ডায়াবেটিক ছিলেন, ওর টাইপ টু ডায়াবেটিস ছিল, অতএব উনি বেশি কষ্ট পাননি, খুব দ্রুতই মারা গেছেন। এর বডিতেও অন্যান্য বডির মতো সাইন্স আছে, এরও গলায় পাঞ্চ মার্ক আছে। না, দশটা বাজে, খিদে পাচ্ছে। আমি অফিসের দরজা বন্ধ করে ওপরে গেলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই সোয়া সস আর ভিনেগারের মিশ্রিত গন্ধ পেলাম। বুঝলাম আজকে বাঙালি চাউমিন হয়েছে ব্রেকফাস্টে। দেখি ডাইনিং টেবিলে বসে অন্বেষা মোবাইলে নিউজ দেখছে, আর মঞ্জু কাকিমা প্লেটে চাউমিন সার্ভ করছেন। সবাইকে সুপ্রভাত।
সুপ্রভাত। নে নে, গরম গরম খেয়ে নে। এই মেল পড়লি?
রবিউল শেখ।
ও, পড়া হয়ে গেছে?
একবার চোখ বুলিয়েছি। শোন, জেসিবি মুর্মু আসছেন 11:30 নাগাদ, স্নানটান সেরে রাখিস।
অল ডান। লোকটার প্রফেশন পড়লি?
সুশান্ত তো বললেন ব্যবসায়ী।
ওই দেখো, তাহলে পড়িসনি মন দিয়ে?
বটে।
রবিউল শেখ একটা এনজিওর ফাউন্ডার, সেখান থেকেই তো রোজগার। এনজিওর নামটা নামটা দাঁড়া, এই যে মুবারক।
এরা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করে, রাইট?
রাইট।
এই, তোর তো রাতে খুব একটা ঘুম হয়নি, কি করলি? অবাক হওয়ার কিছু নেই, তোর চোখ যেরকম লাল হয়ে আছে তাতে এটা বুঝতে গেলে টিকটিকি হওয়ার অন্তত দরকার নেই।
ব্লগ লিখছিলাম।
আমি স্নানটা সেরে নি, বুঝলি? জেসিপি যদি আবার ট্যাকে গুঁজে কোথাও নিয়ে যায়।
যাই বাবা।
বুঝলাম, এবার শিওরে সমন, আবার ব্লগের কমেন্ট শুনতে হবে। অফিসে ঢুকতে ঢুকতে প্রার্থনা করতে লাগলাম জেসিবি মুর্মু যেন তাড়াতাড়ি চলে আসেন।
ট্যাবলেটটা কোলে নিয়ে বসলাম। আজ ভোর 6:00 ব্লগ লিখেছি, এরই মধ্যে প্রায় 70 কমেন্ট হয়ে গেছে। এবারের এন্ট্রিতে অবশ্য আমাদের তদন্ত নিয়ে কিছু লিখিনি, কিন্তু কলকাতা শহরে এই 3টে খুন নিয়ে একটা জবরদস্ত আর্টিকেল নামিয়েছি। এই যে লোকজন ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার করে মাথা খারাপ করে দিচ্ছে, এইটা নিয়ে না একটা ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার ছিল। মুডটা ভালো নেই। মা ঘরে আমার ওয়ার্ড্রোবে জামা কাপড় রাখছে। আমি ট্যাবলেট একপাশে রেখে চিত হয়ে শুলাম। মা বিছানায় আমার পাশে এসে বসল, আমার মাথায় নরম করে হাত রাখল।
কি রে, শরীর খারাপ?
না।
তাহলে মন খারাপ?
না।
ধুর পাগল, তাহলে এমন ভাবে শুয়ে আছিস কেন?
আরে দূর ভাল লাগছে না কিছু।
তাহলে আর কি, অফিসে যাও, তোমার সাগরের মন ভালো করে দেবে। কিরে, ব্লগে কেউ খারাপ কমেন্ট করেছে নাকি?
আরে না না, ওসব না।
দেখি ব্লগটা, দেখি কে ধরেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল।
উফ মা,
এই দেখ দেখ, কে একজন হারানিধি পাল লিখেছে। আপনি কি সিঙ্গেল? কি লিখে দেবো নাকি?
না, সিঙ্গেল নই। খবরদার, কিছু লিখো না যেন।
আরেকজন কি যেন নাম, আহমেদ ইউনুস, 6969, দেড় প্যারাগ্রাফ পড়েও মজা পাচ্ছি না, আর পড়বো কি না ভাবছি। পড়িস না,
চালিয়ে যাও, চালিয়ে যাও মঞ্জুনাথ।
যাক, রামগরুর হাসে তাহলে। এই দেখ দেখ, কি আজব ইউজার নেম, বি পজিটিভ। এ আবার ইংরেজিতে কমেন্ট, দ্য ব্লাড দ্যাট ড্রিপস ফ্রম মাই লিপস ইজ নট মাই ওন। এ আবার কিরকম কমেন্ট, এইসব রক্তারুক্তি কমেন্ট। কি লিখেছে? দ্য ব্লাড দ্যাট ড্রিপস ফ্রম মাই লিপস ইজ নট মাই ওন। দেখি, এই দেখো, উঠে বসলি কেন?
দ্য ব্লাড দ্যাট ড্রিপস ফ্রম মাই লিপস ইজ নট মাই ওন।
ইউজার নেম বি পজিটিভ। ট্যাবলেট হাতে আমি পাগলের মতো ওপরের দিকে স্ক্রোল করতে লাগলাম, পড়তে লাগলাম আগের কয়েকটা এন্ট্রির কমেন্ট, খুঁজতে লাগলাম বি পজিটিভ এর করা কমেন্ট। পড়তে পড়তে আমার আমার হাত পা ঘামতে লাগলো। এই কমেন্টগুলো তো আগে সেভাবে চোখে পড়েনি। আমি ট্যাবলেট হাতে বিছানা থেকে লাফ দিয়ে নামলাম, পায়ে চটি গলিয়ে হেস্টিলি ছুট দিলাম সিঁড়ির দিকে।
আরে সাবধানে সাবধানে, পড়লে মাথা ফাটবে যে।
ওকে ম্যাডাম, উফ আমি আর পারি না একে নিয়ে।
দেখেছো কাণ্ড, অয়ন ব্যাটা এখনো বাথরুমে বসে আছে। অয়ন, এই অয়ন।
হ্যাঁ, কি হয়েছে? মুর্মু স্যার এসে গেছেন নাকি?
আরে না না, দরকার আছে, বেরো চটপট।
দাঁড়া, ঠিক 3.5 মিনিট দে, বেরোচ্ছি।
অয়নকে এভাবে তাড়া দেওয়া ঠিক নয় আমি জানি, কিন্তু আই ডোন্ট হ্যাভ এন অপশন। আমার চোখে যা ধরা পড়েছে সেটা তো আমার পার্টনারকে দেখাতেই হবে। 3 মিনিটের মধ্যে অয়ন বেরোলো বাথরুম থেকে।
তোর সেই ভীষণ দরকারি কথা বলতে গেলে কি 20th Century Fox এর বাজনাটা লাগবে নাকি, নাকি MGM এর সিংহটাকে ডাকবো?
সরি সরি সরি, আমি ভাবলাম যে এনিওয়ে, এই দেখ
সর্বনাশ করেছে। বলছি না না কিছু না, বলছি এখন তোর এই ব্লগ পড়তে হবে, এর চেয়ে বাথরুমের পাইপ বেয়ে নেমে গেলেই পারতাম তুই।
আরে না না, ব্লগ এন্ট্রি পড়তে হবে না, জাস্ট কমেন্ট গুলো পড়, লাস্ট 5টা এন্ট্রির।
এতগুলো কমেন্ট পড়তে হবে?
আরে না, জাস্ট 4টে কমেন্ট পড়লেই হবে। এই তো 11th November, 18th November, 19th November আর আজ সকালেরটা দেখ, দেখ না পিন করে রেখেছি।
কি আছে কমেন্টে?
ডু ইউ ট্রাস্ট মি
2-2%।
তাহলে কমেন্ট গুলো পড়ো গোবর্ধন।
11 তারিখের কমেন্ট, ইউজার নেম বি পজিটিভ, ইন্টারেস্টিং। বি পজিটিভ রাত 11টায় কমেন্ট করেছে, দ্য ব্লাড ইজ দ্য লাইফ। এটা আবার কিরম কমেন্ট? দ্য ব্লাড ইজ দ্য লাইফ,
চেনা চেনা লাগছে তো।
হ্যাঁ, দ্য ব্লাড ইজ দ্য
ড্র্যাকুলা।
ইয়েস, ব্রাম স্টোকার এর নভেল, দ্য বাপ অফ অল ভ্যাম্পায়ার ফিকশন।
11 নভেম্বর, তার মানে অশোক ভার্মার বডি যেদিন পাওয়া গেল ভোর 3টেতে, কমেন্ট এলো রাত 11টায়। কিন্তু তোর ব্লগে তখনই কমেন্ট এলো কেন? আমরা তো কেসটা পাইনি।
পরের কমেন্টটা পড়, 18th November,
ব্লাড ইজ টু প্রেশাস আ থিং ইন দিস ডেজ অফ ডিসঅনার। একটা জিনিস দেখলি
কি?
বি পজিটিভ ইউজার নেম, রক্ত সম্পর্কিত কোটেশন, সব কটা ড্র্যাকুলা উপন্যাস থেকে, আর কোটেশনের সব শব্দ স্মল লেটারে, স্রেফ বি গুলো ক্যাপিটাল লেটারে। বি পজিটিভ ক্যাপিটাল বি, ব্লাড এই দেখ আবার ক্যাপিটাল বি। এই অন্বেষা
কি রে,
তুই এখনো বুঝতে পারছিস না?
আরে নো স্যার, কি?
দাঁড়া দাঁড়া দাঁড়া, 19 তারিখের কমেন্টটা পড়ি। দ্য ব্লাড উইচ আই হ্যাভ টেকেন ইজ নট এনাফ। ইয়েস, বল কি বুঝলি?
আর কোনো ডাউট নেই যে এই বি পজিটিভই ভ্যাম্পায়ার অফ ক্যালকাটা, বাংলা টুডে চ্যানেল যার নাম দিয়েছে রক্ত পিশাচ।
রাইট, প্রথম দিন থেকেই সে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যাচ্ছে অন্বেষা,
আর ক্রিপ্টিক কমেন্ট করে যাচ্ছে, অল ইন ব্রড ডেলাইট।
দাঁড়া আজকের কমেন্টটা পড়ি। দ্য ব্লাড দ্যাট ড্রিপস ফ্রম মাই লিপস ইজ নট মাই ওন, নট মাই ওন। অন্বেষা, এই মেঘনাদ আর যাই হোক অশিক্ষিত নয়, সবই বলে ওই বোধ হয় জেসিপি এলেন। আসুন স্যার।
এগুলো ধরো।
অন্বেষা, স্যারের থেকে কাগজগুলো নে না। স্যার ওইটা কি?
এইটে, এটা আমার এক ভাইপো এনে দিয়েছি, কলম্বিয়ান কফি। তবে এটা বিনস নয়, ইনস্ট্যান্ট কফি। বানাও দেখি কড়া করে এক কাপ।
সার্টেনলি স্যার।
স্যার একটা প্রশ্ন করব।
আলবাত করো, এসব ন্যাকামো শিখলে কবে?
বলছি ভিকটিমদের মাথার কাছে রাখা বোতলের ব্লাডের কেমিক্যাল অ্যানালিসিস হয়েছে?
হ্যাঁ হয়েছে।
এই নিন স্যার কফি। আচ্ছা বলছি স্যার, সব কটা ব্লাড স্যাম্পলের গ্রুপ এক কি? তাই তো?
বাবা, সবই এর মধ্যে জেনে গেছো দেখছি।
সব কটা বোতলের ব্লাডই বি পজিটিভের, তাই তো?
বাহ, এটাও জানা হয়ে গেছে। বাট হাউ? এই ব্যাপারটা তো আগেকার রিপোর্টে নেই। আরে মুচকি মুচকি হাসলে হবে, বলো হে।
আসলে মাস কয়েক হলো আমি একটা ব্লগ লিখছি।
হ্যাঁ দেখেছি বই কি, আ স্লুথ রিকলস। যদিও ব্লগ লেখাটা আমি খুব একটা সমর্থন করতে পারছি না।
আজ সকাল 11:10 অবধি আমিও আপনারই দলে ছিলাম স্যার।
কেন এখন আর সেই দলে নেই কেন?
কারণ আমার এই ফালতু ব্লগই আমাদের এই কিলারের কাছে নিয়ে যাবে।
বলো কি কিরকম?
এরপরের 10 মিনিটে আমরা জেসিপি কে বোঝালাম কিভাবে ব্লগের কমেন্টে বি পজিটিভের আড়ালে এই কিলার বার্তা দিয়েছে আমাদের। ব্রাম স্টোকারের ড্রাকুলা থেকে কোটেশন, বি পজিটিভ, ক্যাপিটাল বি, এই সমস্ত কিছু শুনে সুশান্ত মুর্মু আমাদের তারিফ তো করলেনই, তারই সঙ্গে এক বিচিত্র প্রস্তাব দিয়ে বসলেন।
আমার একটা প্রস্তাব আছে, উত্তেজিত হলে চলবে না কিন্তু।
প্রস্তাব?
হ্যাঁ, আমি নিশাকে এখানে ডাকতে চাই।
এখানে?
আগেই বলেছি উত্তেজিত হলে চলবে না। আমাদের মূল লক্ষ্যটা কি? মানুষকে বাঁচানো আর ক্রিমিনালকে ধরা, কি তাই তো?
অফকোর্স স্যার।
আমাদের কোনো আপত্তি নেই স্যার, তবে আমার একটা রিকোয়েস্ট আছে।
বলে ফেলো।
মানে আমরা তো ওর সাথে সম্মানের সঙ্গেই কথা বলি, উনি বরং আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করেন। এখানে আমাদের অফিসে এসে আমাদের যেন ওরকম পাপসের মতো ট্রিট না করেন, এটুকুই আমার রিকোয়েস্ট।
আচ্ছা বেশ, আমি বলে দিচ্ছি। তবে নিশা ভাটিয়ার গ্যারান্টি স্বয়ং ওপরওয়ালাও নিতে পারবে না। হ্যালো, হ্যাঁ নিশা, হ্যাঁ মর্নিং, হ্যাঁ বেশ। আচ্ছা ওসব পরে শুনব, তুমি আপাতত অন্বেষণের অফিসে একবার চলে এসো তো। কি বললে? আইসি। আচ্ছা কাল তাহলে কলকাতা হাইকোর্টে যখন এই গোটা ব্যাপারটা তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার জন্য একাধিক জনস্বার্থ মামলা দায়ের হবে, তখন আমরা একসাথে পার্ক স্ট্রিটে কোনো একটা দামি রেস্তোরাঁয় খেতে যাব, কেমন? কলকাতা পুলিশ ইনকম্পিটেন্ট প্রমাণিত হলে তোমার আর আমার বেশ আনন্দই হবে, কি বলো? সন্তোষপুর থেকে ফান রোড গাড়িতে 20 মিনিট লাগে। হ্যাঁ, এক্সপেক্টিং ইউ উইদিন 30 মিনিটস। জয় হিন্দ।
কাল কলকাতা হাইকোর্টে মামলা হতে পারে নাকি?
হওয়াটাই ন্যাচারাল আয়ন মাস্টার, এরকম 3-3 গ্রুসাম মার্ডার। প্রাক্তন পাবলিক প্রসিকিউটর অরুণ দত্ত ছেড়ে দেবেন বলে তো মনে হয় না।
সেই ভদ্রলোক যিনি চ্যানেলে এসে খুব চেঁচামেচি করেন?
ইয়েস, হি ইজ দ্য ওয়ান।
স্যার বলছি, এই ব্লগের ব্যাপারটা নিশাকে বলা কি ঠিক হবে?
বলতেই হবে, কারণ কিলারের পজিশন ট্রায়াঙ্গুলেট করে বের করার জন্য নিশাকে ইনভলভ করতেই হবে, না হলে ইন্টার ডিপার্টমেন্টাল ঝামেলা বেড়ে যাবে, বুঝলে? আয়ন মাস্টার, এই জানলাটা একটু খুলে দাও তো, বুদ্ধির গোড়া একটু ধোঁয়া দি। রবিউল শেখের এনজিও মূলত ব্লাড ডোনেশন ক্যাম্পস অর্গানাইজ করত, সেটা শুনেছ নিশ্চয়ই?
হ্যাঁ, ওর এনজিওর পেপার্স।
হ্যাঁ, পেপার্স, ডকুমেন্টস, ল্যাপটপ সব সিজ করা হয়েছে। এই কোন একটা অনলাইন অ্যাপে লাঞ্চ বলে দাও তো। তোমরা আজকে অশোক বর্মার বাড়ি যাবে না?
সেরকমই ইচ্ছে ছিল স্যার।
ওটা সেরে নাও, আমার বলা আছে। কাল হাওড়ায় স্মিতা হালদারের বাড়ি যেও, রবিউলের বাড়ি তো কাছেই।
বেশিক্ষণ অপেক্ষা করতে হল না, 30 মিনিটের আগেই কলকাতা পুলিশের ছাপমারা সেডান এসে থামল বাড়ির নিচে। ঈশান্তের ঘটনার পরে এপাড়ার লোকজন অবশ্য জেনে গিয়েছিল আমরা ঠিক কি কাজ করে থাকি। মিডিয়ার ভিড়ও কিছুদিন অবধি ছিল, কিন্তু আমরা মিডিয়াতে ভেসে থাকতে ইন্টারেস্টেড নই জেনে সেসবের ভিড় কমে গেছে। দরজায় টোকা পড়ল, আর অন্বেষা দরজা খুলতেই ঠোঁটে মেকি হাসি মেখে অন্বেষণের অফিসে প্রথমবার নিশা ভাটিয়ার পায়ের ধুলো পড়ল। নিশার পরনে একটা দামি কুর্তি, জিন্স, পায়ে স্নিকার্স, হাতে দামি মোবাইল ফোন।
ওয়েলকাম টু অন্বেষণ অফিসার ভাটিয়া।
থ্যাংক ইউ। গুড আফটারনুন স্যার।
গুড আফটারনুন নিশা, বসো।
বলুন স্যার, এত জরুরি তলব, তাও এখানে?
কারণ আছে নিশ্চয়ই। অন্বেষা স্টার্ট।
নিশা, আপনি হয়তো জানেন না আমি অফ লেট একটা ব্লগ লেখা স্টার্ট করেছি।
হ্যাঁ জানি, আমরা ট্রেনিদের দেখাচ্ছি ব্লগটা, যাতে প্রফেশনাল আর অ্যামেচার ক্রাইম ফাইটিং এর তফাৎ বোঝানো যায়।
অসংখ্য ধন্যবাদ। তবে এবারে বোধহয় আপনাকে অন্য কনটেক্সটে ব্লকটা দেখাতে হবে ট্রেনিং এর।
মানে?
মানে আর কিছুই না মিস ভাটিয়া, এই কিলার অর্থাৎ আমাদের ভ্যাম্পায়ার অফ ক্যালকাটা এই ব্লগের মাধ্যমে আমাদের সাথে, বা বলা ভালো অন্বেষার সাথে কন্ট্যাক্ট করেছে।
ব্যাপারটা আনবিলিভেবল হলেও এটাই সত্যি। অন্বেষা ওর ব্লগে 11 নভেম্বর একটা এন্ট্রি লিখেছিল ইউএস এর কুখ্যাত সিরিয়াল কিলার টেড বান্ডিকে নিয়ে।
হ্যাঁ, আমি পড়েছি লেখাটা, খুবই ইনফরমেটিভ আর শ্যালো লেখাটা।
কিন্তু আমাদের কিলার সেটা মনে করেন, তাই সে লিখেছে দ্য ব্লাড ইজ দ্য লাইফ। এর পরের কমেন্টগুলো পড়ুন মিস ভাটিয়া।
দেখি, এই কমেন্টগুলোর কথা এতদিন বলেননি স্যার। ইনফরমেশন শেয়ার না করার জন্য তো এদের দুজনকে আমরা কাস্টডিতে নিতেই পারি।
আর ওভারস্টেপ করার জন্য আমি তোমায় সাসপেন্ড করতে পারি
স্যার। রেসপেক্টফুলি স্পিকিং, এদের এই ফালতু ব্লগে এই কমেন্টগুলো লেখা হচ্ছে সেটা ওরা এই জানালো, এটা বিশ্বাসযোগ্য নয়। আই থিংক দে আর কানেক্টেড টু দ্য কিলার।
স্যার, আমাদের তো খুনি বলা হচ্ছে, তাই উইথ ডিউ রেসপেক্ট আমরা এই কেসে আর থাকতে পারছি না। আমরা আমাদের লয়ারের সাথে যোগাযোগ করতে চাই। আর মিস নিশা ভাটিয়া, আরো 4টে প্রমোশন যাতে আপনার নাক ঘষে বেরিয়ে যায় তার ব্যবস্থা আমাদের লয়ার করবে, কথা দিলাম।
আহ, কি হচ্ছে এটা?
কি হচ্ছে তার উত্তর তো নিশা ভাটিয়া দেবেন, তাই না? আমরা চাইছি যাতে আর কেউ খুন না হয়, তদন্তের দায়ভার যাতে সেন্ট্রাল এজেন্সির হাতে না চলে যায়, যাতে কলকাতা পুলিশ পাবলিকলি হিউমিলিয়েটেড না হয়, আর তার পরিবর্তে নিশা ভাটিয়া পাবলিকলি ডিসগ্রেসড কপ আমারই বাড়িতে এসে আমায় অ্যারেস্ট করার থ্রেট দিচ্ছেন। বাহ, এখন নিশ্চয়ই নিশা বলবেন যে আমরা গিয়েছিলাম বলে ক্রাইম সিনে স্যাংটিটি নষ্ট হয়ে গেছে। যা সত্যি মনে হলো তাই বললাম। আগের বারও
কি মিস ভাটিয়া, এক্স্যাক্টলি হোয়াট? আগেরবার ঈশান্তের ব্যাপারটা আমাদের ছাড়াই সলভ হয়ে যেত।
অফ কোর্স।
হ্যাঁ, তা হয়তো যেত, কিন্তু তার আগেই শবনম লন্ডনে চলে যেত। ঈশান্তের ব্যাপারটা অয়ন আর অন্বেষা যেভাবে সলভ করেছে ইন এ স্ট্রিক্ট টাইমলাইন, সেটা সরকারি মেডেল পাওয়ার ওয়ার্দি। আর নিশা, এদের কাছে আমি কিন্তু এসেছি স্বয়ং সিপির পারমিশন নিয়ে, তাই নিজের ইগো সাইডে রাখো।
সরি স্যার,
অ্যাপোলজিটা আমার কাছে না আছে, ওদের কাছে চাও।
সরি, নেভার মাইন্ড অফিসার, বাকি কমেন্টগুলো পড়ুন।
নিশা কমেন্টগুলো পড়তে থাকলেন, আর আমি দেখলাম ওর মুখের রিয়াকশন পাল্টে যেতে লাগল। আমার সাথে চোখাচোখি হলো অন্বেষার। আমরা দুজন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম নিশার চোখ ছানা বড়া হয়ে যাওয়া। একটু আগেই যিনি আমাদের কাস্টডিতে নেওয়ার কথা বলছিলেন তার উগ্র অ্যাটিটিউড ভেঙে চুরমার হয়ে যাওয়া দেখা যে কোনো ভালো ফিল্মের থেকেও বেশি এনজয়েবল। সমস্ত কমেন্টগুলো পড়ে নিশার ট্যাবলেটের থেকে মুখ তুলে তাকালেন। তার চোখে মুখে আর সেই তাচ্ছিল্যের উগ্রতা নেই।
কি নিশা, কি বোঝা গেল?
স্যার, যদিও 100% শিওর হওয়া সম্ভব নয়, তাও সেফলি বলাই যায় যে এটা হয়তো আমাদের এই কিলারই লিখেছে।
আরো শিওর হওয়া যায় এই জন্যে, কারণ আমাদের এই কিলার নিজেকে লুকোতে চায় না, বরং লাশগুলো রাস্তায় ফেলে রেখে এটাই জানাতে চায় যে কাজটা তারই করা।
রাইট, অবশ্য কিলারের এজেন্ডা এখনো জানা যাচ্ছে না, অন্তত আমরা বুঝতে পারিনি। নিশা, আপনারা কিছু ডিডিউস করেছেন?
আমাদের টিমের সিনিয়র হোমিসাইড এক্সপার্ট ছাড়াও সাইকিয়াট্রিস্ট আর হিউম্যান বিহেভিয়ার প্রোফাইলাররাও আছেন, কিন্তু এখনো কংক্রিট কিছু বেরোয়নি।
সেক্সুয়াল অফেন্ডার বলে তো মনে হচ্ছে না।
না স্যার, সেরকম কোনো ইন্ডিকেশন এখনো পাওয়া যায়নি। স্মিতা হালদারের বডিতেও কোনো সেক্সুয়াল অ্যাসল্টের চিহ্ন নেই।
স্যার, আমরা বরং একটা চার্ট বানাই।
চার্ট? কিসের চার্ট?
দুটো চার্ট। একটা চার্ট যাতে থাকবে কিলারের সম্পর্কে আমরা কি কি জানি, আরেকটা চার্ট যেটাতে লেখা থাকবে কিলারের সম্পর্কে আমরা কি কি জানি না।
দ্যাটস আ গ্রেট আইডিয়া স্যার, আমার মনে হয় এতে বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস বেরিয়ে আসবে।
বেশ তো, তাহলে শুরু হোক।
এক মিনিট স্যার।
আবার কি
বলছি, প্রায় তো 2 বাজে, লাঞ্চ অর্ডার করে দি।
বেশ বেশ, হ্যাঁ তাই করো। নিশা, কোনো প্রেফারেন্স?
না স্যার, আপনারা যা খাবেন আমারও তাই।
রবিবারের দুপুরে বিরিয়ানি খাওয়ার প্ল্যান ছিল। সুশান্ত মুর্মু ইদানিং ক্যালোরি মেপে মেপে খান, আর নিশা তো রীতিমতো স্পোর্টস ওম্যান, তাই রিস্ক না নিয়ে লেবানিজ অর্ডার করে দিলাম, শাওয়ারমা, চিকেন স্যালাড এইসব আর কি। ততক্ষণে জানলা বন্ধ করে এসি আর আলো জ্বালিয়ে অন্বেষা হোয়াইট বোর্ড বের করেছে।
প্রথমেই দেখে নেওয়া যাক আমরা কি কি ব্যাপার জানি। 1, আপাতত 3 জন ভিকটিম, সবাইকে মার্ডার করার প্রসেস এক। তাদের শরীর থেকে মেডিকেল প্রিসিশনে ব্লাড ড্রেন আউট করা হয়েছে। অটোপসি বলছে ব্লাড ড্রেন আউট করার সময় ভিকটিমরা বেঁচে ছিল।
দুই, সব ভিকটিমের গলায় দুটো করে পাঞ্চ মার্ক। অটোপসি রিপোর্ট অনুযায়ী কোন ধারালো ও তীক্ষ্ণ পয়েন্টের কোন মেটালিক বস্তু দিয়ে ফুটো করা হয়েছে। নিশার মতে নিডল। কি তাই তো?
রাইট। আর পয়েন্ট নম্বর থ্রি, তিনজনের বডির কাছে এক ইউনিট ব্লাড স্টেরিলাইজড কালেকশন বটলে রাখা ছিল। এই ব্লাড ভিকটিমদের বডি থেকেই নেওয়া। সমস্ত ব্লাডই বি পজিটিভ গ্রুপের।
বেশ। আর চার, সমস্ত ভিকটিমই কলকাতার ব্লাড ব্যাংক ও সাপ্লাই ইকোসিস্টেমের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। অশোক ভার্মা গভর্নমেন্ট রেজিস্টার্ড ব্লাড ব্যাংকের মালিক, স্মিতা হালদার সরকারি হাসপাতালের জুনিয়র মেডিকেল অফিসার, আর রবিউল শেখের এনজিও ব্লাড ডোনেশন ক্যাম্পস অর্গানাইজ করত। এদের ব্যাকগ্রাউন্ড কালটিভেট করা ভেরি ভেরি আর্জেন্ট।
পাঁচ, কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, অতএব কিলার ফরেন্সিক রুলস এর ব্যাপারেও জানে।
আর ছয়, প্রথম বডি ডিসকভার হওয়ার পরে অন্বেষার ব্লগে বি পজিটিভ নাম নিয়ে এক অজ্ঞাতনামা ব্যক্তির কমেন্ট। কমেন্টগুলো ক্রিপ্টিক, কিন্তু খুবই রেলেভেন্ট এই কেসের সঙ্গে। বোতলের ব্লাড যে বি পজিটিভ গ্রুপের তা কেউ জানে না, মিডিয়াতেও কেউ ব্রেক করেনি এই খবর।
দেখো, বি পজিটিভ আর কেউ নয়, স্বয়ং কিলার নিজে। সমস্ত কমেন্ট ব্রাম স্টোকারের ড্রাকুলার কোটেশন।
আর প্রতিটা কমেন্ট খুবই প্রাসঙ্গিক এবং অবশ্যই ল এনফোর্সারদের খোঁচা মেরে মেরে লেখা, যেন গোটা সিস্টেমকে ব্যঙ্গ করছে সে। তার অ্যাপ্রোচ খুবই মাপা। কোটেশনগুলো একই সঙ্গে প্রাসঙ্গিক এবং ফিলোসফিক্যাল, অর্থাৎ আমাদের কিলার
শিক্ষিত আর সফিস্টিকেটেড, পুরোপুরি ইনসেন নয়। আর কিলার আমাদের ওপরে, মিডিয়ার প্রতিটা মাইনিউট ডিটেইলস এর ওপরে নজর রেখে চলেছে। সে মোটেই লুকিয়ে নেই।
আশা, কিলার বেশ প্রেপারেশন নিয়েই নেমেছে। যে কটা বডি পাওয়া গেছে সেগুলো ডাম্প করা হয়েছে ব্লাইন্ড স্পটে, যেখানে সিসিটিভি কভারেজ নেই। মানে কিলার আগেই রেকি সেরে রেখেছিল জায়গাগুলোর। কিলার ডিরেঞ্জড নয়, বরং এক্সট্রিমলি ক্যালকুলেটিভ।
আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাকে আর অন্বেষাকে কেউ বলেনি। ইনকোয়েস্ট রিপোর্ট দেখে জানলাম, কিন্তু সেটা আপনারা কেউ বললে সুবিধে হতো। এটার মেনশন কিন্তু পুলিশের নেওয়া স্টেটমেন্টে আছে।
কি ব্যাপার?
ভিকটিমদের বডি পাওয়া গেছে, তাদের পার্স, টাকা, স্মিতা হালদারের ক্ষেত্রে তার ব্যাগ পাওয়া গেছে, কিন্তু কারো মোবাইল ফোন বডির সঙ্গে পাওয়া যায়নি। এটা আজকের দিনে ভীষণই অড ব্যাপার, তাই না?
সরি সরি, এটা বলা উচিত ছিল।
আমার আর অন্বেষার ধারণা এই কমেন্টগুলো ভিকটিমদের ফোন থেকেই করা হয়েছে।
নিশা, ফোনগুলোর লোকেশন ট্রেস করা গেছে?
স্যার, কাল ফাইনাল রিপোর্ট পাবো, তবে লোকেশন নিশ্চয়ই অফ করা আছে। কিলার এতটা ক্যালকুলেটর যখন, তখন নিশ্চয়ই ফোনের লোকেশন অফ করে রাখবে, এটাই ন্যাচারাল।
আর ফোনগুলো আমাদের ড্র্যাকুলার কাছে এখন নাও থাকতে পারে।
অনিশা, তুমি হয়তো ঠিকই বলছো, কারণ ফোনগুলো খোঁজার আমাদের এই ফ্র্যান্টিক সার্চ হয়তো সে বেশ এনজয়ই করছে।
লাঞ্চ এসে গেছে, খেয়ে নেওয়া যাক?
প্লিজ, খুব খিদে পেয়েছে।
অয়ন একটা ভালো লেবানিজ ইটারি থেকে লাঞ্চ আনিয়েছে। রিসেন্টলি ফুড ব্লগাররা খুব পপুলার করে দিয়েছে ইটারিটাকে। শাওয়ারমা রোল, লেবানিজ চিকেন সালাদ, আরেবিয়ান চিকেন কাবাব, অয়ন বেশ ভালো ভালো ডিশই আনিয়েছে। নিশা ভাটিয়া আমায় সার্ভ করতে হেল্প করলেন। ভাবতে অবাক লাগে, বাবারে বাবা, একটু আগেই যিনি আমাদের এক প্রকার জেলে ঢোকাতে চাইছিলেন, আমার সামনেই আমার ব্লগ নিয়ে আলতু ফালতু কথা বলছিলেন, এখন তিনি আমাদের সাথে হাসি মুখে লাঞ্চ করছেন। এই কমরাডরি কি পার্মানেন্ট নাকি টেম্পোরারি? আমার মনের মধ্যে উঁকি দিয়ে যাচ্ছে নানান ভাবনা। এখন আমাদের খুনি চ্যালেঞ্জার কি লাঞ্চ করতে করতে পরের মার্ডার প্ল্যান করছে, নাকি এই তিনজনই শুধুমাত্র টার্গেট ছিল তার?
আচ্ছা, আমরা এই কিলার সম্পর্কে কি কি জানি না?
অনেক কিছুই জানি না। এক, তার পরিচয়, তার নাম ধাম, তার চেহারা বা তার অকুপেশন এন্ড ওয়ার অ্যাবাউটস। চেহারার কিছুটা পরিচয় আমরা পেয়েছি, কারণ তিনটি পূর্ণ বয়স্ক মানুষকে নিয়ে নাড়াচাড়া করা কোন দুর্বল চেহারার ব্যক্তির পক্ষে সম্ভব নয়।
বা খুনির কোন সহকারীও থাকতে পারে।
এটা নিয়ে অবশ্য আমার অন্বেষার আগেও আলোচনা হয়েছে, তবে বলশালী অ্যাসিস্ট্যান্ট থাকলেও ব্লাড ড্রেন আউট করা, গলায় ফুটো করা একই লোকের কাজ।
এটা অবশ্য আমাদেরও মনে হয়েছে।
দুই নম্বর, কিলারের মোটিভ এখনো স্পষ্ট নয় আমাদের কাছে। তবে ক্রাইমের ধরন দেখে মনে হচ্ছে মোটিভটা পার্সোনাল হলেও হতে পারে,
বা পলিটিক্যাল।
রাইট, পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমেরিকাতে এরকম বেশ কিছু পলিটিক্যাল মার্ডার হয়েছে, কিন্তু এটা প্রবাবলি সেরকম কিছু একটা নয়।
আমারও তাই মনে হয় স্যার। যাকে তিন নম্বর, কিলারের লোকেশন কোথায় সেটাও বোঝা যাচ্ছে না। কলকাতায় হতে পারে, আবার সাবাবজেও হতে পারে।
আরেকটা জিনিস জানিস তো, কিলার কিভাবে লোকগুলোকে নিজের জায়গায় নিয়ে তুলছে, তাদেরকে কিভাবে ফিজিক্যালি ট্যাকল করছে, এগুলো তো আমরা জানি না, তাই না?
মোটিভ জোড়া ঠিক ঠিকই মোটিভ, ওটা ক্র্যাক করলে বাকি সব সলভ হয়ে যাবে। আচ্ছা আজ উঠি নিশা, আজকে ওরা দুজনে অশোক ভার্মার ওখানে যাচ্ছে।
আচ্ছা, কাল তাহলে স্মিতা হালদার আর রবিউল শেখের ওখানে যাচ্ছ?
এখনো ঠিক করিনি, চলুন স্যার আপনাকে এগিয়ে দিই।
নিশা, আমরা কেউই আপনার শত্রু নই, আর পুলিশ ফোর্সকেও সাধারণ মানুষের কাছে খাটো করতে চাই না। আপনারা আছেন বলেই তো আমরা নিশ্চিন্তে পুজোয় প্যান্ডেল হপিং করতে পারি, রাতে নিশ্চিন্তে ফ্যামিলিকে নিয়ে নাইট শোতে সিনেমা দেখতে পারি। আর স্পেসিফিক্যালি আপনাকে, আপনাকে আমি আর অয়ন এক প্রকার হিরো মনে করি। রূপম বাড়ুইয়ের কেসের পেপার কাটিং আর আপনার ইন্টারভিউ এর ক্লিপ আমাদের কাছে সযত্নে রাখা আছে, জানেন? সেই আপনি, সেই আপনি আমাদের জেলে পড়তে চাইলেন।
আই এম সরি অনিশা, এই কেসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। জানো, এই ফোর্সের জন্য আমি সারা জীবন ডেডিকেট করেছি। হাজবেন্ড, আমার সন্তান, কাউকে রাখতে পারিনি, তাও আমার কোনো রিগ্রেট নেই। বেশ কিছু ক্রিমিনালকে আমি হাজতে পড়েছি, এটাই আমার প্রাপ্তি। সমাজটা কিছুটা সেফ হয়েছে, এর থেকে বড় পুরস্কার আর কিছুই নেই। আই নো আই হ্যাভ ওভারস্টেপড, আই এম ট্রুলি সরি।
ওসব ভুলে যান, বরং আমার এই ব্লগটাকে ইউজ করে কিভাবে নকল ভ্যাম্পায়ারকে সূর্যের আলোয় আনা যায় তার ব্যবস্থা করা যাক।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনিশা। অয়নকে বুঝিয়ে বলো লেটস ক্যাচ দিস কিলার।
নিশ্চয়ই।
আসলাম অনিশা, বাই।
উফ, জেসিপি হওয়ার পর থেকে মুরমু স্যারের নিকোটিন অ্যাডিকশন বেড়ে গেছে দেখছি।
তা তো হবেই, এরকম একটা ঝামেলার ব্যাপার, তার মধ্যে যদি কেসটা সেন্ট্রাল এজেন্সির হাতে চলে যায় তাহলে জেসিপির কেরিয়ারে একটা বিরাট দাগ পড়বে।
নিশারও সমস্যা বাড়বে, এমনিতেই আমাদের সমাজ এত সেক্সিস্ট।
3:30 বাজে প্রায়,
তার মানে প্রফেসর মনমোহন বাগচিকে এখন তার বাড়িতে পাওয়া যাবে না, ঢাকুরিয়ার বিক্রমশীলা টিউটোরিয়ালে কেমিস্ট্রির ক্লাসে পাওয়া যাবে। তুই কাকিমাকে বলে আয়, আমি অফিস বন্ধ করে বাইকটা বের করছি।
আচ্ছা।
আমরা কেউ ভাবিনি নিশা ভাটিয়ার সাথে ব্যাপারটা এরকম একটা ঝোড়ো প্রসেসের মধ্যে দিয়ে সহজ হবে। আজকাল বাড়ি থেকে বেরোনোর আগে অন্বেষার মাকে বলে আসে, এই ব্যাপারটা আগে ছিল না। এই ভ্যাম্পায়ার অফ ক্যালকাটার সাথে জড়িত হওয়ার পর স্বাভাবিকভাবেই কাকিমার দুশ্চিন্তা বেড়েছে। আমি অফিসের আলো পাখা এসি নিভিয়ে নিচে নেমে বাইকটা গ্যারেজ থেকে বের করলাম। তিস্তার একটা খোঁজ নেওয়া উচিত, ওকে একটা ফোন করলাম।
হ্যালো অরুণদা।
তিস্তা, বাড়িতে সব ঠিকঠাক?
হ্যাঁ, বাবা একটু একটু বাড়ি থেকে বেরোচ্ছে।
আচ্ছা, কাল আসছো তো? আসলে কয়েকটা বিল জমে গেছে।
হ্যাঁ হ্যাঁ, কাল আসছি।
টেক কেয়ার, রাখলাম।
অল সেট।
বাইক আর উত্তম কুমার রেডি, স্রেফ সুচিত্রা সেন আর পেট্রোলের দাম কমার অপেক্ষা। তারপরে পথ শেষ হলো কি হলো না কিছু পরোয়া নেই। শোনো না, শুধু একবার বলো উত্তম কুমার।
হ্যাঁ দা কুমার, চল এবার।
সারা জীবন চিন্ময় হয়ে থাকতে হবে।
এবার আমরা চললাম আমার দূর সম্পর্কের মামা প্রফেসর মনমোহন বাগচির কাছে। উনি রিটায়ার করেছেন বছর চারেক হলো, এখন এখানে সেখানে পড়িয়ে বেড়ান, অনলাইনে ক্লাস নেন আর আমাদের মাঝে সাঝে সাহায্য করে থাকেন। প্রথমবার ওকে ফি অফার করেছিলাম, তাতে ওর বাড়ি থেকেই বের করে দিচ্ছিলেন। এরপরে আর সেই পাকামো করার সাহস হয়নি আমাদের। এরকম জটিল ব্যাপারে আমরা অটোপসি রিপোর্ট ওর কাছে পাঠিয়ে থাকি। ঈশান্ত মেহরার কেসেও আমাদের প্রচুর সাহায্য করেছিলেন মামু। এখন অবশ্য ওর বাড়ি যাচ্ছি না,
ঢাকুরিয়ার বিখ্যাত টিউটোরিয়াল হোম বিক্রমশিলায় প্রতি শনি ও রবিবার বাচ্চি মামা কেমিস্ট্রি ক্লাস নেন। অল্প সময়ে পৌঁছে গেলাম। রিসেপশনে বলা ছিল, এর আগেও তো অনেকবার এসেছি, তো রিসেপশনিস্ট আমাদের দুজনকে একটা ক্লাসরুমে পাঠিয়ে দিল। পেছনের রোতে গিয়ে আমি আর অয়ন বসলাম। ক্লাস টুয়েলভ এর ছেলেমেয়েরা আমাদের দিকে মুখ ঘুরিয়ে দেখছে। এত ধেড়ে স্টুডেন্টরাও যে এখানে পড়ে, ওদের ঠিক বিশ্বাসই হচ্ছে না। বাগজি মামা অর্গ্যানিক কেমিস্ট্রি লেকচার শেষ করে আমাদের দিকে ফিরলেন।
এই যে ক্লাস, লেকচারের মাঝে যে দুজন ঢুকলো তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। ফিকশনাল ক্রাইম ফাইটার্স তো সিনেমা ওয়েব সিরিজে দেখেছো, বইয়ে পড়েছো। নাও মিট অয়ন অ্যান্ড অন্ডেশা, এরা রিয়েল লাইফ ক্রাইম ফাইটার্স। তোমাদের ফেভারিট ক্রিকেটার ইশান্ত মেহরার মার্ডার কেস এরাই সলভ করেছে।
হাততালি পেতে কার না ভালো লাগে, তাই ক্লাস ইলেভেন টুয়েলভ এর এই ছেলেমেয়েদের হাততালি পেয়ে আমার আর অন্বেষার যে চোখে প্রায় জল চলে আসছিল সেটা খুব একটা আনন্যাচারাল নয় বলুন। সবাই বেরিয়ে যাওয়ার পরে আমরা দুজনে গিয়ে বসলাম প্রফেসর বাগচির টেবিলের সামনে, ওর স্টুডেন্টদের মতোই।
তারপরে স্লুথ তো হয়েছো, অটোপসি রিপোর্ট পড়ার হ্যাবিটটাও তো তৈরি করতে হবে। হ্যাঁ,
অটোপসি রিপোর্ট তো পড়েছি।
ঘন্টার মাথা পড়েছো
কেন মামু, এই কথা বলছো কেন?
তোদেরও কেউ কিছু বলেনি দেখে অবাক হচ্ছি, আজকাল পুলিশরাও।
কে কি বলবে মামু?
আচ্ছা তোদের এই ব্যাপারটা স্ট্রাইক করছে না যে এই লোকগুলোকে কিলার ইন দ্য ফার্স্ট প্লেস আক্রমণ করলো কি করে? ব্লাড ড্রেন আউট তো আর রাস্তার ধারে করেনি নিশ্চয়ই।
প্রফেসর স্যার, এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই।
এই ইনকোয়েস্ট রিপোর্ট আর অটোপসির প্রাইমারি রিপোর্টের মধ্যেই এর উত্তর আছে। এই যে গলার পাঁচ মার্ক, সেই দুটো মার্কই একসাথে করা নয়। অ্যাকর্ডিং টু অটোপসি রিপোর্টস অফ অল দ্য ভিকটিমস, ওপরের ফুটোটা আগে করা হয়েছে আর তার সাথে কানেক্টেড ভেইনস বলে দিচ্ছে ওটার মধ্যে দিয়ে কেমিক্যাল এন্টার করেছে ভিকটিমদের বডিতে। পরে ডিটেইলড ভিসেরা রিপোর্ট এলে দেখবে এই চ্যানেল দিয়েই ভিকটিমদের সেডেট করেছে কিলার, ক্লাসিক ফরম্যাট। আর এতটা প্রিসিশন যে আমি একদম স্যাঙ্গুইন যে কিলার মেডিকেল প্রফেশনাল, সে জানতো সিরিঞ্জের নিডলটা ঠিক কোথায় ফোটাতে হবে। একবারের জন্য কিলার স্পট মিস করেনি। কে গোয়েন্দা গোয়েন্দি, এগুলো জানা ছিল
না মামু? এগুলো জানা ছিল না।
আরো একটা ব্যাপার, এটা অবশ্য সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত।
হ্যাঁ বলুন না।
গলার প্রথম ফুটোটা করার পর কিলার ব্লাড ড্রেন আউট করে সেকেন্ড ফুটো করার কথাটা ভাবিনি।
এটা কেন বলছেন?
কারণ আছে। দেখো, তোমাদের মতো আমিও সব দেখে শুনে এটা বিশ্বাস করি যে এই কিলার লুকিয়ে থাকবে না, ইভেন্চুয়ালি এই ব্যক্তি সামনে আসবেই। কিন্তু সেটা আরো কতজনকে মারার পরে তা আমরা কেউ জানি না। এই সেকেন্ড ফুটো করে ভ্যাম্পায়ারের ভয় ধরানোটা একটা সেকেন্ডারি প্লয় বলতে পারো, কারণ প্রথম ফুটো আর সেকেন্ড পাঞ্চ মার্কের মধ্যে অন্তত ঘন্টা তিনেকের গ্যাপ। ভিকটিমকে ধরেছে, অজ্ঞান করেছে, তারপরে ব্লাড ড্রেন আউট করে মেরেছে, তারপরে গলায় আরেকটা ফুটো করে বডি ডাম্প করেছে।
রাইট।
আর স্যাম্পল ব্লাডের মধ্যে কোয়াগুলেন্ট মেশানো ছিল।
কোয়াগুলেন্ট?
হ্যাঁ রে, ব্লাড ব্যাংকে রক্ত স্টোর করে রাখার জন্য কোয়াগুলেন্ট মেশানো হয়। এই যেমন খুব কমনলি ইউজ হয় CPDA1, অর্থাৎ সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ অ্যাডেনিন, এটা খুব কমন কেমিক্যাল।
কিন্তু আমি তো জানি যে কোয়াগুলেন্টস এমনি বাজারে কিনতেই পাওয়া যায় না।
ঠিক শুনেছ অয়ন, এটা তো নেজাল ড্রপস নয় যে এটা মাস মার্কেটে বিক্রি হবে। আমি যতদূর জানি এগুলো ল্যাবরেটরিতে যারা কেমিক্যাল সাপ্লাই করে তারা ব্লাড ব্যাংকের জন্য বানিয়ে থাকে, ওভার দ্য কাউন্টার এটা পাওয়া যায় না।
তাহলে তো আর কোনো সন্দেহই নেই যে খুনি মেডিকেল ফিল্ডের সাথে বেশ ভালোভাবেই জড়িত।
ভিসেরা রিপোর্ট এলে জানিও। এবারে সভা মুলতুবি রাখতে হচ্ছে বন্ধুগণ, আমার পরের ব্যাচ এসে গেছে।
ওকে মামু, উঠলাম।
তোর মাকে বলিস একদিন যাবো, ওর ওই ফেমাস ফিশ ফিঙ্গারটা অনেকদিন খাইনি।
বলবো, আসলাম। ঢাকুরিয়ার পরে এবার টলিগঞ্জ। অয়ন পথে একটাও কথা বলছে না, আমার মাথাও ঘেটে আছে। শেষে ডাক্তার, ভ্যাম্পায়ার কিলার, শেষে ডাক্তার। ঈশ্বরের পরে ডিস্ট্রেসড মানুষ চারদিকে মুখ তুলে তাকিয়ে থাকে, তারা ডাক্তার, আর তারই মধ্যে একজন মানুষ মারছে। কিন্তু
বাচ্চি মামু যা যা বললেন সেগুলোর মধ্যে একটা ঠোস লজিক আছে। চারদিকে গাড়িতে বাইকে বসে লোকজন উইকেন্ডের শেষ বেলার মজা নিচ্ছে, আর আমরা ছুটে চলেছি একটা বাড়ির দিকে, যেখানে 11 নভেম্বরের আগে সব কিছু নর্মাল ছিল। আমরা এখন টলিগঞ্জ ট্রাম ডিপো পেরোচ্ছি, এরপরে ইন্দ্রপুরি স্টুডিও, আর তার পরের বাঁদিকের গলির বাহারি নাম গ্রাহামসল্যান্ড। 87/2 খুঁজে পেতে খুব একটা অসুবিধে হল না। একটা ছোট দোতলা বাড়ি, সামনে গ্যারাজ, একটা ছোট গার্ডেন, গ্যারেজে পার্ক করা একটা দামি সেডান, ব্লাড ব্যাংকের লাইসেন্স, ওষুধের গোডাউন, অশোক বর্মার টাকার অভাব থাকার কথা নয়। আমরা ভেতরে গিয়ে কলিং বেল বাজালাম, একটি 25-বছরের ছেলে দরজা খুলে দিল, চোখ মুখ বসা, সাদা মাটা শার্ট আর 3/4 কার্গো প্যান্ট পরা।
জি
ভালো, সরি আপনাদের এই অবস্থায় ডিস্টার্ব করছি, আমার নাম অন্বেষা আর ইনি অয়ন, জয়েন্ট কমিশনার অফ পুলিশ সুশান্ত মুর্মু বোধহয় আপনাদের জানিয়েছিলেন আমাদের আসার কথা।
হ্যাঁ হ্যাঁ, প্লিজ ভিতরে আসুন।
থ্যাংকস।
আমি আকাশ বর্মা, অশোক বর্মা জি আমার বাবা।
ও,
উই আর সো সরি ফর ইওর লস। আমরা ভেতরে গিয়ে বসলাম, বেশ সাজানো বাড়ি, দামি সোফা, দেওয়ালে লাগানো এস্থেটিক শো পিসেস। সোফায় বসে আছেন 55-এর এক মহিলা, পরনে সাদা শাড়ি, সম্ভবত অশোক বর্মার স্ত্রী। ইনকোয়েস্ট ফাইল পড়েছি, ওর নাম যশোদা বর্মা।
বেঠি বেঠি বেটা, থোড়া চায় কা ইন্তজাম করো।
না না মিসেস বর্মা, এসব থাক, আমরা শুধু একটা প্রশ্ন করতে চাই। জানি মিডিয়া পুলিশ আপনাদের একদিনে অনেক প্রশ্ন করেছে, তাও শুধু কয়েকটাই প্রশ্ন ছিল।
আপনারা কি জাসুস?
হ্যাঁ, আমরা কয়েকটা কেসে কলকাতা পুলিশকে হেল্প করেছি। আচ্ছা আকাশ, আপনি থাকেন কোথায়?
আমার স্কুলিং এখানেই, আমি বিজনেস স্টাডিজ নিয়ে গ্রাজুয়েশন করতে যাই বেঙ্গালুরুতে, সেখান থেকে মুম্বাইতে জব। পাপা মাম্মির কাছে বছরে 3-4 আসি।
11 নভেম্বর রাতে কি করছিলেন?
মতলব হাউ ডে ইউ, আপনারা আমাকে ভি।
মিস্টার বর্মা প্লিজ শান্ত হন, বুঝতেই পারছেন যে এটা একটা রুটিন এনকোয়ারি, প্লিজ কাম ডাউন।
আমি ফিল্ম দেখতে গেছিলাম উইথ ফ্রেন্ডস, আমার সোশ্যাল মিডিয়া পোস্ট চেক করতে পারেন।
ম্যাম, মিস্টার বর্মার কোনো এনিমি মানে শত্রু ছিল?
ব্যবসাতে তো শত্রু থাকবেই, তবে এরকম কেউ ছিল না যে জান নিতে পারে।
মামি, ওই লোকটার কথা বলো, ওই যে পাপা ফোন পেয়েছিল,
কি ব্যাপার?
হ্যাঁ, ওই মারা যাওয়ার আগের দিন মানে 10 আমার হাজবেন্ডের ফোনে একটা কল আসে।
কল কে করেছিল?
তাপস। হ্যাঁ, তাপসই থা, আর এই সারনেম ছিল ব্রহ্মচারী, আমাদের গুরুর নাম প্রেমলালা ব্রহ্মচারী, তাই মনে আছে।
তাপস, তাপস ব্রহ্মচারী, কি বলল?
বলল ওর সাথে আমার পতির খুন কা রিশতা।
কি কি বলো? খুন কা রিশতা?
হ্যাঁ, এই তো বলা, এটা বলেই ফোন কেটে দিল।
হ্যাঁ, আর এর পরেই পাপা আরো 4 কল কি ওই নাম্বার পে, পর ফোন আনরিচেবল থা।
এটা পুলিশকে বলেছেন?
না, মনে ছিল না, আমাদের অবস্থা এমনই ছিল।
সরি আবার আপনাদেরকে ওগুলো মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা আকাশ, বর্মাজির মোবাইল দুটো?
ওর জামা কাপড়ের মধ্যে তো ছিল না, ওর দুটো মোবাইলই মিসিং।
এটা নিশ্চয়ই পুলিশ জানে।
হ্যাঁ, ইনফ্যাক্ট আজ সুবাহি ইনভেস্টিগেটিং অফিসারের সাথে আমার কথা হলো, পুলিশ মোবাইল দুটো লোকেট করার ট্রাই করছে।
ম্যাম দুটো প্রশ্ন আছে, লাস্ট দুটো কোয়েশ্চেন।
বলেন।
ওই যে গুমনামি কলটা এসেছিল সেটার সময়টা মনে আছে?
হ্যাঁ মনে আছে, রাত 10
লাস্ট কোয়েশ্চেন, 11 মানে 11 অশোকজি কোথায় কোথায় গিয়েছিলেন সেটা বলতে পারবেন?
নর্মালি উনি ব্লাড ব্যাংকার বাড়ি এই করতেন, সেদিন
বোধহয়
সেদিন কথা ছিল বিকে পালের কাছে একটা রিলেটিভের বাড়ি যাওয়ার, তাই ড্রাইভার ওখানেই ডিরেক্ট গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল।
বিকে পাল মানে বটকৃষ্ণ পাল ফার্মেসি?
হ্যাঁ, পর উনি আর ওখানে যাননি, ড্রাইভার আর রিলেটিভ আমাদের একসাথে ফোন করে।
তারপরে মাম্মি আমাকে ফোন করেছিল, আমি থানা যেতে বললাম।
আর বর্মাজির ফোন দুটো তখন আনরিচেবল কি, তাই তো?
হ্যাঁ।
বেশ, আমরা উঠি। সরি আপনাদের এই অসময় এত উৎপাত করলাম। আচ্ছা আকাশ, আপনাদের ব্লাড ব্যাংকটা কোথায়?
দর্জিপাড়ায়।
যত সময় যাচ্ছে আমরা দুজনেই বুঝতে পারছি এই গোটা ব্যাপারটাই বেশ পেঁচালো। অশোক বর্মাকে কে কল করেছিল তার কমপ্লিট ট্রান্সক্রিপ্ট আমাদের পড়তে হবে, বিশেষ করে রাত ১০টার কলটা কে করেছিল। তাপস ব্রহ্মচারী, ছদ্মনাম নাকি আসল নাম? ফেরার পথে একটাও কথা হল না। আমাদের দুজনের যেটা দরকার সেটা হলো একটা ব্রেন ওয়েভ, মানে ঘুম। ঘুমলে মাথাটা পরিষ্কার হয় আর সমস্ত ডটগুলো কানেক্ট হয়ে যায়। অন্বেষার বাড়ির নিচে পৌঁছলাম। পরশু বোধ হয় হাইকোর্টে কেসটা ফাইল হবে, বুঝলি?
কে বলল?
সুশান্ত মুর্মু মেসেজ করেছেন। কেসটা সেন্ট্রাল এজেন্সির হাতে চলে গেলে খুব যাচ্ছে তাই ব্যাপার হবে। খুব টায়ার্ড লাগছে।
তাহলে থেকে যা।
না রে, আজকে বাড়ি ফিরবো। আসি। শোন, তুই তাড়াতাড়ি শুয়ে পড়িস, ব্লগ লিখতে বসিস না আবার। আচ্ছা, এ নিয়ে তো নিশা বা জেসিবি মুর্মু কিছুই বললেন না, তুই আজকে বরং একটা ছোট এন্ট্রি লিখতো, আমাদের ভ্যাম্পায়ার নিশ্চয়ই কমেন্ট করবে। শোন, তুই এই ব্যাপারটা নিয়েই লেখ, কিন্তু নিজেকে একটু তফাতে রাখ।
তফাতে মানে?
তুই আজকে খুব ভেবেচিন্তে লেখ তোর কিরকম অনুভূতি হচ্ছে ভিকটিমদের পরিবারকে নিয়ে, কারো নামধাম দিস না।
বুঝেছি বুঝেছি, আমাদের বি পজিটিভ ওরফে ভ্যাম্পায়ারকে উস্কানি দিতে বলছিস, তাই তো?
এক্স্যাক্টলি বেবি।
থাক, নে বেরিয়ে পড়, আর রাত করিস না। এই কাল তিস্তা আসছে তো?
হ্যাঁ, দুপুরেই কথা হলো, ওর বাবা এখন বেটার আছেন। চলি রে, টাটা।
বাড়ি পৌঁছে একটা টেক্সট করে দিস কিন্তু।
দেব, বাই।
ঝটপট ডিনার সেরে ব্লগের এন্ট্রি লিখতে বসলাম। আজকে লেখার সময় মনে একটা উইয়ার্ড ফিলিং হচ্ছিল। অন্যান্য দিন নিজে স্পন্টেনিয়াসলি লিখি, তবে আজকের ব্যাপারটা অন্য। লিখতে লিখতে ভাবছিলাম, বি পজিটিভ কি আমাদের ট্র্যাপে পা দেবে? যাই হোক, ভাবতে ভাবতে লেখাটা হয়ে গেল, আপলোড করে দিলাম। ভাবছিলাম অপেক্ষা করব নাকি শুয়ে পড়ব, এটা ভাবতে ভাবতেই একটা হাই তুললাম। না, ডিভাইন ইন্টারভেনশন। হাই তুলিয়ে ঈশ্বর ইঙ্গিত দিলেন, যা এবার ঘুমোতেই যা। সকালে উঠে দেখি ট্যাবলেট সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম চোখে ঘাটতে লাগলাম ব্লগের লাস্ট এন্ট্রি কমেন্টগুলো। একটা বিশেষ কমেন্টে চোখ আটকে গেল আমারও। হাইওয়েতে দাঁড়িয়ে ফেলুদার মতো লাফিয়ে লাফিয়ে বলতে ইচ্ছে করছে, আছে আছে, আমাদের টেলিপ্যাথির জোর আছে। আর দেরি না করে হয়নকে ফোন করলাম। গুলি মার, দ্য ভেরি ডগস ওয়ার রেড মাউথড উইথ ব্লাড। দ্য ভেরি ডগস ওয়ার রেড মাউথড উইথ ব্লাড। হ্যাঁ, আজ ভোরে।
আমি আসছি এক ঘন্টার মধ্যে।
খেলা জমে গেছে।
রাস্তায় অটো টোটো আর অন্য টু হুইলার কাটিয়ে যখন অফিসের দিকে যাচ্ছিলাম, মনের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা অনুভব করছিলাম। ভাবছিলাম কি সাবলীল দক্ষতায় আমরা একটা ফাঁদ পেতেছি। এতক্ষণে হয়তো নিশা ভাটিয়া আর মুর্মু স্যারও দেখে ফেলেছেন। অন্বেষাকে টেক্সট করে বলে দিয়েছিলাম ওদের জানিয়ে দিতে। একটা একটা করে অটো কাটাচ্ছি আর নিজেকে পুরো মিঠুন চক্রবর্তী লাগছে। মনের মধ্যে সাজাচ্ছিলাম স্মিতা হালদারের দিদিকে কি কি প্রশ্ন করব, এমন সময় একটা আকস্মিক ফোন এসে সব ছত্রাকার করে দিল।
ঘড়ি উল্টে দেখলাম 30টা। এখন ফোনটা কেটে দিলাম। 30টার কাছে SMS চলে গেছে, ড্রাইভিং নাও, কলিং ইউ ব্যাক লেটার। কিন্তু অবাক ব্যাপার, আরে 30টা দেখি আবারও ফোন করছে। ব্যাপারটা তাহলে আর্জেন্ট। রাস্তার পাশে বাইকটা পার্ক করেও ফোন ধরলাম। হ্যালো
অয়ন্দা, সর্বনাশ হয়ে গেছে অয়ন্দা।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শান্ত হও শান্ত হও, কাম ডাউন, কি হয়েছে? আরে এত কান্নাকাটি করলে বুঝবো? তিস্তা প্লিজ শান্ত হও, কি হয়েছে আমাকে বলো।
বাবা বাবা বাবা।
হ্যাঁ কি হয়েছে ওর?
বাবা বাবা মিসিং, বাবা মিসিং।
মিসিং মানে?
বাবা সকাল থেকেই মিসিং।
মিস বাড়ি থেকেই?
না, সকালে হাঁটতে যেত, অনেক দিনের হ্যাবিট।
কখন?
ওর 3:30 নাগাদ বেরোতো, 5টায় ফিরে আসতো। আজকে?
তুমি এখন কোথায়?
থানার বাইরে।
কোন থানা?
ঝিঝির হাট।
ওখানেই থাকো, আসছি, আমরা দুজনেই আসছি। শোনো, একদম ভয় পাবে না, শান্ত থাকো। কেমন, আত্মীয় স্বজন কেউ আছেন সঙ্গে?
কাকু কাকিমা এসেছেন শ্যামবাজার থেকে।
বেশ, আমি আর অন্বেষা আসছি, ঘাবড়িও না, ঠিক আছে?
ঠিক আছে, তাড়াতাড়ি এসো অরুণদা।
একরকম ভাবনায় চলছিলাম, তিস্তার ফোনটা সব ঘোঁট পাকিয়ে দিল। অন্বেষাকে জানানো দরকার, ওকে সঙ্গে নিয়ে যাব, আজকে গাড়িটা নিয়ে বেরোতে হবে। অন্বেষার নাম্বারটা ডায়াল করলাম, দুবার রিং হতে না হতে অন্বেষা ধরে ফেলল।
কই রে কতুর, তাড়াতাড়ি আয়।
দাঁড়া, কথা আছে, তুই চটপট রেডি হয়ে নে।
রেডি হয়ে নেব কেন?
অন্বেষাকে সব কথা খুলে বললাম। কথা হলো ওর গ্যারেজে বাইকটা রেখে দেব। জানতে পারলাম এরই মধ্যে অন্বেষা নিশা ভাটিয়া আর মুর্মু স্যারকে বি পজিটিভের 5 নম্বর কমেন্ট সম্পর্কে জানিয়ে দিয়েছে। ওরা নাকি আজ সন্ধেবেলা অন্বেষণের অফিসে আসবেন। কথা শেষ করে ফোন কেটে ফার্ন রোডের উদ্দেশ্যে রওনা দিলাম।
অয়ন ফোনটা রাখতেই থম মেরে বসে রইলাম। তিস্তার বাবা মিসিং? হতেই পারে যে হাঁটতে হাঁটতে এমন একটা ডিরেকশনে চলে গেছেন যে আর পথ চিনে ফিরতে পারছেন না। মোবাইল ফোন নিয়ে বেরোননি নাকি? এটা কি নিশা বা মুর্মু স্যারকে জানাবো? না, অয়নের সাথে কথা না বলে কিছু করা ঠিক হবে না। আজকে মনে হচ্ছে না স্মিতা হালদারের ওখানে যাওয়া হবে। রেডি হয়ে অফিসে বসে রইলাম। এবারে অয়নের আসার অপেক্ষা। ভাবতে ভাবতে অয়নের কল ঢুকল। আমি চাবি হাতে নিচে নামলাম। অয়ন ততক্ষণে গ্যারেজের শাটার খুলে ফেলেছে। অয়নের বাইক ওখানে রেখে শাটার নামিয়ে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ড্রাইভার সিটে আমি, আমার পাশে অয়ন। তাহলে আজকে রবিউল শেখ বা স্মিতা হালদারের কাছে যাওয়া হচ্ছে না?
যতক্ষণ না তিস্তার ওখানে কি সিচুয়েশন সেটা বোঝা যাচ্ছে, ততক্ষণ কি করে বলি বল? এই সময় তো ওর পাশে দাঁড়াতে হবে, তাই না?
সে তো বটেই।
আচ্ছা, বি পজিটিভ এর কমেন্টটা দেখলি কখন?
সকালে উঠেই।
টাইম?
6টা। দেখ না মোবাইলে, ব্লকটা খুলে দেখ।
6:25। দ্য ভেরি ডগস ওয়্যার রেড মাউথড। এখানে ডগস বোধহয় আমরা?
হ্যাঁ, মানে ইংলিশে ডগ একটা স্ল্যাং, মানে মাথা মোটা।
আমাদের ব্যঙ্গ করছে বলছিস?
সেরকমই তো মনে হচ্ছে। আরেকটা মানে দাঁড়াতে পারে।
কিরকম?
এই কমেন্টটা খেয়াল কর। The very dogs were red-mouthed with blood. মানে কুকুরদের মুখেও রক্ত লেগে আছে। এখানে কুকুর বলার আরেকটা রিজন থাকতে পারে।
আমরা পুলিশের কুকুর।
রাইট।
অর্থাৎ আমাদের মুখেও রক্ত লেগে আছে, মানে আমাদের হাতেও রক্ত লেগে আছে, মানে আমরাও দোষী।
রাইট, কিন্তু দোষটা কি? কিসের দোষে আমাদের দাগানো হচ্ছে?
সেটাই তো। হ্যাঁ তিস্তা বলো। এই প্রায় পৌঁছে গেছি, এখনো কোনো ট্রেস নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শান্ত হও শান্ত হও, আমরা 10 মিনিট ঢুকছি।
তিস্তা খুবই অ্যাজিটেটেড হয়ে রয়েছে, ন্যাচারাল ব্যাপার।
শোন, দরকার পড়লে স্মিতা হালদারের ওখানে আমি চলে যাবো আর তুই রবিউল শেখ কভার করবি।
কার মেসেজ রে?
মুর্মু দ্য গ্রেট। আজকে বিকেলে ভবানী ভবনের কনফারেন্স রুম, মুর্মু আর নিশা ভাটিয়া।
এসে গেছি। ওই তো দেখ, তিস্তা বাইরেই দাঁড়িয়ে আছে।
আমি নামছি, তুই গাড়িটা পার্ক করে আয়। আমি গাড়ি থেকে নেমে এগিয়ে গেলাম তিস্তার দিকে। তিস্তার অবস্থা খুবই আলুথালু। আমায় এগিয়ে আসতে দেখে সে একরকম দৌড়েই এলো আমার দিকে।
অয়ন্দা, অয়ন্দা, পুলিশ তো কিছুই করছে না, এরা তো চুপ করে বসে আছে।
দাঁড়াও তিস্তা, শান্ত হ। পুলিশের কাজের একটা পদ্ধতি আছে, অত উতলা হলে চলে না। ওই তো অন্বেষা আসছে, চলো এই সামনের চায়ের দোকানটায় বসে সেখানে আমাদের সবটা বলো।
কিন্তু
তিস্তা, চলো চলো আগে আমাদের খুলে বলো সবটা, শান্ত হও।
বুঝতেই পারছিলাম যে আমাদের সাথে এখন এই চায়ের গুমটিতে বসার একটুও ইচ্ছে ছিল না তিস্তার। কিন্তু থানায় যাওয়ার আগে বা সুশান্ত মুর্মুকে ফোন করে হেল্প চাওয়ার আগে আমাদের জানতে হবে ব্যাপারটা। তিস্তার কাকু কাকিমা চলে গেলেন, ওদের নাকি রান্নাবান্না করার আছে। বুঝলাম তিস্তা কেন আমাদের সাথে ওর কাকু কাকিমার আলাপ করায়নি। আমরা তিস্তাকে নিয়ে চায়ের গুমটিতে বসলাম। কাঁচের গ্লাসে দুধ চা এলো।
এ নাও চা খাও, নার্ভটা চাঙ্গা করো।
এবারে প্রথম থেকে বলো তো।
বাবা, সাধারণত মর্নিং ওয়াকে সকালেই যায়। না না, সকালে বললে ভুল হবে, অনেক ভোরে, প্রায় 3:45 নাগাদ, কখনো কখনো 3:30।
ফিরতেন কখন?
5টার মধ্যে তো বটেই। আমাদের বাড়ির সামনে একটা বাগান আছে, বাবা ফিরে এসে সেখানে জল টল দেয়, তারপর 6টা নাগাদ আমাকে ডেকে দেয়। আজকে উঠে দেখি 7টা বাজে, বাবা ফেরেনি।
উনি তো মোবাইল নিয়ে বেরোতেন না?
না।
আহা, বন্ধু বান্ধবের বাড়ি গিয়েও তো থাকতে পারেন, মর্নিং ওয়াকের কোনো গ্রুপ ছিল?
না না, বাবা এমনিতেই একটু মুখ চোরা টাইপের মানুষ, সবাইকে ফোন করেছি, কারোর বাড়ি যায়নি।
ওনার কোনো শত্রু ছিল?
বাবার শত্রু? না না, বাবা পাবলিক হেলথে ছিলেন।
পাবলিক হেলথ?
হ্যাঁ, উনি তো শিপমেন্ট ক্লার্ক ছিলেন।
শিপমেন্ট ক্লার্ক?
হ্যাঁ, বাবা স্টোর আর সাপ্লাইয়ের কাগজপত্র। পুলিশ বাবাকে খুঁজছে না কেন? মা সেই কবে চলে গেছে, এখন বাবাও। আমার তো আর
এই সময়টা এসব ভেবো না তিস্তা। তোমার বাবা হারিয়ে গেছেন, অনেক বয়স্ক মানুষই রাস্তা হারিয়ে ফেলেন, আর তাদের খুঁজেও পাওয়া যায়।
আচ্ছা তিস্তা, এর মধ্যে তোমার বাবার রুটিনে আউট অফ দি অর্ডিনারি কিছু ঘটেছিল?
আউট অফ দি অর্ডিনারি
মানে সাধারণত উনি যা করেন না তাই। এতে বোঝা যাবে যে কোনো ব্যাপারে উনি বিচলিত ছিলেন কিনা।
বিচলিত? গতকাল রাত্রে বাবা সামান্য আপসেট হয়ে গিয়েছিল।
আপসেট?
আসলে স্ক্যামারদের কাণ্ড কারখানায় বাবা একটু রেগে থাকে আজকাল।
স্ক্যামার? রাতে ফোন করেছিল?
হ্যাঁ, কি যেন ব্রহ্মচারী।
ব্রহ্মচারী? তাপস ব্রহ্মচারী?
হ্যাঁ, এই নাম। তুমি জানলে কি করে? কি অরুণা উঠছো কেন?
এখানকার কাজ শেষ।
আমার বাবা, ওকে তো
আমাদের সবাইকে এখন ভবানী ভবন যেতে হবে, মিডিয়ার কাছে এটা লিক হওয়ার আগে।
মিডিয়া? ভবানী ভবন? এসব কি বলছো অয়ন্দা?
তুমি এখনো বুঝতে পারছো না তিস্তা?
কি বুঝতে পারবো না?
তোমার বাবাকে ভ্যাম্পায়ার অফ ক্যালকাটা অপহরণ করেছে।
তোমার বাবার সমূহ বিপদ, অতএব আমাদের এখন ভবানী ভবন যেতে হবে, একদম সময় নেই।
পিছনে সিটে তিস্তা গুটি শুটি মেরে বসেছে, ওর মাথা এখন কাজ করছে না, কিন্তু আমাদের চেষ্টা করতেই হবে। রবীন চৌধুরী ওরফে তিস্তার বাবা যে আমাদের এই কুখ্যাত কিলারের শিকার হয়ে থাকতে পারে, এই নিয়ে সন্দেহের অবকাশ কমে আসছে। নিয়মের বেড়া জালে থাকা একটা মানুষ এভাবে উবে তো যেতে পারে না, প্লাস সকালের ওই কোটেশন, এগুলো বেশ গণ্ডগোলের ব্যাপার। আমি বেশ স্পিডে গাড়ি চালাচ্ছি। এরই মধ্যে অয়ন ফোন লাগিয়েছে জেসিপি মুর্মুকে।
হ্যালো, বলো অয়ন।
স্যার, আপনি আর নিশা ম্যাডাম এখন অফিসে?
হ্যাঁ, অফিসে। মোবাইল নেটওয়ার্কের লোকজন এসেছে।
আমরা এক্ষুনি আসছি স্যার, অন দ্য ওয়ে। আপনি কাইন্ডলি বাকি ভিকটিমদের ফোন নাম্বারের ট্রান্সক্রিপ্টটা বের করুন।
কি ব্যাপার বলো তো?
সব বলছি স্যার, আর মিনিট 20 মধ্যে ঢুকে যাব। আপনাকে আরেকটা নম্বর পাঠাচ্ছি, আর কার কার কবে কার মোবাইল নাম্বারের কল ট্রান্সক্রিপ্ট লাগবে সেটা আপনাকে মেসেজ করে দিচ্ছি।
বেশ বেশ, চলে এসো, আমি নিশাকে বলে রাখছি।
অল রাইট স্যার, রাখছি। অন্বেষা, লাস্ট কমেন্টটা মনে আছে? দ্য ভেরি ডগস ওয়ার রেড মাউথ উইথ ব্লাড?
ইয়েস।
ওটা আমাদের জন্য ছিল না।
তার মানে ওটা ছিল তিস্তার বাবা, রবীন চৌধুরীর জন্য?
আমার বাবা, উনি আবার কি করলেন? ওর ক্ষতি কেউ কেন করতে চাইবে? বাবা তো,
শান্ত হও, শান্ত হও। জানি ডিফিকাল্ট, তাও বলি শান্ত হও প্লিজ, সব উত্তর পাবে, একটু সময় দাও। বেশ জোরে গাড়ি চালিয়ে আমরা সুশান্ত মুর্মুর অফিসে পৌঁছে গেলাম। এরই মধ্যে অয়নকে নিশা ফোন করেছিল। আমরা জেনে গেছি যে রবীন চৌধুরীর যাবতীয় ডিটেল পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে আনানো হয়েছে। গাড়ি পার্ক করে তিস্তাকে নিয়ে আমরা লিফটের দিকে এগোলাম। এরই মধ্যে ও আরো 100টা প্রশ্ন করে ফেলেছে, আর তার উত্তর আমরা ডজ করে ফেলেছি, কারণ এই ব্যাপারটা ওর জেসিপির মুখ থেকেই শোনা বেটার। আমরা লিফট থেকে বেরিয়েই দেখতে পেলাম নিশা ভাটিয়াকে। তার মুখে আজকে আগের দিনের ফার্মনেস নেই, বরং আজকে ওর মুখে ডিটারমিনেশন আর কম্প্যাশন মিলেমিশে রয়েছে। উনি আমাদের নিয়ে গেলেন জেসিপির রুমে, একটা বিরাট চেম্বার, তাতে একটা বিরাট টেবিল, আর টেবিলের ডায়াগনালি অপোজিটে একটা সোফা সেট আর কফি টেবিল রাখা, দেওয়ালে নানান সার্টিফিকেট ফ্রেম করে বাঁধানো। জেসিপি নিজের টেবিলে বসে, তার পাশে আরো কয়েকটা চেয়ার রাখা। বুঝলাম এই টেবিলেই মিটিং হবে। আরো একজন অফিসার দাঁড়িয়ে, এনাকে কয়েকটা ইভেন্টে জেসিপির সঙ্গে দেখেছি, অল্প আলাপও আছে। ওনার নাম ইকবাল আহমদ। আমরা চেয়ারে বসলাম।
অন্বেষা, আগেই বলে রাখি, তোমার ব্লগে আর একটা কমেন্ট পড়েছে, ফ্রম বি পজিটিভ।
তবে এবারে ড্রাকুলা নয়, বেন্থাম।
এই নাও ল্যাপটপ, দেখো।
বেলা 11:45, স্ট্রেচিং হিজ হ্যান্ড আপ টু রিচ দ্য স্টার্স, টু অফেন ম্যান ফরগেটস দ্য ফ্লাওয়ার্স অ্যাট হিজ ফিট। এই কমেন্টটা বোধ হয় তিস্তার জন্যে। কিলার জানে তিস্তা ফিলোসফি স্টুডেন্ট ছিল, তাই এই কমেন্টটা ওর জন্য করেছে।
আমার জন্য?
হ্যাঁ, তোমার জন্য। আসলে রবীন চৌধুরী আর বাকি ভিকটিমরা একই সূত্রে কানেক্টেড, তাই কিলার তাদের টার্গেট করেছে।
আমার বাবার এসবের সাথে কি কানেকশন? উনি তো,
দেখো তিস্তা, অয়নের সঙ্গে কথা বলে উইভ ডাগ আউট দ্য পাস্ট, আমরা কবর খুঁড়ে সব তুলে এনেছি। তিস্তা, আপনার ফাদার রবীন চৌধুরী ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছিলেন, তাই তো?
হ্যাঁ।
কবে?
18 বছর আগে।
রবীনবাবুর তখন কত বয়স তিস্তা, যখন VRS নিলেন?
বাবার তখন 42 বছর বয়স, আর আমি তখন 9, ক্লাস 3-তে পড়ি।
তুমি পরে কখনো জিজ্ঞেস করনি যে উনি এত তাড়াতাড়ি রিটায়ার করলেন কেন?
জিজ্ঞেস করেছি, কিন্তু
বাবা উত্তর দেননি তো?
না, কিন্তু আমার বাবার পাস নিয়ে এত কথা উঠছে কেন? পুলিশ ওকে খুঁজছে না কেন? পুলিশ মিডিয়াতে কিছু জানাচ্ছে না কেন?
তিস্তা, তোমার বাবার ব্লাড গ্রুপ কি?
এসবের সাথে আমার বাবার ব্লাড গ্রুপের কি সম্পর্ক?
তিস্তা, অন্বেষার প্রশ্নের উত্তর দাও প্লিজ, দিস ইজ ইম্পর্টেন্ট।
তিস্তা প্লিজ বলো, তোমার বাবার ব্লাড গ্রুপ কি বি পজিটিভ?
অন্বেষারি, তুমি জানলে কি করে? আমার বাবার ব্লাড গ্রুপ বি পজিটিভ।
ও মাই গড, এই দেখো অয়ন, অন্বেষা, আর একটা কমেন্ট। নিশা, এক্ষুনি তোমার টিমকে লাগাও, এই IP অ্যাড্রেসটা ট্র্যাক করতেই হবে। এই দেখো কি লিখেছে, দ্য স্মেল অফ ফ্রেশ স্পিল্ড ব্লাড মেড মি সিক উইথ ফিয়ার।
এটাও ড্রাকুলার কোটেশন। অন্বেষা দেখ, আবার ওই ক্যাপিটাল বি।
হ্যাঁ নিশা বলো।
স্যার, 3টে মোবাইল ফোন ডিসকভার হয়েছে, অশোক বর্মার 2টো ফোন আর স্মিতা হালদারের ফোন, কুমোরটুলি ঘাট থেকে। ফোনগুলোর অবস্থা খুবই খারাপ স্যার।
তাড়াতাড়ি দেখো যদি কিছু রিকভার করা যায়।
ওকে স্যার।
বলছি অয়ন, কি করে বোঝা গেল যে তিস্তার বাবাকে আমাদের কিলারই কিডন্যাপ করেছে?
স্যার, সেই সেম ফোন কল, সেই বিচিত্র তাপস ব্রহ্মচারী, রবীন চৌধুরী এরই কল পেয়েছিলেন কাল।
তাহলে তো সন্দেহই নেই আর। কি অয়ন, এত মন দিয়ে কি করছো?
রবীনবাবুর ফাইল দেখছি। তিস্তা, তুমি জানতে তোমার বাবা একটা স্ক্যামে ফেঁসে গেছিলেন?
স্ক্যাম?
হ্যাঁ স্ক্যাম, ব্লাড স্ক্যাম বা ওই ধরনের কিছু।
হোয়াট?
ওনা, এসব কি বলছো তুমি?
আমি বলছি না, বলছে রবীন চৌধুরীর সার্ভিস বুক, তার সাথে পাবলিক হেলথ ডিপার্টমেন্টের গোটাচারেক নোট। রবীন চৌধুরী ইজ ইনস্ট্রাক্টেড টু টেক অ্যান ইনডেফিনিট লিভ এটার তারিখ হচ্ছে 26 জুন 2006। তিস্তা, তোমার বাবা 2007 সালে রিটায়ার করেন, তাই তো?
ব্লাড স্ক্যামের ব্যাপারটা আমার অল্প অল্প মনে পড়ছে বটে, বিশাল ঝামেলা হয়েছিল।
বেশ কিছু বছর আগেকার ঘটনা, এত অনলাইন নিউজ পোর্টাল ছিল না তখন। এটার ব্যাপারে জানতে গেলে
আমাদের কোল্ড কেস ভল্টে যেতে হবে, সেখানে পেপার কাটিং ফাইল সব পেয়ে যাবে।
আর আমাদের কাছে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফো তো আগে থেকেই আছে।
আচ্ছা, লাস্ট কোটেশনটা তো একরকমের থ্রেট, তাই না?
হ্যাঁ, থ্রেট।
স্যার, স্টিল নো ট্রেস। মিডিয়া কিছু একটা হিন্ট পেয়েছে, আমাদের কাছে সমানে কল আসছে নানান চ্যানেলের।
চেপে যাও, আপাতত কিছুই বলার নেই।
অশোক ভার্মা, ব্লাড ব্যাংক ওনার। স্মিতা হালদার, সরকারি হাসপাতালের জুনিয়র মেডিকেল অফিসার। রবিউল শেখের এনজিওর বয়স 20 বছর। রবীন চৌধুরী, পাবলিক হেলথের শিপমেন্ট সাপ্লাই ক্লার্ক। এদের কেউ মারবে কেন? ওল্ড স্কোর তো বটেই, যে স্ক্যামটায় রবীন চৌধুরী চড়ালেন সেটাই কি এরাও জড়িত? স্রেফ বি পজিটিভ ব্লাডের লোকজনই কেন? প্লাস খুনি ডাক্তার বা মেডিকেল প্রফেশনাল। আচ্ছা মিস ভাটিয়া,
Yes?
ভিসারা রিপোর্ট এলো?
হ্যাঁ, ওদের সিলেক্ট করা হয়েছিল গলায় ইনজেকশন দিয়ে, ওয়ান শট পুশ। এটা নিয়ে কোনো ডাউট নেই যে এটা মেডিকেল প্রফেশনালের কাজ।
এই অন্বেষা, তোর সেই সিনিয়র কি যেন নাম, আরে সেই ক্যাব অ্যাপে ভালো চাকরি করে, বল।
ঋতুদি?
ইয়েস ইয়েস, ওর হাজবেন্ড সৌনক।
হ্যাঁ, সৌনক কুণ্ডু।
ও ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট না?
রাইট, প্লাস ক্রাইম নিউজের এনসাইক্লোপিডিয়া, কলকাতা সংক্রান্ত যাবতীয় সানসানি খবরের ডিপো।
স্যার, উইথ ইউর পারমিশন একটা কল করবো?
আরে করো করো।
অন্বেষা, সৌনক কুণ্ডুকে ফোনে ধরত।
দাঁড়া দেখি পাওয়া যায় কিনা।
কি ব্যাপার বন্টি, হঠাৎ পথ ভুলে যা?
সরি সৌনক দা, অনেকদিন নক করা হয়নি, মানে আমি।
আরে ধুস, বলো বলো, তোমার অন্বেষণ এজেন্সি কেমন চলছে?
ভালোই।
পয়সা করি হচ্ছে তো?
তা ভালোই হচ্ছে। আচ্ছা সৌনক দা, আমাদের একটা কেসে কয়েকটা ইনফো লাগবে গো।
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, জানা থাকলে অবশ্যই বলবো।
বলছি, 2006 নাগাদ কলকাতা শহরে কোনো ব্লাড স্ক্যাম হয়েছিল?
2006? তখন আমি বার্তাবহ পত্রিকায় ইন্টার্ন হিসেবে কাজ করছি। ও রাইট রাইট, মনে পড়েছে, 2006 সালে একটা ছোট স্টোরি করেছিলাম ব্লাডের ক্রাইসিসের উপরে।
ব্লাড ক্রাইসিস?
হ্যাঁ, সরকারি হাসপাতালে, নার্সিং হোমে, সব জায়গায় রক্তের আকাল দেখা গেছিল। ব্লাড ব্যাংকেও ব্লাড পাওয়া যাচ্ছিল না, ব্লাড নাকি ড্যামেজ হয়ে যাচ্ছিল।
মানে ব্লাডের আকাল?
আরে হ্যাঁ, চারিদিকে রোগী মারা পড়ছিল। আমার এই স্টোরিটা যখন বেরোয় তখনও কেউ মারা যায়নি, বা গেলেও সেটা লিক হয়নি খবরটা। আর আমার এবারে মনে পড়েছে, আমার খবরটা পড়ে একজন মেডিকেল স্টুডেন্ট আমার সাথে যোগাযোগ করেছিল।
মেডিকেল স্টুডেন্ট?
হ্যাঁ, মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের মেডিকেল স্টুডেন্ট।
অনিশা, ওকে জিজ্ঞেস করো মেডিকেল স্টুডেন্টকে মিট করেছে কিনা, তাহলে স্কেচ করানো যাবে স্কেচ আর্টিস্টকে দিয়ে।
সোনকদা, তুমি ওই মেডিকেল স্টুডেন্টকে মিট করেছিলে? মানে স্টুডেন্টের চেহারা মনে আছে?
না, সেসবই মিট করা হয়ে ওঠে, তারপরেই আমাকে অন্য অ্যাসাইনমেন্টে পাঠিয়ে দিল।
নাম, মানে মেডিকেল স্টুডেন্টের নাম মনে আছে?
না, অনেক কাল আগের কথা তো।
সোনকদা সোনকদা, একটু প্লিজ মনে করার ট্রাই করো, প্লিজ প্লিজ, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট।
আচ্ছা আমাকে 10 মিনিট দাও, আমি কল ব্যাক করছি, একটু চেষ্টা করছি মনে করার।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
তাহলে এই মেডিকেল স্টুডেন্টই তো?
তাই তো মনে হচ্ছে।
এই 10 মিনিট কাটলে হয়?
স্যার, একটা কাজ করলে হয় না?
বলো।
2006 আর 2007 ফাইনাল ইয়ার স্টুডেন্টদের লিস্ট পাওয়া কি পসিবল নয়?
অফ কোর্স পাওয়া পসিবল। নিশা, ব্যবস্থা করো।
নিশা ভাটিয়া জেসিবির হুকুম তামিল করতে বেরিয়ে গেলেন। তিস্তা এখনো শকের মধ্যে, সব দেখে শুনে যে ওকে সান্ত্বনা দেব তারও উপায় নেই, কারণ এই কিলারের সম্পর্কে আরো কিছু না জানা অবধি, অন্তত তার নামটা না জানা অবধি, আমরা যে এই তদন্তে বিরাট আলোকপাত করতে পেরেছি এমনটা নয়। রক্ত যে এই ব্যাপারটার একটা বড় অংশ, সেটা অবশ্য গোড়া থেকেই বোঝা যাচ্ছিল। তিস্তা অবশ্য বুঝতে পারছিল না যে তার বাবাকেই কেন টার্গেট করা হয়েছে, তাকে যে কি করে বোঝাই। অন্বেষা নখ খুঁটছে, ও এখন সৌনক কুণ্ডুর ফোনের অপেক্ষা করছে। এতগুলো স্টুডেন্টের মধ্যে থেকে আমাদের ভ্যাম্পায়ারকে খুঁজে বের করা যে এক প্রকার শিবেরও অসাধ্য, সেটা বুঝতেই পারছি। কিন্তু খারাপটা ধরে চলা বেটার। নিশা ভাটিয়া এরই মধ্যে তার টিমকে আরেকটা কাজে লাগিয়েছেন। প্রফেসর বাগচি বর্ণিত কোয়াগুলেন্ট সাপ্লায়ারদের কাছে নিজের টিমকে পাঠিয়েছেন যদি কিছু ইনফো পাওয়া যায়। সময় যত এগোচ্ছে রবিন চৌধুরীকে অক্ষত পাওয়ার আশা ততই কমছে। এরই মধ্যে জেসিপি পাবলিক হেলথে ফোন করে দিয়েছেন রবিন চৌধুরী সম্পর্কিত যাবতীয় পেপার্স পাঠাতে। হঠাৎ অন্বেষা একটা প্রশ্ন করে বসল জেসিপি স্যারকে।
স্যার
বলো।
স্যার মোবাইল নেটওয়ার্ক থেকে সবার কল ট্রান্সক্রিপ্ট এসেছে।
ওই দেখো কথায় কথায় ভুলেই গেছি। এই নাও।
থ্যাংক ইউ থ্যাংক ইউ।
এই তো অশোক বর্মার নাম্বার, রাইট। 10 তারিখ রাত 10টা এগুলো সব কেজো কল, ওষুধের গোডাউনের। আরেকটা নাম্বার, এই তো একটা আনলিস্টেড নাম্বার থেকে কল এসেছে।
তাপস ব্রহ্মচারী।
তাপস না, তাপস তো নয় রে, টেপেশ ব্রহ্মচারী।
টেপেশ? এ আবার কি নাম, টেপেশ? ঠিক দেখছো তো, শুনে তো ভারতীয় বলে মনে হচ্ছে না। আচ্ছা স্পেলিং মিস্টেক নয় তো?
মনে হচ্ছে না স্যার, এই দেখ অয়ন, তাপস নয়, টেপেশ ব্রহ্মচারী কি বলেছে অশোক বর্মাকে। মিসেস বর্মা কিন্তু পুরোটা শোনেননি, বলছে হম টেপেশ ব্রহ্মচারী বাত কর রহে হ্যায়, বহুত পুরানা রিশতা হ্যায় হামারা, 19 সাল পুরানা রিশতা, খুন কা রিশতা। উল্টো দিকে অশোক বর্মা বলছে ক্যা ফালতু কি বাত, কন হ্যায় তু। টেপেশ এরপরে ফোন রেখে দিয়েছে।
তার মানে এই লোকটাই বাবাকে?
তাই তো মনে হচ্ছে।
এই দেখুন স্যার, স্মিতা হালদারের নম্বরে কল এসেছে সেই রাত 10টায়, সে একই নাম টেপেশ এবং একই কথা, এবারে অবশ্য বাংলায়। নমস্কার, আমি টেপেশ ব্রহ্মচারী বলছি, আপনার আমার সম্পর্ক অনেক দিনের, 19 বছর আগেকার সম্পর্ক, রক্তের সম্পর্ক। স্মিতা হালদার বেশ জাঁদরেল মহিলা পাল্টা ঝেড়ে দিয়েছেন। টেপেশ নামটা
রবিউল শেখের ক্ষেত্রেও সেম কেস, এবারে ভাষাটা উর্দু। রবিউল শেখ অবশ্য পাতি বাংলায় কাঁচা খিস্তি দিয়েছেন। তারপরে রবিন চৌধুরী, মানে তিস্তার বাবা, তিনি অবশ্য কোনো উত্তর দেননি, ফোন কেটে দিয়েছেন।
টেপেশ, টেপেশ,
রাইট রাইট।
কি হলো?
টেপেশ নামটাও ধোঁকা।
ধোঁকা?
ধু ধু ধু।
আরে বল না আগে কি বুঝলি।
সরি সরি, টেপেশ নামটা ধোঁকা। ড্রাকুলার নাম কি?
কাউন্ট ড্রাকুলা অফ ট্রান্সিলভেনিয়া।
সরি সরি, আমার প্রশ্নটা ভুল ছিল, ড্রাকুলা যার উপরে ভিত্তি করে লেখা হয়েছিল তার নাম কি?
ভ্লাদ দি ইম্পেলার।
ইয়েস স্যার, এই ভ্লাদের পুরো নাম ভ্লাদ টিপস, যার ইংরেজি বানান VLAD TEPES, অর্থাৎ টেপেশ।
আরে দারুণ দারুণ। আর ব্রহ্মচারী?
এটাও ভাবতে ভাবতে বেরিয়েছে। ফাদার অফ ব্লাড ট্রান্সফিউশন কাকে বলে এদেশে?
আরে জানতাম, ভুলে গেছি
স্যার, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।
ও, আরে এই জন্যই স্মিতা হালদারের বডি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সামনে ডাম্প করেছে।
বুঝেছিস তাহলে
কি ব্যাপার?
স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর উদ্যোগে 1939 সালের সেপ্টেম্বরে এই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এশিয়ার প্রথম ব্লাড ব্যাংক গঠিত হয়।
বাপ রে বাপ, কি মেটিকুলাস ডিজাইন।
নিশা আর ইকবাল মিলে যে ফাইলগুলো নিয়ে এসেছে সেগুলো যদি প্রপারলি পড়তে হয় তাহলে অন্তত আরো একটা দিন লাগবে। হ্যাঁ, সেই ফাইলগুলোর দিকে তাকিয়ে তিস্তার চোখে জল এসে গেছে। আসলে সে বুঝতে পারছে যে তার বাবাকে রেস্কিউ করার ব্যাপারটা ক্রমেই কঠিন হয়ে উঠছে। সুশান্ত আর অয়নের চোখও কপালে উঠেছে।
এত মোটা ফাইল? অন্বেষা, সেই ভদ্রলোক কিছু জানালে? এই ফাইল ঘাঁটতে লাগলে তো ভোর হয়ে যাবে।
এক সেকেন্ড, আমাদের ভ্যাম্পায়ার আবার একটা কমেন্ট করেছে, ফ্রেশ কমেন্ট। দ্য ডেড ট্রাভেল ফাস্ট, অর্থাৎ হাতে সময় খুব কম, কিলার কাউন্টডাউন চালু করেছে।
এটা আমার জানা, এটাও ড্রাকুলার থেকে নেওয়া। আর সময় নেই। নিশা, আইপি অ্যাড্রেস পাওয়া গেল?
না স্যার, দুবার ট্র্যাক হয়েছে, দুবারই ফলস লোকেশন।
সময় কমে আসছে, এই ফাইলটাই ঘেঁটে দেখা যাক। রবিন চৌধুরীকে বাঁচাতে না পারলে সিপি সহ গোটা ফোর্সের বদনাম হয়ে যাবে। নিশা, মেডিকেল কলেজ থেকে কাউকে আনতে পারতে তো?
স্যার, ওখানে জুনিয়র ডাক্তাররা সুপারের রুম ঘেরাও করেছে, অনেক কষ্টে অফিস খুলিয়ে এটা নিয়ে এসেছি।
স্পিকারে দাও।
হ্যাঁ সোনক দা বলো।
এই এক্সট্রিমলি সরি, একটু দেরি হয়ে গেল, নামটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না।
ও ও খুঁজে পাওয়া গেল না?
আরে ধুর, না পেলে ফোন করবো কেন? নামটা লিখে নাও, দেবদত্ত সেনগুপ্ত। নামটা প্রথমবার শুনেই হাসি পেয়ে গেছিল জানো, সবটাই পদবী, দেবদত্ত সেনগুপ্ত। ফোন নম্বরটাও আছে, লিখে নাও, 99031।
অন্বেষা আর নিশা যখন ফোন নাম্বারটা লিখে নিচ্ছিল, আমার চোখটা চলে গেল তিস্তার দিকে। বেচারির মনে একটা আশার সঞ্চার হচ্ছে, এদিকে আমার মনে একটা কুৎসিত আশঙ্কা মাথা চাড়া দিচ্ছে। ব্যাপারটা কি এত সহজ হবে? নিশা বারদুয়েক ওই নাম্বারে কল করে যখন বুঝলেন যে দিস নাম্বার ডাজ নট এক্সিস্ট, তখন আমরা একে অপরের দিকে তাকাতে লাগলাম।
ইকবাল, এই নাম্বারটা নিয়ে এক্ষুনি আইটিতে চলে যাও। 2006 আর 2007 এই নাম্বারটা কার নামে রেজিস্টার ছিল তার নাম অ্যাড্রেস সব চাই, উইদিন 5 মিনিটস। নাও রান মাই বয়, রান।
জি স্যার।
এই রেজিস্টার বুকেও দেবদত্ত সেনগুপ্তকে খোঁজা যাক, দেখা যাক কি পাওয়া যায়।
সব
অরুণিমা চ্যাটার্জি,
অর্ণব সমাদ্দার, এও নয়, নীল গুহ, রোহন মন্ডল, সৈয়দ মুক্তার, অভিজিৎ বসু, মোহর সামন্ত, ক্রিস্টোফার জোন্স,
উৎসব গোলদার, রাজেন মুন্সি, অরূপন সূত্রধর, এই তো, এই যে দেবদত্ত সেনগুপ্ত, 24B কৈলাস চৌধুরী স্ট্রিট, কেয়ার অফ ডক্টর সোমনাথ সেনগুপ্ত, পার্ক সার্কাসের দিকে।
স্যার, নম্বর কা সারা ডিটেলস মিল গিয়া। দেবদত্ত সেনগুপ্ত, 24B কৈলাস চৌধুরী স্ট্রিট, কলকাতা 46।
স্যার, স্যার আমার বাবাকে বাঁচান প্লিজ, স্যার আমার বাবাকে বাঁচান স্যার।
আমরা আপ্রাণ চেষ্টা করব। তিস্তা, নিশা, আর্মস, ইকবাল তোমার টিমকে রেডি করে নাও, আমরা 3 মিনিটে বেরোব। অন্বেষা, অয়ন, এসো।
এই দৃশ্য যে সিনেমার বাইরে কখনো দেখতে পাবো ভাবিনি। সিনেমাতে এরকম সিন অনেকবার দেখেছি স্লো মোশনে। ফিল্মের হিরো পিস্তল হোলস্টারে গুঁজে বেরোচ্ছে গাড়ির দিকে। সুশান্ত মুর্মু তার 6-শটার সার্ভিস রিভলভারটা বেল্টের পেছনে গুঁজে এগোতে লাগলেন। নিশা ইকবালের হাতেও অত্যাধুনিক হ্যান্ডগান, নিশাটা দেখে মনে হল গ্লক, সঙ্গে আরো জনা 5 অফিসার। এগোতে এগোতে আমি অন্বেষার দিকে তাকালাম, ওর মনের অবস্থাও আমারই মতো। বাইরে মিডিয়ার ভিড়, বাকি পুলিশকর্মীরা মিডিয়ার লোকজনদের আটকে রেখেছে। সুশান্ত ইশারা করলেন, আমি অন্বেষার তিস্তা ওর গাড়িতে চড়ে বসলাম। গাড়ি ছেড়ে দিল, পেছনে আরো 2 গাড়ি, তার পিছু পিছু কোন নিউজ চ্যানেলের ওবি ভ্যান। এই জন্যই ক্রিমিনালরা পালিয়ে যেতে পারে, পুলিশের সব গতিবিধি আগে থেকেই দেখিয়ে দেবে। আমাদের গাড়িগুলো এঁকে মেঁকে চলেছে, জেসিপির মুখ গম্ভীর, বারবার ঘড়ি দেখছেন। আমার মনের মধ্যে একটা বিশ্রী সম্ভাবনা দেখা দিচ্ছে, থাক সেটা আর নাই বা ভাবলাম। গাড়ি এসে থামল গলির সামনে, গলির মুখে একটা মসজিদ, লোকজনের মুখে নানান জিজ্ঞাসা, অল্প জটলা। গলির মুখে বোর্ড আটকানো আছে, এটাই কৈলাস চৌধুরী স্ট্রিট। সুশান্ত মুর্মু গাড়ি থেকে নেমেছেন, সঙ্গে বাকিরাও। মিডিয়াকে গলির মুখেই আটকে দেওয়া হয়েছে। অবশেষে গলির শেষ প্রান্তে 24B-র সামনে এসে দাঁড়ালাম সবাই। পুরনো বাড়ি, শ্বেতপাথরের ফলকে ডক্টর রজত শুভ্র সেনগুপ্তর নাম লেখা, পাশে বেশ কিছু বিলিতি হরফ। রজত শুভ্র এডিনবারা থেকে FRCS পড়ে এসেছিলেন। এই পরিবারের সন্তান সিরিয়াল কিলার? ইকবাল মুর্মুসারির ইশারায় গেট টপকে গেল। আমার বুকের ভেতরটা ঢিপঢিপ করছে, অন্বেষা আমার গা ঘেঁষে দাঁড়িয়েছে। ইকবালের টিমের লোকজন একটা ওয়ার কাটার নিয়ে পেল্লায় গেটের গায়ে লাগানো শেকল কাটল। নিশা হাতে গ্লক অটোমেটিক নিয়ে এগিয়ে যায়, তার পেছনে মুর্মু আর বাকিরা, সব শেষে আমি আর অন্বেষা। জেসিপির অর্ডারে তিস্তা অনেকটা পেছনে, ইকবাল এক লাথিতে দরজাটা ভেঙে ফেলে, বাকিরা লাফিয়ে ঘরে ঢোকে। তিস্তা ছুটে আসে, আমার সাথে চোখাচোখি হল নিশা ভাটিয়ার। ওর চোখে মুখে হতাশা, উনি বসে পড়েছেন মাটিতে। আমি আর অন্বেষাও বেমালুম বুঝতে পারছি যে দেবদত্ত বা তিস্তার বাবা কাউকেই পাওয়া যায়নি।
তিস্তা, আমরা সব রকম চেষ্টা করেছি, তুমি তো দেখলে, তাই না? শান্ত হও, কন্ট্রোল করো নিজেকে।
আমার বাবাকে
বাড়িতে সেভাবে কিছুই পাওয়া গেল না। দেবদত্তর বাবার কিছু পুরনো লেটার হেড, প্রচুর ওষুধপত্র যার বেশিরভাগেরই এক্সপায়ারি ডেট পেরিয়েছে, এমন কিছু পাওয়া গেল না যাতে এটা প্রমাণ হয় যে এই বাড়িতে গর্হিত কিছু হয়েছে। বসার ঘরে টেবিলের ওপরে রাখা ছিল রবিউল শেখের একটা ফোন, যেন দেবদত্ত আমাদের উপহাস করার জন্যই তা রেখে গেছে। আর পাওয়া গেল তার বাবার সঙ্গে দেবদত্তর একটা ছবি, দেওয়ালে ফ্রেম করে টাঙানো। ছবিটা সম্ভবত দেবদত্তর ছাত্রাবস্থায় নেওয়া। বাবা ছেলের মুখের কি ভীষণ মিল! সুশান্ত মুর্মু এসে দাঁড়ালেন আমার পাশে, বেশ বিধ্বস্ত দেখাচ্ছে।
চলো তোমাদের ড্রপ করে দিয়ে আসি।
স্যার, আপনি আবার সারাদিন, আপনারও তো ধকল গেল।
চুপ, পাকামি করলে একদম ঠ্যাঙাবো ধরে। চলো, এখানে আর কিছু নেই, চলো।
এরপরে আর বলার কিছু থাকে না। তিস্তাকে কোনো মতে বুঝিয়ে গাড়িতে তোলা হল। ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে হেরে যাওয়া দল যেভাবে টিম বাসে ওঠে, আমাদের অবস্থা তার চেয়েও খারাপ। কোনো মতে নিজেদের টেনে হিঁচড়ে তুললাম গাড়িতে। গাড়ি বেরিয়ে গেল যে পথে এসেছিলাম সেই পথেই। লোকাল লোকজন খুব মজা পেয়েছে যে পুলিশকে খালি হাতে ফিরতে হচ্ছে। গলির মুখে আটকে থাকা মিডিয়ার লোকজনের পাশ দিয়ে আমাদের গাড়িটা হুশ করে বেরিয়ে গেল। আমাদের সবার মনের অবস্থা কহতব্য নয়। রিয়ার ভিউ মিররে অন্বেষার সাথে চোখাচোখি হচ্ছে আমার। আমরা দুজনেই হতাশ। এর চেয়ে ব্যাপারটা আমাদের কাছে এভাবে না এলেই ভালো হতো। গাড়িটা দেখলাম সিগন্যালে আটকেছে।
এই দেখো, এই শালা দেবদত্ত আমাদের কাটাঘায় নুনের ছিটে দেওয়ার জন্য আবারও একটা কমেন্ট করেছে, সেই বি পজিটিভ হ্যান্ডেল থেকে। দি ওল্ড সেঞ্চুরিজ হ্যাড অ্যান্ড হ্যাভ পাওয়ার্স অব দেয়ার ওন হুইচ মিয়ার মডার্নিটি ক্যানট কিল। এই ক্লান্তির মধ্যেও না হেসে পারলাম না। সরি, এটাও ড্রাকুলার কোট। কিরকম খোঁচাটা মারল!
খোঁচা?
কোটেশনটা শুনলে না? দি ওল্ড সেঞ্চুরিজ হ্যাড অ্যান্ড হ্যাভ পাওয়ার্স অব দেয়ার ওন হুইচ মিয়ার মডার্নিটি ক্যানট কিল। আমাদের হাতে এত টেকনিক্যাল উপায় থাকা সত্ত্বেও ওকে ধরতে পারলাম কোথায়? হ্যাঁ, এ কথা ঠিক, আজ নয় তো কাল ওকে ঠিক ধরবই। তাও আজ তো টেক্কা দিল।
এত প্রিপারেশন নিয়ে গেলাম, বল বল নিয়ে, ওটা তাও পালিয়ে গেল।
আমার কোলে দেবদত্ত সেনগুপ্তর বাবার রাইটিং প্যাড ছিল। সুশান্ত মুর্মু পরিবেশ হালকা করার জন্য আরো অনেক কিছু বলছিলেন। দেবদত্তর বাবা ডক্টর সোমনাথ সেনগুপ্তর চেম্বারের অ্যাড্রেসে এসে আমার চোখ আটকে গেল। অ্যালান স্টিভেন্স রবিনসন রোড।
রবিন, গাড়ি ঘোরান স্যার।
গাড়ি ঘোরাবো কেন? আবার ওখানে গিয়ে কি দেখবে?
অ্যালান স্টিভেন্স রবিনসন রোডে, এক্ষুনি।
দুষ, সে তো হাওড়ায়। আর ওই নামে কেউ বলে নাকি আজকাল? এখন তার নাম হয়েছে মৌলিক স্কোয়ার, নেমড আফটার দ্য গ্রেট সাহিত্যিক অমলেশ মৌলিক।
হ্যাঁ, সেখানেই।
আহা, কারণটা বলবে তো।
স্যার, ডু ইউ ট্রাস্ট মি? স্যার, আপনি আমায় বিশ্বাস করেন?
অফকোর্স, 100%। আসলাম, গাড়ি ঘোরাও, অ্যালান স্টিভেন্স রবিনসন রোড। হ্যাঁ, এবার বলো,
এ যাবত কারা কারা খুন হয়েছে?
অশোক বর্মা, স্মিতা হালদার, রবিউল শেখ আর তিস্তার বাবা, মানে রবীন চৌধুরী, যিনি এখনো বেঁচে আছেন কিনা জানা নেই। আই'ম সরি তিস্তা।
এ ফর অশোক, এস ফর স্মিতা, আর ফর রবিউল, আর ফর রবিন। এবারে মেলাও, এ ফর অ্যালেন, এস ফর স্টিভেন্স, আর ফর রবিনসনস, অ্যান্ড আর ফর রোড।
ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট অয়ন!
সত্যি, আই এম অস্ট্রাক অয়ন মাস্টার।
আমার বিশ্বাস দেবদত্ত ওখানেই আছে, আপনি ফোর্সকে ওখানেই ডেকে নিন।
আচ্ছা, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ নিশা, হাওড়ার মৌলিক স্কোয়ারের দিকে এসো। আর হ্যাঁ, ইকবাল ছাড়া আরো দুজনকে নিয়ে এসো। যা বলছি তাই করো,
আমি আমাদের লাইভ লোকেশন তোমার সঙ্গে শেয়ার করছি। দিস ইজ এ পজিটিভ লিড।
আমি তিস্তার কাঁপতে থাকা হাতে আলতো করে চাপ দিয়ে ওকে অভয় দেওয়ার চেষ্টা করলাম যে সব আশা শেষ হয়ে যায়নি। মনটাও বেশ ফুরফুর করছে। অয়ন যেভাবে ব্যাপারটা মেলালো, তিস্তার বাবাকে যেন অক্ষত অবস্থায় পাওয়া যায়। গাড়ি বেশ স্পিড নিয়ে এগিয়ে চলেছে মংলিক স্কোয়ারের দিকে। হাওড়ার রাস্তাগুলো এমনিতেই বেশ ক্রাউডেড, তাও ড্রাইভার আসলাম দা বেশ জোরেই চালাচ্ছেন। তিস্তা ঠাকুরের নাম জপ করছে বিড়বিড় করে। আমি একবার মুখ ঘুরিয়ে তাকালাম অয়নের দিকে। অয়ন আমার দিকে তাকিয়ে চোখ মারল, ডান চোখটা। আমি আবার সেই ফুরফুরে মন নিয়ে তাকালাম ভিড় ভাট্টাওয়ালা হাওড়ার রাস্তার দিকে।
আর একটু টেনে চালা ভাই, আজকে আই ওয়ন্ট লেট এনিওয়ান ডাই। তিস্তা মনে জোর রাখো, তিস্তা ইউ আর এ ব্রেভ গার্ল।
জেসিপি বলে তো দিলেন তিস্তা ইজ এ ব্রেভ গার্ল। বাবা বা মায়ের প্রাণ নিয়ে যখন এরকম ক্যাট অ্যান্ড মাউস গেম চলে, তখন কি মন শান্ত আর শক্ত রাখা যায়? গাড়ি একে বেঁকে চলেছে, পিছনে হুটারের আওয়াজ শুনে তাকালাম, দেখলাম নিশার গাড়ি। কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল। সাপের মতো প্যাঁচালো সরু রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে। একটা ডোবার সামনে এসে লোকেশন শেষ। এই অঞ্চলটা বেশ নির্জন। একটু দূরে একটা একতলা বাড়ি। আমরা সবাই গাড়ি থেকে নামলাম।
নিশা, একটা অ্যাম্বুলেন্স বলে দাও, আর লোকাল থানাকে বলে দাও মিডিয়াকে আটকে রাখতে। এখন থেকেই ফরেন্সিক টিমকে স্ট্যান্ড বাইতে রাখো।
ওকে স্যার,
লেটস মুভ।
আমরা এগিয়ে গেলাম বাড়িটার দিকে। বাড়িটায় নোনা ধরে গেছে। একটা বাউন্ডারি ওয়াল আছে, কিন্তু এখানে সেখানে ভেঙে পড়েছে। মেইন গেটের পাশের দেওয়ালের সাইনবোর্ডে এখনো ডক্টর সোমনাথ সেনগুপ্তর নাম লেখা। আমরা এগিয়ে গেলাম। পুরো ভাগে ইকবাল, তার পেছনে জিসিপি নিজে, আর তারপরে নিশা ভাটিয়া। মনে পড়ে না শেষ কবে জিসিপি র্যাঙ্কের কোনো অফিসার নিজে ওয়ার গ্রাউন্ডে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন। মেইন গেট দিয়ে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এসে লাগল। ঠিক মাংস পচা নয়, তবে অর্গ্যানিক কিছু একটা ডিকম্পোজ হওয়ার গন্ধ। ইকবাল আর অপেক্ষা না করে লাথি মারল দরজায়। দরজাটা একটু পোক্ত, বাকিরাও ধাক্কা দিতে লাগল। একসময় ভেঙে গেল দরজাটা। ভেতরে ঢুকতেই আমরা চিৎকার করে উঠলাম। ঘরের মধ্যেই একটা চৌকির উপর একজন মানুষ শুয়ে আছেন, তার পায়ে নিপুণ হাতে চ্যানেল করা, আর সেই চ্যানেলে লাগানো একটা নল। সেই নল দিয়ে একটা বড় ড্রামের মধ্যে রক্ত কালেক্ট হচ্ছে। আর চৌকির নোংরা চাদরের ওপরে যে মানুষটা শুয়ে আছেন, তাকেই সকাল থেকে গরু খোঁজা চলছে। তিনি তিস্তার বাবা রবীন চৌধুরী। তিস্তা ইঙ্গিত পেয়ে ছুটে এসেছে, তাকে আর সামলানো যাচ্ছে না।
এসব চ্যানেল ধরে টান দেবেন না
তিস্তা, এবার একটু সরে দাঁড়াতে হবে। রবীন্দ্রবাবুকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
বাবাকে? বাবা
বেঁচে আছেন, বেঁচে আছেন, কিন্তু এক্ষুনি হাসপাতালে না নিয়ে গেলে
আমি বাবার সঙ্গে যেতে পারি?
নিশ্চয়ই। তবে তিস্তা, মিডিয়াকে এখন কিছু বলো না, কেমন?
আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
ইটস ওকে, কিন্তু থ্যাংক ইউ যদি বলার থাকে তাহলে অয়ন অন্বেষাকে বল। অন্বেষা যদি দেবদত্ত নামটা না বের করত, আর অয়ন যদি না এই লোকেশনের রিডলটা সলভ করতে পারত, তাহলে কিন্তু রবীন্দ্রবাবুকে উদ্ধার করা যেত না।
থ্যাংক ইউ সো মাচ, আমি তোমাদের ঋণ কিভাবে যে শোধ করব?
ঋণ নয় তিস্তা, কর্তব্য। দুটোর মধ্যে কয়েকশো মাইলের তফাৎ।
তিস্তা, সব মিটলে কিন্তু অফিসে দেখতে চাই।
নিশ্চয়ই নিশ্চয়ই।
আমরা দেবদত্ত সৃষ্ট নরকে প্রবেশ করলাম। চারদিকে নানান শিশি বোতল আর একটা অদ্ভুত দেখতে মেশিন। পরে জেনেছিলাম সেটাকে বলে অ্যাফেরেসিস স্টাইল সাকশন ইউনিট। এটা দিয়েই ব্লাড ড্রেন আউট করা হয়েছে সবার। এই যন্ত্রটার মেকানিজম অনেকটা জলের পাম্পের মতোই। চারদিকে একটা নারকীয় পরিবেশ, কিন্তু যার জন্য এত আয়োজন সবই বৃথা তাকে ছাড়া। তাকে পাওয়া গেল না। দেবদত্ত সেনগুপ্ত গায়েব। অন্বেষা বেরিয়ে গেছে এই দমবন্ধ করে দেওয়া গন্ধ সহ্য করতে না পেরে। আমরা যতই ডিটেকটিভ এজেন্সি খুলে বসে থাকি, নিশা বা ইকবালের মতো রেগুলার খুন জখম ডেড বডি দেখার অভ্যেস তো নেই। আমিও জেসিপি সাহেবকে বলে বাইরে গিয়ে দাঁড়ালাম। আর ওর মধ্যে থাকা যায়?
কিন্তু আসলি চিড়িয়া তো উড়ে গেই।
পেছনের গেট দিয়ে ওদিকে পিচ রাস্তা আছে। একটা টাটা সুমো দেখলাম, সম্ভবত ভিকটিমদের ওই সুমো করেই নিয়ে আসতো।
রবিউলের মোবাইল ফোন নিশ্চয়ই এখানে পাওয়া যাবে। এই অয়ন, চলো ওদিকটা গিয়ে কথা বলি। মিডিয়ার লোকজন ছবি তুলছে কিন্তু আমাদের।
সব বনাশ করেছে। হ্যাঁ চলো ওদিকেই যাই।
কিন্তু দেবদত্তকে তো পাওয়া গেল না।
লুক আউট নোটিশ তো জারি হবেই।
আরে ওর মোটিভটাও তো বোঝা গেল না। ব্লাড স্ক্যামের সঙ্গে ওর লিঙ্কটা ঠিক কি আমার কাছে পুরোটা ক্লিয়ারই নয়।
আর আমাদের সাথে ওভাবে কন্ট্যাক্ট কেন করলো সেটাও বুঝলাম না। আরেকটা জিনিস ভাব, এই যে লোকেশনটা পাওয়া গেল সেটাও তো ওর দেওয়া ধাঁধার হাত ধরে। অবশ্য এই ব্যাপারটাকে স্রেফ ধাঁধা বলে হালকা করে দেখা যাবে না। এই ধাঁধা সাজাতে তিনজন মানুষকে মেরেছে দেবদত্ত।
আর মিনিট পনেরো দেরি হলে তিস্তার বাবাকেও বাঁচানো যেত না।
জেসিপি এদিকেই আসছেন রে। এত সিগারেট ফুঁকছেন আজকাল,
ইটস আ মেস।
তা তো বটেই স্যার, তবে ড্র্যাকুলা ওরফে টেপেশ ব্রহ্মচারী তো মিসিং।
তার বলতে লুক আউট নোটিশ জারি হয়েছে। আর শোনো, তোমাদেরও সাবধানে থাকতে হবে, দেবদত্ত তোমাদেরও টার্গেট করতে পারে। আমি বরং তোমাদের একটা প্রোটেকশনের ব্যবস্থা করি।
না স্যার, প্রোটেকশন লাগবে না, কিন্তু দেবদত্ত সেনগুপ্তকে তো ধরা গেল না স্যার।
স্যার তিস্তার বাবা কেমন আছেন?
তোমরা দুজন ছিলে বলে রবীন্দ্র চৌধুরী যাত্রা বেঁচে গেলেন, তবে সেরে উঠতে বেশ কিছু মাস সময় লেগে যাবে।
মিডিয়া তো আপনাকে হিরো হিসেবে আখ্যা দেবে, বাংলা টুডে চ্যানেলও নির্ঘাত আর সন্ধ্যাবেলায় আপনার এক্সক্লুসিভ ইন্টারভিউ নেবে, মিলিয়ে নেবেন।
ছাড়ো তো, এরই মধ্যে প্রশ্ন আসবে দেবদত্তকে আপনারা ধরতে পারলেন না কেন। একদিকে পুলিশের মানবিক মুখ দেখতে চাইবে, আবার একজন মানুষের প্রাণ বাঁচানোকে হাইলাইট না করে দেবদত্তর ফেরার হওয়াটাকেই আন্ডারলাইন করবে। আমাদের গালাগালি শুনে অভ্যেস হয়ে গেছে বুঝলে, বরং কেউ তারিফ করলে সেটা মেনে নিতে অসুবিধে হয়। এই শুরু হল, এবার পর পর ফোন ঢুকবে।
এবার আমরা তাহলে
এড়িয়ে যাবে? বেশ, তাহলে আসলামকে বলছি তোমাদেরকে এগিয়ে দিয়ে আসবে।
স্যার আমরা ক্যাব নিয়ে নেব, আপনি আবার?
আসলামকে বলে দিচ্ছি পৌঁছে টেক্সট করে দেবে। আজ রেস্ট নাও, কাল কথা হচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, আনফর্চুনেটলি আওয়ার কিলার হ্যাজ এসকেপড।
দেবদত্তর দুখানা আস্তানাতেও তার দেখা পাওয়া গেল না। আসলামটা জেসিপির গাড়িতে আমাদের নিয়ে রওনা দিলেন। অন্বেষা আর আমার দুজনেরই একটা ভ্যাবাচাকা ভাব। অনেকগুলো প্রশ্নের উত্তর এখনো আমাদের কাছে নেই, সেগুলোই বাড়ি ফেরার পথে ঝালাচ্ছিলাম।
গোটা ব্যাপারটা কিরকম হলো?
বেশ কিছু উত্তর পাওয়া বাকি এখনো।
হ্যাঁ, এই যেমন দেবদত্তর এক্সাক্ট মোটিভটা কি? এত মেটিকুলাস প্ল্যানিং, এখানে ব্লাড ড্রেন আউট করার ওরকম একটা কমপ্লিকেটেড প্রসেস, এত রিস্ক নেওয়ার কারণটা কি?
সেটার উত্তর আগামী দিনে পুলিশ আর মিডিয়া এরাই দিতে পারবে, আমাদের পক্ষে এর উত্তর খোঁজা পসিবল নয়। দেখ, তিস্তার বাবাকে যে বাঁচানো গেছে এটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয়।
তা তো বটেই।
আর তাছাড়া এখন যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে অশোক বর্মা, রবিউল বা স্মিতা, এমনকি তিস্তার বাবাও, এরা সবাই যে খুব ক্লিন ছিলেন এটাও তো আর মনে হচ্ছে না রে।
অফকোর্স, ব্লাড স্ক্যামে গভর্নমেন্ট রেজিস্টার্ড ব্লাড ব্যাংকের মালিক, ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজার, পাবলিক হেলথের দুজন এমপ্লয়ি, এদের জড়িত থাকার সম্ভাবনাই বেশি।
দীপদত্ত কি ভিজিলান্তে নাকি? রবিনহুড সরকার কি সোসাইটি ক্লিন করার কাজ ওকে দিয়েছে?
আরে না না, তা কেন দেবে? এটা তো আর গথাম সিটি নয়, আর দেবদত্ত ব্যাটম্যানও নয়।
আচ্ছা আসলামদা, সারাদিন তো এত ছোটাছুটি হলো, খিদে পায়নি?
হ্যাঁ একটু পেয়েছে, স্বীকার করি কি করে।
ব্যাস ব্যাস, এই তো এই তো, একদম দারুণ। এসএন ব্যানার্জি রোডে চলুন তো, সেখানে মোহন ভান্ডারে গিয়ে একটু খাওয়া দাওয়া করা যাক, খুব খিদে পেয়েছে।
একটা কথা বলবো দাদা?
বলুন আসলামদা।
মানুষের জান বাঁচানো খুব বড় ব্যাপার দাদা, আপনারা যেভাবে ওই মেয়েটার বাবাকে বাঁচালেন।
থ্যাংক ইউ আসলামদা।
আর আপনিও ওই ক্রাউডেড রাস্তায় যেভাবে স্পিডে চালিয়ে আমাদের সবাইকে পৌঁছে দিলেন, সময় না পৌঁছলে কি আর হতো? অতএব ধন্যবাদটা আমাদের নয়, আপনার প্রাপ্য। থ্যাংক ইউ আসলামদা।
আমার বাবা বলতেন, জান বাঁচানোর জন্য জান কুরবান ভি মঞ্জুর।
ঠিকই বলতেন।
এই যে এসে গেছি মোহন ভান্ডার।
মোহন ভান্ডারে জমিয়ে খেলাম ঝিঙের কচুরি, খোসাওয়ালা আলুর তরকারি, তেঁতুলের মিষ্টি চাটনি আর লঙ্কার শুকনো আচার, যেন আমার একবার অ্যান্টনির কম্বো। আসলামদার উপরে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল, অন্বেষাকে ওর বাড়ি নামিয়ে দিয়ে আমাকে সোনারপুরে নামিয়ে তারপর যাবে। আমি যতই বলি যে তার দরকার নেই, আসলামদা কি আর জিসিপির অর্ডার উপেক্ষা করতে পারে? অন্বেষাকে নামিয়ে দিলাম, আমার বাইকটা ওর গ্যারেজেই রয়ে গেল। সুশান্ত মুর্মু পারেন বটে, ভাবছেন ক্লান্ত শরীরে বাইক চালাতে গিয়ে যদি ঘুমিয়ে পড়ি। ওর এই গার্জেনগিরি আমার ভারী মজার লাগে। বয়সে সুশান্ত আমাদের চেয়ে খুব একটা বড় না, কিন্তু ওর হাব ভাবটা কিরকম বাবা কাকা সুলভ, আর সেটা আমার ভালোই লাগে। বাবার কথা মনে করায়, একটা অদ্ভুত মানসিক আরামের বাতাবরণ তৈরি করে। মাও আমায় ঘিরে থাকে, ভালো তো বাসেই ন্যাচারালি, কিন্তু আমার বাবার সেই ডাকাবুকোপনাটা সুশান্ত মুর্মুর স্বভাবে পাই। মুর্মুকে স্যার বললেও উনি আমাদের স্নেহের অনুজের মতোই দেখেন। ডক্টর সোমনাথ সেনগুপ্তর ছেলে দেবদত্ত কলকাতা শহরে গোটা তিনে খুন করে স্রেফ পালিয়ে গেল। ডক্টর সেনগুপ্ত নিশ্চয়ই এই জন্য ছেলেকে ডাক্তারি পড়াননি। আমার মায়ের সাথে ঝামেলা হলেই মা রেগে মেগে একটা কথা বলে, কুপুত্র যদ্যপি হয় কুমাতা কখনো নয়। এক্ষেত্রে ডক্টর সোমনাথ সেনগুপ্তকে কি কুপিতা বলা যায়? এসব ভাবতে ভাবতেই দেখি বাড়ির সামনে এসে গেছি। আসলামদার সাথে হাত মিলিয়ে নেমে বাড়ির দিকে এগোলাম। মার সাথে অল্প কথা বলে বিছানায় গায়ে এলাতেই ঘুম এসে গেল।
এরপরে দুদিন কেটে গেছে। আমার ধাতস্থ হতে আরও একটু টাইম লাগবে। অয়ন অবশ্য বাকি ক্লায়েন্টদের সাথে কথাবার্তা বলা চালু করেছে, তাদের পেন্ডিং কেসগুলো নিয়ে বেশ ব্যস্ত। যেহেতু তিস্তা ওর বাবাকে নিয়ে খুব চাপে আছে, তাই অয়নকেই সামাল দিতে হচ্ছে সব। আগেও দেখেছি অয়ন এমনিতে ফাজিল হলেও ক্রাইসিসের সময়ে একটা অন্য মানুষে পরিণত হয়ে যায়। এদিকে মিডিয়াতে এখন শুধু দেবদত্ত সেনগুপ্তকে নিয়েই আলোচনা। এখন আমরা জেনে গেছি যে তিনি ফাইনাল ইয়ার ড্রপ আউট। বাংলা টুডে রোজ সন্ধ্যায় কলতলার আসর বসাচ্ছে, রোজ রোজ নতুন মনগড়া কথা শুনছি দেবদত্ত আর ভিকটিমদের নিয়েও। এমন কিছু ফ্যাক্ট যা স্বয়ং জেসিপি সুশান্ত মুর্মুরও জানানি। তারপর প্যানেলের স্পিকারদের মধ্যে ঝামেলা বেঁধে যাচ্ছে, একে অপরকে তারা গালাগালি দিচ্ছে। দেবদত্তর প্রাক্তন টিচাররা আসছেন সেই সব কলতলার কলহের আসরে, আর এসে দেবদত্ত সম্পর্কে এমন এমন কথা বলছে যা শুনলে স্বয়ং টেড বান্ডিও লজ্জা পেয়ে যাবে। খুব টায়ার্ড লাগছে গত দুদিন ধরে, আর এই নিয়ে কথার কচকচি ভালো লাগছে না। আমি এর মধ্যেও ব্লগ লিখেছি এই ঘটনা নিয়ে, মানুষজন তাতেও এসে নেগেটিভ কমেন্ট করেছেন। অবশ্য এখন আমার কিছুই যায় আসে না। তিস্তার বাবা রবীন চৌধুরী এখন একটু বেটার আছেন, একটা ব্যাপার আমার মনে এখনো খচখচ করছে, আর সেটা হলো দেবদত্তর ডিসঅ্যাপিয়ারেন্স। সে কি এখনো মার্ডার প্ল্যান করছে, নাকি সময়ের অপেক্ষা করছে আরেকটা মার্ডার করার? এসব ভাবছি আর কমেন্ট পড়ছি। একজন লিখেছেন, একটা লোককে বাঁচিয়ে কি হলো, আসল লোক তো ভেঙে গেল। বাহ, আমরা এগোচ্ছি বটে। একটু ঝিমুনি লেগে গিয়েছিল। হঠাৎ একটা বাজিং সাউন্ড আমায় অ্যালার্ট করে দিল, ট্যাবলেটের নোটিফিকেশনের আওয়াজ। চোখ রোগড়ে ব্লগের কমেন্ট সেকশন খুললাম। আমার হাত কাঁপতে লাগলো। বুঝলাম একটা দুম 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 আওয়াজ শুনতে পাচ্ছি। সেই আওয়াজটা আমার নিজের হার্টবিটের আওয়াজ। একটা নতুন কমেন্ট, যিনি লিখেছেন তার ইউজার নেম বি পজিটিভ, আর কমেন্টে এবারেও ড্র্যাকুলার কোটেশন, আই হ্যাভ ক্রসড ওশনস অফ টাইম টু ফাইন্ড ইউ। আমার হাত পা কাঁপছে। আমি কি রিপ্লাই দেব? অয়নকে জানাব? না, নিশাকে ফোন করব। এইটা ভেবেই মনে হলো পাশের ঘরে মা আর আমাদের হেল্পিং হ্যান্ড আশা দিয়ে ঘুমোচ্ছে। বি পজিটিভ এর আরেকটা কমেন্ট, দেয়ার ইজ রিজন ইন অল থিংস ইভেন ইন দ্য ব্ল্যাকেস্ট মিডনাইট। এটা তো আমি আগে শুনিনি, কিন্তু আমি শিওর এটাও বোধ হয় ড্র্যাকুলার কমেন্ট। আমার নড়ার ক্ষমতা নেই। আবার একটা কমেন্ট, দ্য ওয়ার্ল্ড সিমস ফুল অফ গুড ম্যান ইভেন ইফ দেয়ার আর মনস্টার্স ইন ইট। কমেন্টগুলো পরপর পড়লাম। দেবদত্ত কি কিছু বোঝাতে চাইছেন? রাস্তায় একটা কুকুর ডেকে উঠল, অনেকটা নেকড়ের মতো। গা শিউরে উঠল আমার। সঙ্গে সঙ্গে আরেকটা কমেন্ট, এবারে ড্র্যাকুলা উপন্যাসের সবচেয়ে আইকনিক লাইনগুলোর একটা, লিসেন টু দেম দ্য চিলড্রেন অফ দ্য নাইট হোয়াট মিউজিক দে মেক। কমেন্টটা পড়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আবার কুকুরটা ডেকে উঠল, মানে চিলড্রেন অফ দ্য নাইট মানে কুকুরগুলো, হোয়াট মিউজিক দে মেক মানে এই হাউলিং, এই চিৎকার, তার মানে সে কি এখানে? ওফ, আমি আর ভাবতে পারছি না। আমি কি একবার অফিসটা দেখব? কোথাও একটা পড়েছিলাম, রাগ হলে সেন্স অফ লজিক গোল্লায় যায়। পরে বুঝেছিলাম ভয় পেলেও ওই একই ব্যাপার হয়। আমার মনের মধ্যে একটা ভয়ানক আসাম্পশন দানা বাঁধছিল। আমার আশেপাশে তো কোনো অস্ত্রও নেই। সাধারণ বাড়িতে কি আর অস্ত্র থাকে? টুলবক্স খুলে আমার হ্যামারটা হাতে নিয়ে নিলাম। পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। এই নভেম্বর মাসেও আমি ঘেমে উঠেছি। এক একটা স্টেপ মনে হচ্ছে 500 মিটার লম্বা। সিঁড়ি দিয়ে নেমে অফিসের দরজার সামনে এসে দাঁড়ালাম। অফিসের দরজাটা একটু চাপ দিতেই খুলে গেল। ভেতরটা বেশ অন্ধকার, কিন্তু তারই মধ্যে যে একজন চওড়া কাঁধের মানুষ বসে আছেন সেটা বুঝতে অসুবিধা হচ্ছিল না। আমি দাঁড়িয়েই রইলাম দরজার এপারে। আমার আর ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই। একটা ঠান্ডা অথচ মাপা কণ্ঠস্বর আমার ভেতরের কাঁপুনিটাকে আরো বাড়িয়ে দিল।
নমস্কার। রাত আড়াইটের সময় কোন ভদ্র মানুষের বাড়িতে এভাবে আসা উচিত নয়, কিন্তু দিনের অন্য সময় আসার একটু অসুবিধে ছিল।
It's all right.
বাইরে কেন, ভেতরে আসুন।
না, আমি এখানেই ঠিক আছি।
ভেতরে আসুন, আমার আপনাকে কিছু কথা বলার আছে।
বুঝলাম, আর রক্ষে নেই আমার। ভেতরে ঢুকলাম, আলোর সুইচে হাত দিলাম। দেবদত্ত কিন্তু কোনো কথা বললেন না, অর্থাৎ আলো জ্বালালে ওর আপত্তি নেই। আলো জ্বেলে দিলাম। টেবিলের অন্য প্রান্তে একজন হ্যান্ডসাম, বাংলায় যাকে বলে বছর ৪২-এর, সৌম্য চেহারার মানুষ বসে আছেন। মুখে তিন চার দিনের না কাটা দাড়ি গোপ, চোখে চশমা, মাথায় কাঁচা পাকা চুল, পরনে সাদা শার্ট আর ট্রাউজার, চোখে মুখে খুনির হিংস্রতা নেই। দেবদত্ত হাত দেখিয়ে আমায় বসতে ইশারা করলেন। আমার মুঠোয় তখনও হাতুড়িটা শক্ত করে ধরা।
আমি এভাবে বার্জিন করার জন্য খুবই দুঃখিত। এই দেখো আমার হাত খালি, কোনো অস্ত্র নেই, আর আমার সমস্ত অ্যাপারেটাস এখন পুলিশের হেফাজতে, সেটা তো তোমরা জানোই। তোমার জন্ম তো ১৯৯০ সালে, আমার চেয়ে বছর আটেকের ছোট, তাহলে তুমি করেই বলি।
হ্যাঁ স্যার, নিশ্চয়।
স্যার, ওটা খুব সম্মানের ডাক, যাত্রার জন্য ব্যবহার করতে নেই। এটা রবিউল শেখের থার্ড ফোন, এটার থেকেই আমি কমেন্ট করছিলাম। এটাও নিশ্চয়ই কোর্টে এক্সিবিট হিসেবে ইউজ হবে। তোমার মনে নিশ্চয়ই অসংখ্য প্রশ্ন ভিড় করেছে, করে ফেলো। নান অফ ইউর কোশ্চেন্স ক্যান অফেন্ড মি, হাতে সময় বড়ই কম, লাস্ট কাজটা বাকি। ঘাবড়িও না, তোমার কেশাগ্র স্পর্শ করব না আমি। ডক্টর সোমনাথ সেনগুপ্ত টট মি কোর্ট ম্যানার্স।
ও, তাই বুঝি, তা মানুষ মারা উনি শিখিয়েছিলেন?
না, বরং উল্টো, ডক্টর সোমনাথ সেনগুপ্ত আমাকে প্রাণের মূল্য শিখিয়েছিলেন, আর সেটা বাঁচানো শিখিয়েছিলেন আমার মাস্টারমশাইরা।
সেই শিক্ষকেরা যারা আজকে নিউজ চ্যানেলের প্যানেলে বসে আপনাকে জ্যাক দ্য রিপারের সাথে তুলনা করছে।
অন্বেষা, তোমার বাবা কবে মারা যান?
আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি, থার্ড সেমিস্টারের ঠিক আগে, ২০১০ সালে। কিন্তু এ কথা কেন?
একদিনে নিশ্চয়ই জেনে গেছো যে ডক্টর সোমনাথ সেনগুপ্ত ২০০৬ সালে মারা গেছেন।
কিন্তু এসব কথা আসছে কেন? আপনি কলকাতা শহরে ঠান্ডা মাথায় প্ল্যান কষে তিনজন মানুষকে হত্যা করেছেন, যাকে বলে মার্ডার ইন কোল্ড ব্লাড। আরেকজনকেও মেরে ফেলতেন যদি না আমরা গিয়ে উপস্থিত হতাম। এর সাথে ডক্টর সোমনাথ সেনগুপ্তর মৃত্যুর কি সম্পর্ক? আমি জানি আপনি আমাকে, আমার মাকে এক্ষুনি মেরে ফেলতে পারেন।
আমি কলকাতার নামকরা ডাক্তার পরিবারের ছেলে, মাধ্যমিকে ৩১ র্যাঙ্ক ছিল আমার, উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক ছিল ২০, জয়েন্ট এন্ট্রান্সে সপ্তম স্থান। তোমার বা অয়নের মনে একবারও এই প্রশ্নটা এলো না যে এই রকম একাডেমিক রেকর্ডের একজন মানুষ হঠাৎ খুন খারাপি শুরু করলো কেন? তাও এমন ভাবে যাতে একটা মাস প্যানিক সিচুয়েশনের জন্ম হতে পারে।
বিকজ হিউম্যান বিইংস চেঞ্জ মিস্টার দেবদত্ত। আর আমার এটাও মনে আছে যে অ্যাডলফ হিটলার তাঁর হিংস্রতায় গোটা পৃথিবীর ম্যাপ পাল্টে দিয়েছিলেন, কিন্তু প্রথম জীবনে তিনিও একজন পেইন্টার ছিলেন। মানুষ পাল্টায়, ক্রিমিনাল মাইন্ডস নিয়েই আমি আর অয়ন ডিল করার চেষ্টা করছি। তাই জানি যে বুলিড, অ্যাবিউজড মানুষের একটা বড় অংশের মধ্যেই ফিউচারের ক্রিমিনাল লুকিয়ে থাকে।
গুড, ধরে নিচ্ছি যে কথাগুলো বললে সেগুলো তোমার মনের বিশ্বাসের গভীরতা থেকেই বললে। ফারজানা বিবির নাম শুনেছ, বা মালতি মণ্ডল কিংবা অরূপ মল্লিক?
এরা আবার কারা?
এরা সমাজের নিচু তলার বাসিন্দা, তো তাই এদের লাশ পচা গন্ধ তোমার এই সাজানো অফিসে এসে পৌঁছয়নি। ফারজানার বয়স ছিল 13, ফুলের মতো নিষ্পাপ একটা মেয়ে। গাছ থেকে পড়ে মাথা ফাটল, চোটটা ভালোই, 1 ইউনিট ব্লাড দিলেই মেয়েটা ভালো হয়ে যেত। গ্রোয়িং ফিজিওলজি, তো কোপাপ করে নিতে ওর শরীরের কোনো অসুবিধে হতো না। ওর বাবা সারা কলকাতা চষেও 1 ইউনিট বি পজিটিভ ব্লাড জোগাড় করতে পারেনি। ফারজানা আমার হাতেই কোলাপস করে গেল। ওর বাবা মায়ের নিজের মেয়েটাকে বাঁচানোর কি আকুল চেষ্টা! আমি নিজেই রাজি ছিলাম ব্লাড দিতে, তার মেয়েটা নাকি পড়াশোনায় খুব ভালো ছিল। এরপর একে একে 56 বছর বয়সী মথুরাপুরের মালতী মণ্ডল, লিউকেমিয়া হয়েছিল, এ পজিটিভ ব্লাড লাগবে, তার ছেলেও পারেনি 1 ইউনিট ব্লাড জোগাড় করতে। অরূপ মল্লিক, আরো আরো অনেকে, তখন ভাবিনি এত কিছু। ডাক্তার তো আর সবাইকে বাঁচাতে পারে না, সে তো আর দ্য অলমাইটি নয়। আর হাজার হোক কলকাতা শহরের, তো দুনিয়া চুরমার হয়তো হোক না, আমি ছিলাম মজার দুনিয়ায়। একাডেমিতে নাটক দেখছি, নেতাজি ইন্ডোরে অমিত কুমারের শো পড়ছি, প্রেম করছি, যাকনা দুনিয়ার অসাধারণ। আমার কি মনে হয় তখন ভাগ্যদেবতা মনে মনে খুব হেসেছিলেন।
কেন?
কারণ সময়ের এক অদ্ভুত সাপসিঁড়ি খেলায় আমার সামনে সরকারি হাসপাতালের জেনারেল ওয়ার্ডের ময়লা বিছানায় রোগীর ভূমিকায় অবতীর্ণ হলেন ডক্টর সোমনাথ সেনগুপ্ত। বাবা কোনোদিন চাকরি করেননি সরকারি হাসপাতালে, প্রাইভেটে তো নয়। পরে বাবার এক বন্ধুর মুখে শুনেছিলাম যে পুরুলিয়ার এক সরকারি হাসপাতালের সুপারের সাথে ঝগড়া করে চাকরি ছেড়ে দিয়েছিলেন বাবা। কৈলাস চৌধুরী স্ট্রিটের বাড়িতে বাবার ছবি দেখলে তো, অমন সাহেবী চেহারার মানুষটা অন্তরে ছিলেন খাঁটি ভারতীয়। কীর্তন গাইতে পারতেন, আবার মাদ্রাজি চুরুট স্মোক করতেন। আমার পড়ার ঘরের বাইরে যখন ওই কড়া চুরুট পোড়ার গন্ধ পেতাম, আজও যখন ভালো কিছু করার চেষ্টা করি, ওই চুরুটের গন্ধটা মনে হয় নাকে আসে। মা মারা গেছেন ছোটবেলায়, বাবার হাতেই মানুষ আমি। হাওড়ার ওই ছোট্ট বাড়িতেই বাবার চেম্বার। 2006 সালে বাবার হায়েস্ট ফিস ছিল 10 টাকা, ভাবতে পারো? রোগীর লাইন উত্তম কুমারের হিট ফিল্মের টিকিটের লাইনের থেকেও লম্বা। প্রতিবাদী স্বভাব বাবার জীবনে অনেক সমস্যার সৃষ্টি করেছে, উনি বার্তা দেননি। আমার দাদু ডক্টর রজত শুভ্র সেনগুপ্ত স্বাধীনতা সংগ্রামীদের লুকিয়ে রাখতেন বাড়িতে। আমাদের পরিবারের রক্তে রেবেলিয়ান আর অ্যানিমিয়া। বাবারও অ্যানিমিয়া ছিল, হিমোগ্লোবিন নেমে আসত 7, কখনো 6তেও। ২০০৬ সালের মে মাসে বাবা যখন ভর্তি হলেন, অনেক অনেক রিকোয়েস্ট করেছিলাম অন্য কোথাও ভর্তি হও, ভেলোর চলো, কিন্তু ডক্টর সোমনাথ সেনগুপ্ত এক কথার মানুষ। আমি তখন ইমার্জেন্সিতে ডিউটি করছি, আমার এক ব্যাচমেট এসে জানালো যে বাবা ভর্তি হয়েছেন জেনারেল ওয়ার্ডে। অনেক করে বোঝালাম,
তারপর
আর কি, একই পরিণতি। মালতি মণ্ডল, ফারজানাদের ট্র্যাজেক্টরি সেম। বাবার ব্লাড গ্রুপ ছিল বি পজিটিভ, সাউথ এশিয়ার দি মোস্ট কমন ব্লাড গ্রুপ। কর্তৃপক্ষের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল পোটেনশিয়াল হুইসল ব্লোয়ারের বাবাকে যেন মেডিকেলি অ্যাটেন্ড না করা হয়। ওরা আমাকে স্পট করে ফেলেছিল যে ব্লাডের স্ক্যামটা আমি এক্সপোজ করার মুখে, তাই বাবাকে ওভাবে ইনডাইরেক্টলি মার্ডার করার পরিকল্পনা করা হয়েছিল।
মার্ডার?
অল বাট মার্ডার। একজন অসুস্থ মানুষকে জেনে শুনে চিকিৎসা না করা তাকে হত্যা করার সমান। আর শুধু তো বাবা নয়, বাবা যাদের দেখতেন সেই সমস্ত রোগীকেও, যারা বিনে পয়সায় বা সামান্য পয়সায় বাবার কাছ থেকে চিকিৎসা পেতেন, তাদেরকেও পরোক্ষভাবে হত্যা করা হয়েছে। আর আমার বাবা ডক্টর সোমনাথ সেনগুপ্ত, তিনি তো অন্য গ্রহের বাসিন্দা। ভেবে দেখো, নিজের চিকিৎসা হচ্ছে না, আস্তে আস্তে শরীর ভেঙে যাচ্ছে, তাও ওই অবস্থাতেই পাশের বেডের এক রোগীকে সারিয়ে তুলছেন ডক্টর সোমনাথ সেনগুপ্ত। তার নিজের রেসপিরেটরি সিস্টেম ধীরে ধীরে কোলাপস করছে, অথচ তিনি ফেলো হিউম্যান বিংস এর প্রাণ বাঁচাতে ব্যস্ত। চোখের সামনে ধীরে ধীরে বাবার প্রাণটা বেরিয়ে গেল। সেই রাতটা সারা জীবন মনে থাকবে আমার। বাবা আমাকে নিয়ে খুব গর্বিত ছিলেন, তার সন্তান অন্যায়ের সাথে আপোষ করেনি। হি ওয়াজ প্রাউড অফ দ্যাট ফ্যাক্ট।
ডক্টর সেনগুপ্ত,
আমি ফাইনাল ইয়ার ড্রপ আউট, ডাক্তার নই।
সরি, আপনি সেই হুইসল ব্লোয়ার? আপনি সোনাকদাকে কল করেছিলেন কি ওই ইনসাইড নিউজ দেওয়ার জন্য?
অন্বেষা, কথা বলার ফাঁকে আমায় ডিস্ট্রাক্ট করে তুমি যে অয়নকে টেক্সট করছো সেটা পরে করতে কেমন?
না না, আমি
ভয় পাওয়ার কিছু নেই। এনিওয়ে, আই হ্যাভ টু র‍্যাপ আপ ফার্স্ট। থার্ড ইয়ার থেকেই বুঝতে পারছিলাম যে ব্লাড নিয়ে একটা স্ক্যাম চলছে, বড় সড় স্ক্যাম। প্রথমে অত শত ভাবিনি, কিন্তু এভাবে এত পেশেন্ট মারা যাওয়াতে আমরা সবাই খুব বিচলিত ছিলাম। অন্যান্য সরকারি হসপিটালে খোঁজ নিয়ে দেখলাম সেখানেও একই কন্ডিশন। ফেক প্রেসক্রিপশন নিয়ে গেলাম ব্লাড ব্যাংকে, বি পজিটিভ ব্লাড নেই, নেই নেই নেই, কোথাও নেই। মনে হল স্রেফ কলকাতা শহরেই এক মাসে গোটা বিশেক রক্তদান শিবির হয়। এই যে এত ইউনিট রক্ত, সেগুলো কোথায় যায়, কোথায়? যারা এই ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করে তাদের মধ্যে ঢুকে জানা গেল বেশিরভাগ রক্ত চলে যাচ্ছে কয়েকটা প্রাইভেট হসপিটালে।
এভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্লাড ইউনিট অন্য কোথাও চলে যাচ্ছে, অথচ কেউ কিছু জানতে পারলো না।
তুমি কি সত্যযুগে বাস করো নাকি? সবাই সব জানে কিন্তু চোখ বুঝে আছে। লুটের মাল লিফটে চেপে ক্ষমতার শীর্ষে বসা লোকগুলোর কাছে পৌঁছে যাচ্ছে। একটা ওয়েল অয়েলড স্ট্রাকচার, সবকিছু সুন্দর করে স্ট্রাকচার, যেন সব থাকে থাকে সাজানো আছে। ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড কালেক্টেড হবে, সেই ব্লাড জমা পড়বে অশোক বর্মা সমেত বাকি কোরাপ্ট ব্লাড ব্যাংক মালিকদের কাছে। তারা আবার পাঠিয়ে দেবে পাবলিক হেলথের মাধ্যমে নানান সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে কয়েকজন মেডিকেল অফিসার আর ক্লার্কের বদান্যতায় কোনো প্রাইভেট হাসপাতালে।
হ্যাঁ, বাট এটা কেউ জানতো না?
না, জানতো না। আর যারা জানতো তারা হয় এই নেক্সাসের অংশ কিংবা ভয় পেয়ে চুপ করেছিল।
তারপর?
এরপরে আমি একটা মস্ত বোকামি করে ফেললাম। এমনিতেই মাঝে মধ্যে আমাদের ট্রেনিং এর জন্য গ্রাম বা মফস্বলের সরকারি ক্লিনিকে যেতে হতো। সেখানে ঘুরে ঘুরে এটা ওটা প্রশ্ন করে পড়াশোনা গোল্লায় পাঠিয়ে রাত জেগে একটা বিরাট রিপোর্ট লিখলাম।
আর মনের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব উপেক্ষা করে তা হায়ার অথরিটিজের কাছে জমা দিলাম। আর ওইটাই হলো কাল।
কেন কাল হলো কেন?
ছোটবেলায় একটা কথা খুব শুনতাম, সর্ষের মধ্যে ভূত। ইনভেস্টিগেশন রিপোর্ট যাদের বিরুদ্ধে লেখা তাদের হাতেই পড়ে গেল, ব্যাস। আমি থার্ড ইয়ারে ফেল করে গেলাম। আমায় ওয়ার্ন করা হলো, সামলে না চললে বিপদ আছে। আমার ধমনীতেও বইছে ডক্টর সোমনাথ সেনগুপ্তর রক্ত। আরো নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়লাম, ভাবলাম নিজেই কেস ফাইল করব হাইকোর্টে। অমিতাভ বচ্চনের ভক্ত ছিলাম তো, ভাবলাম নীল শার্টে গিট মেরে সমাজ পাল্টে দেব। কি ক্যাবলাই না ছিলাম। হাইকোর্ট প্রিমাইসিসে এই আমার ব্যাগ কেটে সমস্ত পেপার্স চুরি করে নিল কেউ।
একটু জল খাবেন?
জল? ওয়েল, তোমাদের এখানে বিভিন্ন প্রকারের চা থাকে শুনেছি।
আপনি এটাও জানেন?
হ্যাঁ জানি। মাঝে বেশ কিছুটা সময় আমি তোমাদের ছায়ার মতো ফলো করেছি। যাদেরকে নিজেকে ধরিয়ে দেবার বরাদ দেব তাদের সম্পর্কে একটু খোঁজ নেব না? অতএব অয়ন কোত্থেকে চা কেনে সেটাও জানি, নিউ মার্কেটের ফেথ স্ট্রি কর্নার, তাই তো?
হ্যাঁ।
প্লিজ এক কাপ চা খাওয়াবে আর্ল গ্রে?
নিশ্চয়ই, বলে তো দিলাম। ধীরে ধীরে চা করতে উঠলাম, হিটারের সামনেও গেলাম, কিন্তু কিন্তু মনের মধ্যে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। আমি ভালোই বুঝতে পারছি, ইদানিং কালের সবচেয়ে নোটোরিয়াস সিরিয়াল কিলার আমার দিকে তাকিয়ে আছে। ওফো, টুল বক্সের হাতুড়িটা ফেলে এসেছি টেবিলে। আমার হার্টবিট সম্ভবত রাস্তার মোড়ে দাঁড়িয়েও শোনা যাবে। দেবদত্ত বুঝতেই পারছেন যে আমি বেশ নার্ভাস। সেরামিক কাপ প্লেটে ঠোকাঠুকি লাগায় তা আরো স্পষ্ট হল। আমি হাত যতই স্টেডি করার চেষ্টা করি হাত আরো কাঁপতে থাকে। চা ঢালতে গিয়ে বাইরেই পড়ল বেশি। অয়নের মগনলাল আঁকা কফি মাগে চা ঢেলে কোন রকম এগিয়ে দিলাম দেবদত্ত সেনগুপ্তর দিকে।
ধন্যবাদ। তোমায় হত্যা করার অভিপ্রায় থাকলে কি আর এভাবে দেখাও তো? নার্ভাস হয়ে না, আমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না। যদি করতাম তাহলে চার্চে গিয়ে কনফেশন চেম্বারে দাঁড়াতাম। বাহ, আরো মিনিট খানেক ফুটত। যাকে, কোথায় ছিলাম?
আদালতে পেপার্স চুরি হয়ে গেল।
রাইট। এরই কয়েকদিনের মাথায় বাবা অসুস্থ হলেন। দিন দশেক লড়াই চলার পরে ডক্টর সোমনাথ সেনগুপ্ত ইহজগতের মায়া কাটালেন। হঠাৎ বুঝলাম আমার লাইফের বট কাজটাও উপড়ে গেল। জানো অন্বেষা, আমার জীবনের অনেক স্মৃতি, বিশেষ করে টাচ বা স্পর্শের স্মৃতি বেশ ফিকে হয়ে গেছে এই বয়সেই। মা ছোটবেলায় মারা গেছেন, মাকে প্রায় মনেই নেই, কিন্তু বাবার মৃতর দেহের গায়ে যখন হাত বোলাচ্ছি চোখ ঝাপসা। বাবার কালের দুদিনের নাকাটা দাড়ি খোঁচা এখনো এই দুহাতে অনুভব করি। অয়নের আসতে কতক্ষণ লাগবে?
আর 30 মিনিটস। না,
সরি বলার কোনো প্রশ্নই নেই, এরকম রাত আড়াইটে তিনটের সময়। একজন সিরিয়াল কিলারের সাহচর্য তো কাঙ্ক্ষিত নয়, তাই বর্ষার মানুষকে তো ডাকবেই, এটাই তো স্বাভাবিক। আর তোমার ব্লক তো মনিটর হচ্ছে, অতএব অয়ন যে জেসিপি সুশান্ত মুর্মুকে ঘুম থেকে জাগিয়ে তুলবে এটাও জানি, সব লজিক্যাল প্রোগ্রেশন।
পুলিশের কাছে কেন জাননি সেটা বুঝলাম, কিন্তু রিভেঞ্জ নিতে 18টা বছর লেগে গেল।
আমি কি টেড বান্ডি নাকি হ্যানিবাল লেক্টর? গোড়াতে খুনকারাপির কথা ভাবিনি, সবকিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে ডুয়ার্স চলে গেলাম। হাতুড়ে ডাক্তার হিসেবে অপারেট করতাম, সাদাসিধে পাহাড়ি লোকগুলোর মাঝে থাকতাম, মনে মনে অপেক্ষা করতাম কবে জীবন পাখি উড়বে। এক প্রকার নিহিলিস্ট হয়ে গিয়েছিলাম, কিন্তু এখানকার এই আনহোলি নেক্সাসটা ওখানেও হানা দিল। মনস্থির করে ফেললাম যে স্ক্যামটার কোড়াতে একটা ধাক্কা দেব, করাপশনের গাছের শেকড়টা উপড়ে ফেলা এত সহজ নয়। করাপশন তো মানুষের মধ্যে থাকবেই, তবে দুর্নীতির ডালপালাটা তো ছাঁটাই যায়, তাই না? প্রথমে কিন্তু খুনোখুনি করব ভাবি, কিন্তু এখানে ঘোরাঘুরি করে খবরাখবর নিয়ে দেখলাম এই 18 বছরে কিছুই পাল্টায়নি। কতগুলো চরম বদলোক বাকি ভালো মানুষগুলোকে দাবড়ে চমকে রেখেছে।
তাহলে সবাই যে বাজে নয় সেটা মানলেন তো?
আলবাত, বরং বেশিরভাগ মানুষই ভালো। নেতা মন্ত্রীদের সবাই কি করাপ নেই? এবারই না। কিন্তু এই অশোক ভার্মা, রবিউল, স্মিতা, এদের মতো লোকজন সিস্টেমের লুফোলসগুলোর ফায়দা তুলে যাচ্ছে বছরের পর বছর। সহজ পথে এদের কেশাগ্র স্পর্শ করা সম্ভব নয়। তাই আর এরই মধ্যে তোমাদের খবরও পেয়েছিলাম, দক্ষ ঈশান্ত মেহরা, আমার একটা পাত্র দরকার ছিল যাতে আমি সংকেতগুলো ঢাল।
আমাদের দুজনেরই মনে হচ্ছিল খুনি তার এক্সিস্টেন্স জানিয়ে দিচ্ছে সবাইকে, সে যেন চায় যে পাজলটা কেউ সলভ করুক।
রাইট, এগেইন,
সেই জন্যই ওভাবে খুন। মাথার কাছে বি পজিটিভ ব্লাডের বোতল আর আমার ব্লগে ড্র্যাকুলার কোটেশন, রাইট?
রাইট এগেইন। তবে অশোক ভার্মা, স্মিতা হালদার, রবিউল শেখ, এমনকি রবীন্দ্র চৌধুরী, এরা কেউ কোল্যাটারাল ড্যামেজ নয়। অশোক ভার্মার ব্লাড ব্যাংক থেকে ব্লাড ইউনিট চালান হতো প্রাইভেট হসপিটালে, রবিউল হোস্ট করত রক্তদান শিবির, তার কিছু আসত ভার্মার ব্লাড ব্যাংকে, বাকিগুলো সরকারি হাসপাতালে। আর স্মিতা হালদার আর রবীন্দ্র চৌধুরীর বদান্যতায় তার সিংহভাগ পাচার হতো কয়েকটি বাছা বাছা প্রাইভেট হসপিটালে। রবীন্দ্র চৌধুরী অবশ্য ভীতু মানুষ, করাপশনের অংশ হয়েছেন বাধ্য হয়ে।
আপনি কলকাতায় এসে এদেরই বাঁচলেন কেন? শুধু এরাই তো করাপ্ট নয় নিশ্চয়ই, তাহলে অশোক ভার্মা, স্মিতা হালদার, রবিউল শেখ আর রবীন্দ্র চৌধুরী কেন? রবিউলের একটা পার্টনারও তো ছিল, কি যেন নাম, মারিয়াম হোসেন, তিনি ছাড় পেলেন কেন?
সেটার জন্য ওদের ব্লাড গ্রুপ দায়ী, যারা আমার হাতে প্রাণ দিয়েছে তাদের সবার ব্লাড গ্রুপ বি পজিটিভ, আমার বাবার ব্লাড গ্রুপ, যা একদিন অর্থের বিনিময়ে বাড়ন্ত ছিল এই শহরে। যেই বি পজিটিভের একটা ইউনিটও বাবার জন্য জোগাড় করতে পারিনি, সেই বি পজিটিভের ইউনিটই আমি হেলায় কলকাতার রাস্তাতে ফেলে দিয়েছিলাম।
সিসিটিভির রেঞ্জ অ্যাভয়েড করলেন কি করে?
সেটা কিন্তু খুবই সহজ, কোনটা কোনটা ব্লাইন্ড স্পট সেটা কিন্তু তার আশেপাশে ঘুরঘুর করা নেশাখোরদের সংখ্যা দেখলেই আন্দাজ করা যায়। আর নেশাখোরদের স্টেটমেন্ট কেউ সিরিয়াসলি নেয় না, আর এই সার্ভেইলেন্সের যুগে হারিয়ে যাওয়া কিন্তু সবচেয়ে সহজ। আগে মানুষ তার আশেপাশের এলাকার সবাইকে নামে চিনত, আর এখন নিজের ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেললে যে কেউ হারিয়ে যেতে পারে। আর আমার মতো মানুষ যাকে খোঁজার কেউ নেই তার তো পোয়াবারও।
আচ্ছা বুঝলাম, আর আমাদের বাছার কারণ কেন?
তোমাদের অনেস্টি, তোমরা যে মোটামুটি অনেস্ট আর মানুষের জীবনের মূল্য বোঝো সেটা আমি তোমাদের ফলো করেই বুঝে গেছি। যখন তোমরা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের সামনে দাঁড়িয়েছিলে পুলিশের ওই বড় কর্তার সঙ্গে, আমি কাজে পিঠেই ছিলাম।
ওদেরকে না মেরে কি কোনোভাবেই এটাকে অ্যাড্রেস করা যেত না মিস্টার সেনগুপ্ত?
যেত না। এই যে আমার মোটিভটা যখন জানাজানি হবে তখন সবাই এই কালপিটদের চিনবে। এই শহর ও দেশের বাকি অশোক ভার্মারা, রবিউল শেখরা সাবধান হবে, তারা আতসকাছের তলায় আসবে। সবাই না হোক, অন্তত আরো পাঁচটা ফরজানা মালতী মণ্ডল আর অরূপ মল্লিককে তো বাঁচানো যাবে।
আপনার কোনো রিগ্রেট নেই তাই তো?
রিগ্রেট? I enjoyed sucking the very life of those devils.
ওদের প্রাণ শুষে নিয়ে আমার এক পাশবিক আনন্দ ছিল। ওদের শ্যাডো করতাম, কোথায় যেত, কখন কি করত, এভরি স্টেপ ওয়াজ মেটিকুলাস। গলায় সেডেটিভ পুশ করা, তাদের গাড়িতে তোলা, আমার শারীরিক ক্ষমতা সেভাবেই বাড়িয়েছিলাম যাতে ওদের নিজে হাতে তুলতে পারি। ফোন কলে টেপেশ ব্রহ্মচারী, তোমার ব্লগে ড্রাকুলার কোটেশন, ড্রাকুলা তো রক্ত শোষণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমি তো ধরা পড়তেই চাইছিলাম, তোমরাই দেরি করে ফেললে। যে ফাইনাল ইয়ার অব দি ডাক্তারি পড়েছে, ডাক্তারদের পরিবারে জন্ম, রক্ত দেখে তার আর নতুন করে ভয় লাগে না। কিন্তু এবারে আমি অশোক বর্মার শরীরে যখন চ্যানেল করছিলাম সেটা একটা অন্যরকম ফিলিং। আমি ওর ব্রেনে চ্যানেল করে যখন মেশিনে কানেক্ট করলাম, ওর বডি থেকে হু হু করে ব্লাড বেরোতে লাগলো, লাল তরল শরীর থেকে হু হু করে বেরিয়ে জমা হচ্ছে একটা কন্টেনারে। সবাই যন্ত্রণায় ছটফট করেছে। যত মানুষ আমার চোখের সামনে এই জঘন্য মানুষগুলোর ষড়যন্ত্রে মারা গেলেন, বিশ্বাস করো অন্বেষা, এই অশোক বর্মাদের কষ্ট আমায় বিন্দু মাত্র বিচলিত করেনি। সমাজকে যাদের পরিষ্কার রাখার কথা তাদের এই অনন্ত সামার ভেকেশনটা ছোট করার জন্যই আমায় ময়দানে নামতে হয়েছে।
আমার লাস্ট দুটো প্রশ্ন আছে, করব?
নিশ্চয়ই, একটু রাস্তায় গিয়ে দাঁড়াই, তাহলে অয়নার পুলিশ কাউকে কষ্ট করে সিঁড়ি ভাঙতে হবে না। আর তুমি যে আমার কনফেশনটা নিজের মোবাইলে রেকর্ড করছো সেটা ভালোই বুঝতে পারছি।
আমার কথার উত্তর না দিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন দেবদত্ত সেনগুপ্ত। আমিও ওকে ফলো করলাম। নিজেকে কিরকম যেন একটা ট্রান্স স্টেটে আছি বলে মনে হচ্ছে। প্রায় পাঁচটা বাজে, কলকাতার ঘুম ভাঙছে, আর আমাদের বাড়ির সামনে এই সময়ের সবচেয়ে সেলিব্রেটেড সিরিয়াল কিলার দাঁড়িয়ে আছেন। কিন্তু এখন আর ওকে সিরিয়াল কিলার মনে হচ্ছে না, বরং ওর সামনে দাঁড়াতে নিজেকেই অপরাধী মনে হচ্ছে।
নাও তোমার লাস্ট দুটো প্রশ্ন করে ফেলো।
বডিগুলো ডাম্প করা হয়েছে যেখানে, সেই লোকেশনগুলো কি ভেবে বেছেছিলেন?
অফকোর্স, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের ব্যাপারটা তো ধরেই ফেলেছ। অশোক ভার্মার বডি যেখানে ফেলে আসি সেই রাস্তার আগে নাম ছিল আরবি লয়েড রো। এই লয়েড ছিলেন ইম্পেরিয়াল সেরোলজিস্ট। ইনি 1924 সালে কলকাতায় প্রথমবার ব্লাড ট্রান্সফিউশন করেছেন।
আর বারিন ভৌমিক লেন যেখানে রবিউল শেখের বডি পাওয়া গেল,
আগে ওই রাস্তাটার নাম ছিল গ্রেভেল অ্যালি, নেমড আফটার কর্নেল এসডিএস গ্রেভেল, ব্লাড ট্রান্সফিউশনের আরেক পথিকৃত। সাইরেন শুনতে পাচ্ছি, স্ক্যালপেলটা পকেটে পুরো এনেছিলাম, কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে আর নিজের শিরাটা কাটা হলো না।
আপনার বেঁচে থাকাটা দরকার, আর কোর্টে সত্যিটা রেকর্ডেড হওয়াও দরকার।
আর প্রশ্ন নয়, পুলিশ এলো বলে। তাই মুক্ত জীবনের শেষ কয়েকটা মিনিট ওসব খুন খারাপির কথা বলে কাটাতে চাই। ওই দেখো, অয়ন এসে গেছে।
অন্বেষণের অফিসের নিচে দেবদত্ত সেনগুপ্ত আর অন্বেষাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে বেশ ঘাবড়িয়ে গিয়েছিলাম। আমার পিছনেই পুলিশের গাড়ি, তারও পিছনে মিডিয়া। দেবদত্ত সেনগুপ্তকে ঘিরে ফেলল সশস্ত্র পুলিশ বাহিনী। সুশান্ত মুর্মু এসে মিডিয়ার সামনে থেকে আমাদের সরিয়ে নিয়ে গেলেন। পুলিশ ভ্যানে ওঠার আগে দেবদত্তর সঙ্গে চোখাচোখি হল আমার। উনি মুখে একটা মৃদু হাসি নিয়ে পুলিশের ধাক্কায় ভ্যানে উঠে গেলেন। পুরো এলাকায় ঠিক ঠিক করছে ভিড়। বিভিন্ন চ্যানেলের বাইকগুলো পুলিশ ভ্যানের জানলায় গুঁজে দেওয়ার চেষ্টা করছে রিপোর্টাররা। পাশে তাকিয়ে দেখি অন্বেষার চোখে জল। আমি অন্বেষার কাঁধে হাত রাখলাম। সমস্ত বাড়ির ব্যালকনি থেকে লোকজন মর্নিং শোতে রাস্তায় চলা এই সিনেমা শো দেখছে। পুলিশের গাড়ি বেরিয়ে গেল। সুশান্ত মুর্মুও আমাদের দিকে হাত নেড়ে বেরিয়ে গেলেন। আমি আর অন্বেষা বাড়ির মধ্যে ঢুকেই দরজা বন্ধ করে দিলাম। দরজার বাইরে তখন আছড়ে পড়ছে সাংবাদিকদের ঢেউ। মাস দুয়েক কেটে গেছে। এরই মধ্যে কোর্টে সাক্ষী দিতে গেছি আমি আর অন্বেষা। তিস্তার বাবা রবীন চৌধুরী এ মামলার রাজসাক্ষী হয়ে গেছেন। ব্লাড স্ক্যামের রাঘব বোয়ালদের প্রায় ডাক পড়ছে কোর্টে। তাদের শাস্তি কতটা হবে কেউ জানে না। ভারতীয় বিচার ব্যবস্থা 90-এর দশকের ভারতীয় ক্রিকেট টিমের মিডল অর্ডারের মতোই। কবে যে পারফর্ম করবে তা মা গঙ্গাই জানেন। কিন্তু এদের মুখোশ খুলে গেছে। এদের কার্যকলাপ এখন ফ্লাডলাইটের তলায় পরখ করে দেখা হচ্ছে। আশা করা যায় এই নোংরা নেক্সাসটা সম্পূর্ণ ভেঙে না গেলেও কিছুটা নড়বড়ে তো হয়েইছে। আর এদিকে দেবদত্ত সেনগুপ্ত সম্পর্কে কিন্তু পাবলিক ওপিনিয়ন 180 ডিগ্রি ঘুরে গেছে। আইনের পথে দেবদত্ত সেনগুপ্তকে শাস্তি পেতেই হবে, কিন্তু সমাজ পেয়েছে একজন হিরোকে। ডক্টর সোমনাথ সেনগুপ্ত পেয়েছিলেন এক সুযোগ্য সন্তানকে, যা আজকের সমাজে বেশ বেশ রেয়ার। এরই মধ্যে আমি আর অন্বেষা জেলে মিট করতে গেলাম ওর সাথে। রংচটা টেবিল চেয়ারে বসে কথা হলো দেবদত্ত সেনগুপ্তর সঙ্গে। এখন অবশ্য উনি আমাদের বেশ কাছের মানুষেই পরিণত হয়েছেন।
বাবা আমার নাম রেখেছিলেন তার প্রিয় ফিল্ম স্টার দেবানন্দের সাথে মিলিয়ে। অতএব আমার নামের দেব কিন্তু পদবী দেব নয়, দেবানন্দের দেব। শুনেছি এখানে চিঠি আসে লোকজনের। তোমরা দুজনে আমাকে মাঝে মধ্যে চিঠি দিও।
আপনার স্টেটমেন্টের ভিত্তিতে স্ক্যামের কারবারিরা সাজা পাবেই। আপনি তো কনফেস করেছেন, তার জন্যই তো মহামান্য আদালত এত তাড়াতাড়ি রায় দিতে পারল। আর আপনাকেও হয়তো পারোলে।
লেটস বি প্র্যাকটিক্যাল। আমাকে বাকি জীবনটা জেলেই কাটাতে হবে, আর সেটা আমি ডিজার্ভ করি। এখন আমাকে এখানকার ক্লিনিকের ইনচার্জ করেছে।
আজকে তাহলে উঠি নাকি?
এসো, কখনো কোনো জটিল ব্যাপার হলে প্লিজ জানিও, সাধ্যমতো হেল্প করব।
সে আর আপনাকে বলতে হবে না, এমনি আসব।
আচ্ছা, এমন এই যে আমি সিরিয়াল কিলার, আফটার অল ঠান্ডা মাথায় 3টে মানুষকে খুন করলাম, আমার কাছে আসতে ভয় করো না তোমাদের?
না দেবদত্তদা, ভয় করে না। হ্যাঁ, আপনার মেথডটা এক্সট্রিম ছিল, সত্যি কথা বলতে বার ব্যারিক ছিল, কিন্তু আপনি আপনার মতো করে সমাজকে পরিষ্কার করার চেষ্টা করেছেন। পদ্ধতিটা ভুল, আর সেটার জন্যই তো আদালত আপনাকে সাজা দিয়েছে।
আর আপনি কতজন ফারজানা আর মালতি মণ্ডলকে বাঁচালেন বলুন তো?
থাক থাক, বুঝেছি বুঝেছি, টাইম ওভার, এবারে কেটে পড়ো টিকটিকি ডুয়ো।
আসলাম
আসলাম দেবদত্তদা।
এই যে অ্যান্সার, পরের বার কয়েকটা টিনটিন এনো তো, ছেলেবেলাটা একটু ঝালানো যাবে।
এই রোলার কোস্টার রাইডের পরে আমরা যথারীতি আবার জালিয়াতি, গোল্ড ডিগার আর স্বামী স্ত্রীর এক্সট্রা ম্যারিটালের দুনিয়ায় ফিরে গেছি। এই কেসে অবশ্য সুশান্ত মুর্মুর পদোন্নতি হয়নি, বরং ওর রেকমেন্ডেশনে নিশা ভাটিয়া আর ইকবালের প্রমোশন হয়েছে, তিস্তাও জয়েন করে গেছে অফিসে। আমি আর অন্বেষা ফার্ন রোডের ছাদে একটা মেকশিফট আড্ডাখানা বানিয়েছি, সেখানে আকাশের তারা গুনতে গুনতে আর কফি চানাচুর খেতে খেতে আমরা একে অপরের সাথে ওই একটু কাপল সুলভ কথাবার্তা বলে থাকি আর কি। সেরকমই একদিন ঝকঝকে রাতের আকাশ, প্রুশিয়ান ব্লু ক্যানভাসে ভ্যান গগের মাস্টারমশাই দারুণ তারা এঁকেছেন। অন্বেষা আর আমি ছাদের রেলিং এর ধারে দাঁড়িয়ে তারা গুনছি।
জানিস অয়ন, ছোটবেলায় যখন বড়রা বলতো কেউ মারা গেলে নাকি আকাশের তারা হয়ে যায়, তখন হাসি পেত, কিন্তু এখন মন চায় যেন সেটা সত্যি হয়।
ঠিক বলেছিস, তাহলে লং ডিস্টেন্স কল না হলেও তোর সাথে কাকুর আর আমার সাথে বাবার আবার রোজ দেখা তো হবে। সন্ধ্যা নামার পরে ক্লিয়ার স্কাই এর দিকে তাকালেই দেখা হয়ে যাবে।
ঠিক বলেছিস। এই অয়ন, পাহাড়ে যাবি? এখন শুনছি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ক্লিয়ারলি যাবি?
অন্বেষা অনলাইন সাইটে ট্রেনের টিকিট দেখতে লাগল, আমি ওর দিকে একটু ঘেঁষে দাঁড়ালাম। এবারের কেসটা আমাদের জীবনের মূল্য বুঝিয়ে দিয়ে গেছে। সেদিন রাতে আমি বুকের মধ্যে আশঙ্কার খালি ভাবটা নিয়ে কিভাবে ফন রোড পৌঁছেছিলাম তা আমিই জানি, ঘোরতর নাস্তিক আমি, তাও অন্বেষার যাতে কিছু না হয় সেটুকু দেখার অনুরোধ জানিয়েছিলাম কোনো এক সুপার পাওয়ারকে। যাক, তিনি আমার কথা রেখেছেন। আকাশের দিকে ফিরে কোনো এক বিশেষ তারার দিকে তাকিয়ে আমি মনে মনে বাবাকে ধন্যবাদ জ্ঞাপন করতে লাগলাম। ভাগ্যিস ভাগ্যিস তুমি ছিলে বাবা, তুমি ছিলে বলেই আমি আছি।
শুনছিলেন সানডে সাসপেন্স অরিজিনালসে অন্বেষণ সিরিজের দ্বিতীয় তদন্ত, সিটি অফ ভয়। গল্প পাঠ ও মূল চরিত্রে অগ্নি ও অয়ন্তিকা, সুশান্ত মুর্মু শেখর, তিস্তা পৃথা দাস, তনয় সায়ন, সৌনক অত্রি, মনমোহন বাগচি বেবার্য, আকাশ অভিজিৎ, মিসেস বর্মা মৌমিতা বসু রয়, মঞ্জু ইন্দ্রানিদি, নিশা ভাটিয়া রিয়া, লোকাল লোক অরিজিৎ ইকবাল আকাশ, ফরেন্সিক অফিসার্স অরুণভ এবং দীপক, আসলাম পুষ্পল আর দেবদত্ত, কিঞ্জল নন্দ, সঙ্গে মির্চি টিম। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম শুভ, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, প্রচার সহায়তায় অর্ণব, সৃজনশীল পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রানিধি। সানডে সাসপেন্স শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে youtube.com/mirchibangla বা ডাউনলোড করুন গানা অ্যাপ। আর হ্যাঁ, অন্বেষণ ফিরবে খুব শিগগিরই।